আসসালামু আলাইকুম, শুভ পহেলা বসন্ত। বসন্তের এই প্রথম দিনটিতে অদ্ভুতের 320তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে চলে এলাম আপনাদের সামনে বসন্তের স্নিগ্ধ বাতাসে আরো একটি ভয়ের এপিসোড নিয়ে। আচ্ছা, আপনারা অনেকেই বলবেন যে এই সুন্দর আবহাওয়ায় ভয়ের ঘটনা কেমন লাগবে? ভালোই লাগবে আমার কাছে মনে হয়, কারণ এই সময়টা কিন্তু খুব এনজয় করার মতো সময়। আপনারা সবাই একটু খোলা যে কোনো জায়গায় বসে দেখবেন, খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে, বিশেষ করে সন্ধ্যার পরে। আর ভয়ের ঘটনা বলার জন্য, এরকম আড্ডা জমানোর জন্য বা বসে একসাথে গল্প করার জন্য এই পরিবেশে তো জুড়ি মেলা ভার। আপনারা যখন বসবেন দেখবেন গাছে পাতা নড়ছে, বেশ মানে অন্যরকম একটা আবহাওয়া, মানে গল্পের আসর কিন্তু খুব জমে ওঠে এরকম একটা সময়। যাই হোক, এর মাঝেই আমরা জমিয়ে তুলব আমাদের অদ্ভুতরে আজকে, আশা করছি এবং আমি আশা রাখছি যে আমাদের অদ্ভুতরে আজকে জমে উঠবে। এবং আপনারা কে কোথায় বসে শুনছেন আমাকে জানাবেন, এবং এটা কিন্তু আগে আপনারা জানাতেন, এখন ইদানিং অনেকেই জানেন না। অনেকেই দেখা যাচ্ছে যে আমিও যেভাবেই অনুষ্ঠান ফট করে শুরু করে ফেলি, আপনারাও সেভাবেই শোনা শুরু করেন আগের মতো। সেই কে কোথায় বসে শুনছেন, কেমন অনুভূতি হচ্ছে, এই মেসেজগুলো কিন্তু ইদানিং আর পাচ্ছি না। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা লিখে জানাবেন যে আপনাদের সেই সেই ব্যাপারগুলো, যে অনেকে লিখতেন যে আমি অমুক জায়গায় বসে শুনছি এরকম লাগছে, দেশের বাইরে আছি, অনেকে লিখতেন মধ্যপ্রাচ্যের কোনো দেশে বসে শুনছি, অনেকে ইউরোপের কোনো দেশে বসে শুনছি। তো এই জিনিসগুলো কিন্তু বেশ লাগতো আমার কাছে, এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি সুযোগ পেলেই চেষ্টা করব আপনাদের এই মেসেজগুলো পড়ে ফেলার। যাই হোক, আমরা আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব অদ্ভুতের আজকের এপিসোডে, এবং আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। আর তার আগে আপনাদের অনুরোধ করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। তো ফিরে আসি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন রিফাত আহমেদ ঢাকার বনশ্রী থেকে। রিফাত তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব রিফাতের ঘটনায় এবং আমার মতো করে শেয়ার করব। 2020 সালের কথা, রিফাত তখন নতুন বিয়ে করেছেন। তো সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করত এবং মোটামুটি ভালোই যাচ্ছিল তার দিনকাল। তো বিয়ের বয়স হয়, তার বাবা মা বিয়ে দিয়ে দিল, এবং এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল তাদের, কিন্তু আগের পরিচয় ছিল না সেরকম। যাই হোক, বিয়ের পর রিফাত লাবণীর সাথে, মানে তার স্ত্রী, এটি তার সে ছদ্মনাম ব্যবহার করেছে, সে পেশাগত কারণে চাচ্ছে না তার স্ত্রীর নামটা প্রকাশ করতে। যাই হোক, তার স্ত্রীর নাম সেখানে ব্যবহার করেছে লাবণী। তো লাবণীর সাথে তার ভালোই সময় কাটা শুরু করলো, তারা ঘোরাফেরা করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, কাজের পরে বেরোচ্ছে, এবং তারা বেশ ভালো সময় কাটাচ্ছে। তো বেশ কয়েকদিন সময় পার করার পর তারা প্ল্যান করলো তারা ঘুরতে যাবে। প্রথমে প্ল্যান হচ্ছিল যে দেশের বাইরে কোথায় যাওয়া যায় কিনা, টুকিটাকি আশেপাশের কোনো কান্ট্রিতে গিয়ে তারা হানিমুন করবে এরকম। তো পেশাগত কারণে রিফাতের ছুটিরও একটা ব্যাপার ছিল, আর রিফাতের স্ত্রীরও খুব মানে ফ্লেক্সিবল স্ক্যাজুয়াল ছিল না। তো ওইভাবে ধরা সময় বের করতে পারছিল না, এবং নতুন চিকিৎসক রিফাতের স্ত্রীও চিকিৎসক হিসেবে যে খুব পুরনো তা না, সে কেবলই মানে তার মানে আর কি ইন্টার্ন শেষ হয়েছে, সে জয়েন করেছে কাজে। তো যাই হোক, এরকম সময় হঠাৎ তারা ঠিক করলো যে আমরা দুই দিনের জন্য একটা ট্যুরে যাব। তো দুই দিনের জন্য ট্যুর চিন্তা করতে করতে তারা বাংলাদেশের কোন একটা জেলায় কোন একটা অংশে, এই জায়গাটার নাম রিফাত প্রকাশ করতে চাইছে না, তো সুতরাং এই কারণে আমিও সেটা বললাম না আপনাদেরকে, যে কোনো একটা জায়গা, একটা লেকের আশেপাশে কোন একটা জায়গায় তারা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিল। যাই হোক, বাসায় প্রিপারেশন নিয়ে দুইজন চলে গেল এবং যথারীতি সময় মতো সেখানে পৌঁছালো। পৌঁছে তাদের কাছে বেশ লাগছে, খুব সুন্দর জায়গা, চিমছাম একটা জায়গা, এবং তারা ওখানে গিয়ে তাদের এক বন্ধুর মাধ্যমে এখানে একটা রিসোর্ট বুক করেছে, সেটা একটা ইকো রিসোর্ট। ইকো রিসোর্ট মানে তো জানছেনই যে মানে খুব প্রাকৃতিকভাবে তৈরি করা জিনিসপত্রগুলো, এবং লেকের উপরে একেবারে খুব সুন্দর একটা জায়গা, আশেপাশে সেই রিসোর্টে উঠলে দেখা যাচ্ছে রিসোর্টের বিশাল জায়গা, সেখানে ঘোরাফেরা করার জায়গা আছে, তাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, গাছপালা অনেক সুন্দর। আর রিসোর্টগুলো ঠিক লেকের ওপরে বানানো, মাচা করে দেয়া এরকম, মানে লেক থেকে একটু দূরে মাচা করে সুন্দর করে করা, মানে রিসোর্টের বারান্দায় দাঁড়ালে একেবারে লেক দেখা যায়। আর এখানে যে কটেজগুলো তারা নিয়েছে, যেটা হচ্ছে হানিমুন কটেজ বা এরকম, তো এখান থেকে দেখা যাচ্ছে যে একটা কটেজ থেকে আরেকটা কটেজ খানিকটা দূরত্বে, বেশ দূরত্বে, মানে মোটামুটি কেউ কারোর সাথে কানেক্টেড না এখান থেকে, মানে খুব একটা দাঁড়িয়ে যদি কেউ জোরে ডাক দেয় ওই পাশের কটেজে শোনা যাবে কিনা কি জানি, এরকম একটা অবস্থা। আর দেখা যাচ্ছে যে তাদের কটেজ থেকে বেশ এরকম ঘুরে বাক নিয়ে আর একটা কটেজ ওখানে। তো রিফাত মনে করলো যে এগুলো সন্ধ্যার পরে একটু অন্যরকম লাগবে, মানে কারণ এখানে সে খুব একটা ল্যাম্প পোস্ট টোস্ট এগুলো দেখেনি। তো যাই হোক, ভালোই লাগলো তার কাছে, সে মনে করলো যে ভালোই সময় কাটবে। তো তারা ওখানে পৌঁছেছিল সকালবেলা, খুব সকালে। তো সকালে তারা একটু ঘোরাঘুরি করে যখন এখানে এসে উঠছে তখন 10:11 বাজে। তো তাদের লাগেজ টাগেজ রেখে তারা মোটামুটি ফ্রেশ ওখান থেকে বেরোলো, বের হয়ে ঘোরাফেরা করলো, যেখানে বেড়াতে গেছে সে এলাকাটা দেখলো, বিভিন্ন একটা জায়গা দেখলো। এর মাঝে দুপুর হয়ে গেছে, তো দুপুরবেলা তারা ঘুরতে ঘুরতে আসছে এক জায়গায়, এসে এখানে খেতে বসলো লাঞ্চের সময়। তো খাবার দাবার অর্ডার করতেছে, এবং ওই জায়গায় মাছই বেশি অর্ডার করে মানুষ, তো বিভিন্ন রকম খাবার দাবার মাছ এগুলো অর্ডার করে তারা বসছে খেতে। এই সময় রিফাতের ওয়াইফ লাবণী, সে তখন তার মোবাইল ফোন নিয়ে ব্রাউজ করতেছিল। তো মোবাইল ফোন ব্রাউজ করে তার সোশ্যাল মিডিয়ায় তার অন্য দু একজন বন্ধুর সাথে কথা হলো। তো একজন তাকে বলতেছে যে সে লাবণীদের এক বন্ধু, সেও এই মেডিকেল গ্রাউন্ডে চাকরি করে, মানে সেও ডাক্তার, সে নাকি ওইখানে ওই জেলাতেই আছে যেখানে নাকি লাবণীরা বেড়াতে গেছে। এই কথা শুনে তো লাবণী বেশ অবাক হয়ে গেছে, কারণ সে অবাক মানে কারণ সে এখানে আসলো, তার বান্ধবী এখানেই আছে, এটা খুব অবাক কাণ্ড। তার সাথে বেশ ক্লোজ ছিল, তারা যখন একসাথে পড়তো, তার এমনকি তারা যখন ইন্টার্ন করছে তখনও বেশ ক্লোজ ছিল, আর লাবণী বিয়েতেও আসছিল বান্ধবী, কিন্তু এরপরে লাবণী আসলে বিয়ের কারণে এতটা ব্যস্ত হয়েছে, শ্বশুর বাড়িতে আসছে, অনেক কিছু আর কি, তার জীবনে বেশ একটা ব্যস্ত সময় কাটছে। তো দেখা যেত যে সে তার সার্কেলের সাথে খুব একটা সময় দিতে পারেনি। এর মাঝেই হয়তো অনেকেরই অনেক জায়গায় পোস্টিং হয়েছে, অনেক জায়গায় চলে গেছে, বিদেশে গেছে কেউ এরকম। তো সে খুব অবাক এই বান্ধবীর এই ঠিকানা মানে কথা শুনে যে ওখানে আছে। তো সাথে সাথে তার ফ্রেন্ডকে বলে লাবণী যে ওর কি আগের নাম্বারই আছে নাকি নাম্বার নতুন আছে। তো সেই ফ্রেন্ডও তাকে আবার নতুন নাম্বারও একটা দেয়, বলে যে ওখানে আরেকটা অপারেটর ভালো চলে, তো যাই হোক নাম্বার দিছে, আর আগের নাম্বারটা তো আছেই লাবণীর কাছে। তো সে বন্ধুরে বললো যে তার আমি ওকে যোগাযোগ করি, বলেই সে মানে সাথে সাথে ফোন করছে, আগের নাম্বারই ফোন করছে। ফোন করার পরে বান্ধবী ধরছে, ধরার পর বলতেছে কি রে কি অবস্থা, তুই এতদিন পর এসে গল্প করতেছে। লাবণী তখন বলতেছে যে বলতো আমি কোথায়, বলছে কোথায়, বলে আমি আছি তোর, তুই যেখানে আছিস ওখানেই আছি। তুই ফ্রেন্ড একদম অবাক হয়ে গেছে, কি বলিস, বলে হ্যাঁ আমি অমুক জায়গায় আছি, অমুক রেস্টুরেন্টে, যে চলায়। তো বান্ধবী বলতে তুই এখনই চলে আসবো কেমন রে, আমি তো একটু ব্যস্ত, বলে যে না তুই চলে আসতে হবে এখনই, যেভাবে হোক এখানে আয়। তো তখন তার বান্ধবী বললো যে আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি আসতেছি, মানে হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটস লাগতে পারে, একটু ওয়েট কর, এসে পড়তেছি আমি। তো লাবণী খুব খুশি, লাবণী বলল আচ্ছা তাড়াতাড়ি আয়। তো লাবণীর হাজবেন্ড জিজ্ঞেস করতেছে, মানে রিফাত জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, তোমার ফ্রেন্ড পেয়ে গেল এখানে, কি আজব কাণ্ড, হোয়াট এ কোইন্সিডেন্স। বলতেছে হ্যাঁ খুবই আজব কাণ্ড না, আমি এরকম অমুকের সাথে কথা বলে দেখি ও নাকি এখানে আছে। তো রিফাতও মোটামুটি মনে মনে একটু খুশি হলো যে যাক, ওয়াইফের সাথে যদি ফ্রেন্ড থাকে, ওয়াইফ ওইটা নিয়ে একটু ব্যস্ত থাকবে, এই ফাঁকে সে একটু বাইরে যেয়ে একটু হাঁটাচলা করতে পারবে 2-1 মিনিট আলাদা আলাদা, মানে নিজের মতো একটু সময় কাটাতে পারবে 2-4-5 মিনিট। তো যাই হোক, এরকম তারা কথা বলতে বলতে এর মাঝে তার বান্ধবী চলে আসলো। তো লাবণীর এই বান্ধবীর একটা ছদ্মনাম এখানে দিয়ে দিচ্ছি, তার নাম এখানে ধরে নিলাম মিথিলা। তো মিথিলাও বেশ খুশি এসে সে তার ফ্রেন্ডকে দেখে এবং ফ্রেন্ডের হাজবেন্ডকে দেখে যে ওরা এনে আসছে, তো বলতে তোদের দুজনকে বেশ মানাইছে, আমি তো আসলে বিয়ের পর আর দেখি নাই তোদের, আজকে দেখলাম ভালোই লাগতেছে এবং এইভাবে দেখা হবে এটা ভাবি নাই। তো রিফা তো বললো যে হ্যাঁ আপনার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগতেছে আমাদের, এখানে ও তো আসছে, ও তো এখানে, আমি আর ও এখন আর থেকেও নাই, তো এখন আপনাকে পেলো আরো ভালো একটা জিনিস, আপনারা ফ্রেন্ডস। তো যাই হোক, তারা গল্প করলো একসাথে, ওখানে খাওয়া দাওয়া করলো, তাদের লাঞ্চ শেষ হলো এবং তারা লাঞ্চের পরে ওখানে বসে অনেক সময় কাটায়, তারপর রওনা দিল। তো তখন লাবণিয়া রিফাত বলতেছে যে তুই আমাদের ইসে আয়, আমাদের কটে যায়, আমাদের এটা দেখবি না আমরা কোথায় আছি। তো বললো কোথায় উঠছিস? তখন বললো নাম বললো, ওদের তো মনে হয় বেশ দূরে, খানিকটা দূরে এখান থেকে। বলে যে হ্যাঁ এখান থেকে দূরেই আছে, কিন্তু জোস চল। তো যাই হোক, তারপর ওরা দুইজন তার বান্ধবীকে নিয়ে ওখানে চলে আসলো। এখন ওখানে আসার পর তারা নামছে, ওখানে একটা স্কিন যে স্কুটারে করে গেছে, নেমে হেঁটে ঢুকতেছে, হেঁটে হেঁটে খুব সুন্দর প্রকৃতি। এখন তখন দুপুর গড়ায় গেছে, বিকাল বিকাল হয়ে গেছে এবং পাখির ডাক আসতেছে পাশ থেকে এবং সময়টা খুব সুন্দর ছিল, তখন বসন্তের সময় কোকিল ডাকতেছে, এছাড়াও নানা রকম পাখির ডাক অনেক সুন্দর, মানে বাতাসে পাতাগুলো উড়ে উড়ে যাচ্ছে, পাতা যেগুলো শুকনো পাতা সেগুলো সরে যাচ্ছে, নতুন নতুন পাতা আসতেছে গাছে, খুব সুন্দর। তো তিনজন হেঁটে যাচ্ছে তাদের যে রিসোর্টের রাস্তা দিয়ে, খুব কোয়াইট একটা রাস্তা। তো তখন অনেকখানি চলে আসছে এবং দেখা যাচ্ছে যে একটু ওখানে পাহাড়ি এলাকা হওয়াতে আলোটা একটু ডিমড হয়ে গেছে, কমে গেছে। তো তখন তার বন্ধুই বলতেছে, লাবণী বান্ধবী বলতেছে মিথিলা যে তোরা এরকম নির্জন রিসোর্টে আসছিস একা একা, তাও খানিকটা দূরেই তো, যদি আগে বলতি তাহলে তোদের জন্য, আমাকে যদি জানাইতি আগে তাহলে আমি তোর জন্য একটা মানে ভালো জায়গা অ্যারেঞ্জ করতাম, যে জায়গাটা একটু মানে শক্তপোক্ত, মানে একটু শহুরে ভাব আছে যেখানে শহরের মধ্যে। তো তখন বলতে তোরে কিভাবে জানাবো, তখন লাবণী বলতে তোরে কিভাবে, তোদের জানি না তুই এখানে আসিস। বলে তাও ঠিক, বলে তোদের দুজনে ভয় লাগবে না এখানে, যেহেতু একদম নীরব হেঁটে যাচ্ছে। বলছে না কিসের ভয়। তো যাই হোক, হাঁটতে হাঁটতে তারা তাদের যে কটেজটা ওটা সামনে আসলো, আসলে একদম নীরব, মানে একদম পাখির ডাক শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে কোকিল ডাকতেছে, তার মধ্যে আবার অনবরত একটা পাখি ডাকতেছে আর কেট 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 একটা শব্দ হচ্ছে পোকার। তো গেল ওখানে বসলো, গল্প করলো। তো ই বলতেছে তখন, মিথিলা বলতেছে, তোদের এই জায়গাটা আমার কিন্তু একটু কেমন যেন গা কাটা কাটা দেওয়ার মতো লাগতেছে। বলে কেন, কেমন যেন একটু ভয় ভয় লাগতেছে, একেবারে পানির উপরে এসে বলে যে তোর ওই জায়গাটা কেমন, তুই যেখানে থাকিস। বলে আমি তো থাকি এখানে বাসা ভাড়া করে, ওটা তো শহরের ওইখানে, ওটা সুন্দর, খারাপ না বিল্ডিং বাসা, এবং ওখানে তো আর এই ধরনের ফিল নাই, তোর এটা কেমন জানি আমার কাছে লাগতেছে, মানে পুরো মধ্যে জঙ্গলের মধ্যে, আর দেখ আলো কমতেছে কেমন জানি লাগতেছে। তো যাই হোক, ওরা অনেকক্ষণ গল্প করলো, সামনে যে বারান্দায় বসে গল্প টল্প করলো। তো গল্প করতে করতে খুব জমে উঠছে লাবণীর সাথে মিথিলার বিভিন্ন গল্প বিভিন্নই। তো তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এর মাঝে ইসে রিফাত চায়ের কথা বলছিল তাদের রিসোর্টের লোকদের, তো চারা দিয়ে গেছে, চা দিয়ে গেছিল, চা নাস্তা খেলো, খেতে খেতে অন্ধকার হয়ে যাচ্ছে এবং অন্ধকারে বুঝতেছে যে জায়গাটা কিন্তু যথেষ্ট অন্ধকার, আলো খুব একটা নাই। ওই যে দূরের কটেজের সামনে একটা বাতি জ্বলতেছে, তাদের কটেজের সামনে একটা বাতি জ্বলে উঠছে, আর এই যে ওয়াকওয়েতে মানে যে প্যাসেজ যে হেঁটে যাওয়ার ওইসব জায়গায় কোনো আলো নাই, মানে অন্ধকার হয়ে গেছে এরকম। তো তখন বান্ধবী বলতেছে এই বাসা যাইতে হবে রে আমার, এরকম রাত হয়ে গেলে আমি বাসা কেমনে যাবো, আর আমার তো একা। তখন রিফাত বলছে আমি এগিয়ে দিয়ে আসবো, আপনাদের অসুবিধা নেই, চলেন আমি এগিয়ে দিয়ে আসি, দুজনকেই নিয়ে যাই একসাথে, আমি চলে আসবো আমরা, এই বলে তারপর বেরোলো তারা ওইখান থেকে। তো বের হয়ে তারা ওখান থেকে খুঁজে একটা নিল, সিএনজি নিল, এবং তাদের এটা নিতে একটু কষ্ট হয়েছে, কারণ দেখলো যে তাদের যে এই রিসোর্ট বা কটেজ এটার সামনে কোনো সিএনজি ছিল না, হাঁটতে 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 অনেক দূর এসে তাদের ওইখানে দেখছে যে দুইটা সিএনজি দাঁড়ায় আছে, সেখান থেকে একটাকে নিয়ে তারা গেছে। অলরেডি কিন্তু তখন মানে একেবারে সন্ধ্যা গড়ায় গেছে, মানে অন্ধকার হয়ে গেছে প্রায়। যাই হোক, ওখানে যাচ্ছে, যেতে যেতে ওই অনেক ঘুরে টুরে শহরের মধ্যে ঢুকে সেই বান্ধবীর বাসার সামনে আসলো। আসার পর তো যখন ওরা মানে পৌঁছাচ্ছিল, তখন বান্ধবী তাকে বলতেছে, মানে লাবণীকে বলতেছে তার ফ্রেন্ড মিথিলা, যে তুই আজকে আমার এখান থেকে যা, হ্যাঁ আমরা দুইজন আজকে রাতে গল্প করি, কালকে রাত কালকে সকালে এসে ভাইয়ার সাথে দেখা করিস। তো তখন রিফাত বলতে, আরে এটা কেমন কথা, আমরা আসি হানিমুনে, আপনি ওরে আজকে নিয়ে যে কিডন্যাপ করতে যেতে, এটা কেমন কথা, এটা কোনো কথা হলো নাকি, এটা এমনি দিন আসবেন এটা কথা, আমরা একটু সময় কাটাবো একসাথে। তো তার দেখতেছে যে এখন লাবণী তার বান্ধবীর কথায় অনেকটাই গলে গেছে, সে বলছে হ্যাঁ আমি আজকে থাকি ওর সাথে, অসুবিধা কি, ওর সাথে দেখা হয় না আমার, অনেকদিন কথা হয় না, তার হাজবেন্ডকে অনেক রিকোয়েস্ট করছে। তো রিফাত একটু এটাতে মন খারাপ করছে, মানে সে একটু তার মুখ কালার হয়ে গেছে, কিন্তু লাবণী তার বান্ধবীর সাথে কথা বলতেছে, গল্প করতেছে। তো তখন বলতেছে আচ্ছা থাক আমি চলে আসবো তোমার সাথে। তো এক পর্যায়ে সেই ফ্রেন্ডের বাসার সামনে চলে আসলো, দেখলো যে একটা এরকম বাড়ি, হ্যাঁ তিনতলা একটা বাড়ি, ওইটা এমনি পাকা বাড়ি, নর্মাল বিল্ডিং। ওখানে থামছে, থামার পর নামলো, নামার পরে তখন রিফাত ওই সিএনজি এলাকা বলতেছে যে আপনি দাঁড়ান আমরা ফেরত যাব, হ্যাঁ মানে এখান থেকে কেন পাওয়া যায় না তো এখানে, আবার বলে তো সিএনজি এলাকা বলছে সামনে গেলে পাবেন আরো সিএনজি, বলে না না আপনার নিয়ে যাবো, লোকটা বলছে না আমি যাব না আপনি আমার ছেড়ে দেন। তো একটু অবাক হলো রিফাত যে কি জন্য, লোকটা বলছে আপনার বেশি টাকা দিব না আপনাকে ভাড়া বাড়ায় দিব, বলে না আপনি ছেড়ে দেন আমাকে, এখানে ভাড়া বাড়ানোর কিছু নাই। যাই হোক সে সিএনজি এলাকা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে তখন দাঁড়ায় আছে। তো তাই বান্ধবী মানে তার ওয়াইফ আর সেই ফ্রেন্ডের লাবণী আর ইসের কথা শেষই হয় না, মিথিলা দুজন গল্পই করতেছে, এখন তারা হাত ধরে গল্প করতেছে। তো তখন মিথিলা রিকোয়েস্ট করলো আরেকবার রিফাতকে, ভাইয়া ওকে আজকে রাতটা দেন আমাদের, আজকে রাতটা আমরা একটু সময় কাটাই একসাথে, আপনার রাতটা বেলা ফোন করবে, হ্যাঁ চিন্তা করেন না, আপনি আজকে থাকেন না, ওকে ছেড়ে দেন আজকে। রিফাত দেখতেছে লাবণীও মুখটুক একদম মানে কেমন করে বলতেছে, তার দিকে রিকোয়েস্ট করতেছে যে মানে প্লিজ এরকম করতেছে। তো রিফাতের একটু রাগই লাগছে তার ওয়াইফের উপরে, কিছু বলতে পারতেছে না। এর মধ্যে তখন দেখলো যে লাবণী বলল মিথিলাকে যে এক সেকেন্ড দাঁড়া, বলে সোজা এসে রিফাতকে হাত ধরে টেনে নিয়ে বললো তুমি এরকম করতেছো কেন, আমাকে একটা দিন, আমার সাথে ওর সাথে দেখা হয় না, কতদিন আমরা একসাথে ছিলাম, আমরা একসাথে কত সময় কাটাইছি, ফ্রেন্ডের সাথে দেখা হয় না, সেই আমাদের এখন বিয়ে হওয়ার পর কারোর সাথে আমার দেখা নেই, অনেক কিছু তাকে বলছে। তো রিফাত তখন বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও, তুমি যাও আমার ফোন করো পরে কথা হবে, বলে সে রাগ করে হাঁটা দিচ্ছে। তো বলছে রাগ করতেছো কেন, তো রিফাত জাস্ট হাত দেখাইলো মানে বুঝাইলো যে ইটস ওকে, পুলিশ হাট দেখালো। তো তখন দেখতেছে যে আবার তার ওয়াইফ আসতেছে, এসে তাকে রিকোয়েস্ট করতে, তো সে বলে রাস্তার মধ্যে এগুলো করো না, যাও তুমি থাকো আর তোমার বান্ধবীর নাম্বারটা আমার দিয়ে দাও। তো তখন ওর বান্ধবীর নাম্বারটা, সে খুব খুশি মানে লাবণী খুব খুশি, তো দেখা গেল মিথিলার নাম্বারটা তাকে দিয়ে দিল, দিয়ে বললো যে কোনো দরকার হলে কল করো, আর রাত্রে তো আমি কল করতেছি তোমারে, তুমি আজকে রাতে থাকো, কালকে তো আমরা আসি, আমরা একদিন বাড়ায় থাকবো এখানে, অসুবিধা নেই, একদিন আমরা এখানে বাড়ায় নিব, অসুবিধা নেই। তো রিফাত একটু মানে রাগ করছে কি বলবে, বিদায় নিয়ে এসে হাঁটা দিল সামনে, তো বলছে তুমি সিএনজি নাও আমাদের সামনে দিয়ে যাও, বলে না তোমাদের সামনে দিয়ে যাওয়া লাগবে না আমি যাচ্ছি। তো রিফাত হাঁটতে হাঁটতে সামনে চলে আসলো, দেখতেছে যে অনেক দূর পর্যন্ত সে হেঁটে আসছে, কিন্তু কোনো মানে এরকম খালি সিএনজি যাচ্ছে পায়ে দিয়ে এরকম পাচ্ছে না। আর তার মনের মধ্যে বেশ রাগ এবং একটা চাপা ক্ষোভ জন্ম নিচ্ছে তার স্ত্রীর প্রতি অভিমান, যে এরকম একটা সময় একটা তারা আসলো এখানে, এসে তাকে এরকম ভাবে একলা মানে ছেড়ে দিল তার ওয়াইফ, এবং সেইটা চিন্তা করলো যে এখন যদি এরকম হতো আমি আমার এক ফ্রেন্ডে পাইতাম, আর আমি যদি তাকে রেখে যেতাম তাহলে কেমন হতো, এগুলো সে নিজে নিজে চিন্তা করতেছে এবং বেশ বিষদগার করতেছে। করতে করতে হাঁটতে এক পাশে যে সামনে যে দেখছে যে একটা এরকম সিএনজি দাঁড়ানো, তাকে বললো যে অমুক জায়গায় যাবা নাকি, তো সিএনজি রাজি হয়েছে তার কথা শুনে, তো উঠছে, উঠে যাচ্ছে, তো ওই রাস্তা দিয়ে চলা শুরু করলো সিএনজি। চলতে চলতে এরকম করে মোড় নিয়ে রাতের বেলা রাস্তাগুলো পুরো ডিফারেন্ট লাগতেছিল, মানে তারা যখন আসছে তখন সন্ধ্যা আর এখন রাত, অন্ধকার হয়ে গেছে, কেমন দিন লাগতেছে রাস্তাটা, এবং দুই পাশে এরকম পাহাড়ের মতো এবং বাঁকা রাস্তা, পানি এর মানে এই পাশে পানি লেক এর মধ্যে দিয়ে যাচ্ছে। সিএনজি ওয়ালা বলতেছে যে স্যার এই জায়গায় মানে কি একা একা উঠছেন, বলে যে হ্যাঁ একাই ঘুরতে আসছেন। সিএনজি ওয়ালা জিজ্ঞেস করতেছে, বলে না ভাই আসছিলাম তো বউ নিয়ে, বউ আবার এখানে বান্ধবীরে খুঁজে পাইছে আর বাসায় থাকতেছে, মানে আপনি একলা থাকবেন। তখন রিফাত আবার চিন্তা করলো যে একলা এটা বলা ঠিক না, সে বলে যে আছে মানুষ আছে ওইখানে অসুবিধা নেই, বলে ওখানে গেল যে একদম তার যেই যে রিসোর্টে তারা উঠছিল ওখানে নামলো। নামার পর দেখতেছে একদম শুনশান, শুধু সামনে যে সাইনবোর্ডটা ওইটা সামনে একটা বাতি জ্বলতেছে আর আর কিছু নাই, মানে বোঝার উপায় নেই যে এখান থেকে এন্ট্রান্স। তো যাই হোক সে সিএনজি ওয়ালারে ভাড়া দিল, দিয়ে সিএনজি ওয়ালা বললো স্যার সাবধানে যান, সিএনজি ওয়ালা বলতেছে স্যার সাবধানে যান, বলে কেন কিসে, না এমনি রাস্তা দিয়ে যাইবেন অন্ধকারের মধ্যে দিয়ে, আলো টালোই তো দেখি না এনে, বলে না না অসুবিধা নাই ভাই থ্যাংক ইউ, বলে সে হাঁটা দেয়। তো হেঁটে হেঁটে যাচ্ছে, আসলেই সে দেখতেছে যে অন্ধকার, চিন্তা করতেছে যে মানে কঠিন অবস্থায় কিন্তু ফ্ল্যাশ লাইট দরকার, রিসোর্ট ওয়ালা তো মানে কোনো আলোর ব্যবস্থা রাখে নাই রাস্তার মধ্যে, রাস্তায় যে একটা মানে লাইট টাইট রাখবে বা কিছু একটা পোল দিবে লাইটের পোল, তারা ব্যবসা করতেছে তা তো করে নাই, জাস্ট জায়গাটার মধ্যে ইট সোয়ালিং করে দিছে এবং দুই পাশে এরকম ঘাস উঁচা হয়ে গেছে এই পাশে এরকম। তো যাই হোক সে দেখলো বড় বড় গাছ আছে, বড় বড় এখানে এই বাঁদিকে উঠে গেলে ওদিকে পাহাড় আছে, পাহাড়ের উপর গাছ। তো সে পকেট থেকে ই বের করলো, তার মোবাইল ফোন বের করলো, মোবাইল ফোনের সাথে যে লাইট আছে ওইটা মেরে মেরে হেঁটে যাচ্ছে। হাঁটতে 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 সে এক জায়গায় পৌঁছালো যে এখান থেকে ডানে মন্ডলে সে জানে তাদের রিসোর্ট এবং লেক দেখা যাচ্ছে, লেকের অংশটা। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে সে পৌঁছালো, এর মধ্যে সে দেখলো যে একটা ছেলে ওই লেকের ওই তাদের ওই রিসোর্টের একটা ছেলে আসতেছে, তারে বললো যে তোমাদের এখানে এরকম অন্ধকার কেন, তোমরা কি এখানে আলোর ব্যবস্থা রাখো না, বলো স্যার রাতের বেলা তো ই না, যারা আসে তাদের সাথে টর্চ লাইট টাইট থাকে আর কি। আপনার সাথে না ম্যাডাম ছিল, আপনি একা আসছেন স্যার? বলে না যে আছে তোমার ম্যাডাম, তার বন্ধুর বাসা আছে এখানেই, আমি আসছি দেখি। স্যার একলা থাকবেন রাত্রেবেলা? বলে হ্যাঁ। স্যার একটু দোয়া দরুদ পড়ে আপনি ঘুমায়েন। কেন? কই একদম লেকের পাশে তো, দোয়া দরুদ পানির পাশে থাকলে দোয়া দরুদ পড়ে ঘুমানো ভালো, আপনি তো একা। তো একটু রিফাতের কাছে অবাক লাগলো, সে বললো যে মানে একা থাকলে দোয়া দরুদ পড়তে হয় এখানে। স্যার এটা বুঝেন না, লেক পাহাড় এখানে, এখানে গাছপালা, এখানে দোয়া দরুদ পড়ে ঘুমানো ভালো, আপনার জাস্ট বললাম আর কি। এই আর কিছু লাগলে বলেন, ওখানে একটা নাম্বার আছে, নাম্বারে ফোন দিলে আপনার দিবে, পাঠিয়ে দিবে রুমে কিছু লাগলে। বলে আচ্ছা ঠিক আছে। তো বলে হাঁটতে হাঁটতে রিফাত চলে আসলো রুমের সামনে, দেখতেছে যে হ্যাঁ রুমে যে সামনের বাতিটা জ্বালায় গেছে ওইটা জ্বলতেছে এবং অনেক পোকা ওই বাতির আশপাশে ঘুরতেছে, মানে পোকামাকড় উঠতেছে এরকম একটা অবস্থা। এবং কেমন জানি লাগতেছে, রিসোর্টটা দেখতে দিনের বেলা যত সুন্দর লাগছিল, রাতে এই একটা বাতি জ্বলা অবস্থায় বারান্দাটা কেমন জানি তার কাছে লাগতেছে, এটা একটু স্পুকি স্পুকি। আর ওই যে ছেলেটা বলছে যে মানে দোয়া দরুদ পড়ে ঘুমাবেন, এটাও তার গায়ের মধ্যে মানে মাথায় লাগছে খুব জিনিসটা, ঘটনাটা কি। যাই হোক, সে যত কাছে যাচ্ছে হেঁটে, মানে রিসোর্টের তাদের কটেজের কাছে যাচ্ছে, তত দেখতেছে ওই যে ঝিঝি পোকার শব্দটা আর কেমন একটা ক্যাঁক 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 একটা ডাক বাড়তেছে। যাক, হাঁটতে হাঁটতে সে উঠে আসলো বারান্দায় এবং সে বাটাতনটা হচ্ছে মনে হয় কাঠ বা বাঁশ দিয়ে করা শব্দ হয়, মচমচ করে। যাই হোক, সে রুমটা খুললো, খুলে ঢুকলো, ঢোকার পরে দেখলো যে রুমে বাতি বন্ধ করে গেছিল, অন্ধকার। কেমন জানি লাগলো, মানে একটা কেমন জানি তার কাছে একটা মানে ঢুকেই কেমন জানি একটা ভাইব লাগলো তার কাছে। যাই হোক, সে রুমের বাতিটা জ্বালাইলো, বাতি জ্বালানোর পর দেখতেছে এখানে এখনো পোকামাকড় নাই কোনো, কিন্তু ভেতরে কেমন জানি একটা পরিবেশ তার কাছে মনে হচ্ছে। তো গিয়ে সে মোটামুটি তার মতো ফ্রেশ হলো, বাথরুম থেকে চেঞ্জ করলো, চেঞ্জ আপ করলো, চেঞ্জ আপ করে খুব খারাপ লাগতেছে, অসহায় লাগতেছে। অসহায় লাগার কারণ হচ্ছে এখানে আসছে সে স্ত্রীকে নিয়ে এবং স্ত্রীর সাথে একটা অভ্যস্ততা তৈরি হয়েছে তার, বিয়ের পর এই কয়েক মাস একসাথে তারা সময় কাটাইছে, তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠছে। একা থেকে রিফাত এখন আর ওইরকম অভ্যস্ত না, আর তার যে একটা বন্ধুত্বের সার্কেল ছিল যে বন্ধুদের সাথে সন্ধ্যার পর সময় কাটাইতো, এই সার্কেলটা এখন ভেঙে গেছে। এখন আর সেই মানে মানুষের সাথে একটা মানে কি বলে একটা ডিস্টেন্স তৈরি হলে কিন্তু এটা হইতেই থাকে। তো বন্ধুদের সাথেও তার একটা ফাঁকা সময় তৈরি হয়েছে, বন্ধুরা তাদের মতো আছে, যারা বিয়ে করছে তারা তো আগে আলাদা হয়ে গেছে, যারা বিয়ে করে নাই তাদের সাথেও তার একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, সেও বিবাহিত। কারণ সে সাধারণত দেখা যায় সময় পেলে তার স্ত্রীর সাথে সময় কাটায়, তো মনটা বেশ খারাপ। এবং সে আসলে লাবণীর উপরেও খুব আপসেট, আপসেট হচ্ছে এই কারণে যে তাকে এইভাবে ছেড়ে দিল ফ্রেন্ডের জন্য, যে ফ্রেন্ডের সাথে সময় কাটাবে দেখে তার হানিমুনের সময়টা নষ্ট করলো, এই একটা দিনও তার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। যাই হোক, সে মনে মনে চিন্তা করতেছে যে তার ওয়াইফ যথেষ্ট পরিমাণে ম্যাচিওর এখনো হয় নাই, যদিও সে একজন চিকিৎসক হয়ে গেছে। এগুলো ভাবতে ভাবতে সে মোটামুটি তার মতো চেঞ্জ আপ করে সে পেছনের বারান্দায় গেল, চিন্তা করলো যে ওখানে বসে সে একটু স্মোকিং করবে, তাহলে যদি সময়টা কাটে। ধেটে গিয়ে পেছনের দরজাটা খুলল, খুলে বেরোলো, এখানে বের হয়ে দেখতেছে যে এখানে পরিবেশটা আরেকটু অন্যরকম। মানে যেহেতু তখন বসন্তের সময়, যেটা বলছি যে বাতাস বইতেছে অনেক সুন্দর, গাছের নতুন পাতাগুলো তির তির করে কাঁপতেছে, আর শুকনো পাতা যেগুলো পড়েছিল সেগুলো মাটির থেকে উড়ে চলে যাচ্ছে, সামনে গিয়ে পড়তেছে, পানির মাঝে বেশ কিছু শুকনো পাতা পড়া, এবং খুব সুন্দর লাগতেছে, বাতাসের ঘ্রাণটাও খুব সুন্দর। তো তখনও তার মধ্যে একটু বিষাদ ভর করল, সে চিন্তা করলো যে আসলে এখন আমার আর লাবণের বসে সময় কাটানোর কথা, কিন্তু এটা কেমন হলো। যাক, সে ওয়াইফকে মিস করতে করতে সে একবার চিন্তা করলো যে আমি একটা ফোন করি ওকে। তো সে ফোন করলো, ফোন করলে দেখছে রিং বাজতেছে, রিং বাজতেছে, তার ওয়াইফ ধরে না, এমন কেটে গেল। বিরক্ত আবার করলো, এরকম দুই তিনবার করার পরে তার ওয়াইফ ধরলো, দেখতে হাসতেছে, মানে খুব মানে দুজনে খুব মানে মনে হচ্ছে খুব গল্প গুজব হচ্ছে এখানে, যে আরে কি কি অবস্থা, পুছাইছো তুমি, কি ঘটনা কি। তো রিফাতের খুব রাগ লাগলো, মানে তার ওয়াইফের এই আনন্দ দেখে খুব রাগ লাগলো, কারণ হচ্ছে যে আরে আমি আর ওয়াসি আমাকে মিস না করে ও বন্ধুর সাথে সময় কাটাইতেছে এবং তা আনন্দ করতেছে। তার ওয়াইফ বলতেছে তাকে, লাবণী বলতেছে যে আরে এখানে ওর আরো ফ্রেন্ড আছে, ওরা মানে তার সাথে রুমমেট যারা, ওরা এমনি মজার এবং ওদের সাথে বেশ জমছে এই সেই হ্যান ত্যান। তো বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি জমাও আমি রাখি, বলে সে রেখে দিল ফোনটা। তো মনে হলো না যে তার রাখাতে, সে ভাবছিল যে তার ওয়াইফ তাকে কল ব্যাক করবে সাথে সাথে, যে তার তো অভিমান এটা বুঝতে পারবে। দেখলো যে না, তার ওয়াইফ এই অভিমানটা বুঝতে পারলো না। তো রিফাতের মনটা বেশ খারাপ হয়ে গেল, সে বেশ খানিক্ষণ বসে এখানে স্মোক করলো। সে তার এক বড় ভাই ছিল ঢাকাতে, তাকে ফোন করলো, বড় ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করলো। তো বড় ভাইও তাকে বেশিক্ষণ ফোনে রাখতে চাইল না, কারণ বড় ভাই মনে করতেছে যে সে আসছে ওখানে সেই হানিমুন কাটায়, তোর সাথে কি গল্প করবো এই সময়। এসে বলছে ভাই কেমন আছেন, কি অবস্থায়, সেই হ্যান ত্যান করবো। বড় ভাই খুব একটা তাকে সময় দিল না, বড় ভাই ভাবতেছে যে সে এখানে ভালো সময় কাটাচ্ছে। তো বিভাগ বেশ একা হয়ে গেল, ফোনটা রাখার পরে মন খারাপ করে অনেকক্ষণ বসে, তো সে তার সিগারেটটা ফেলে দিয়ে সে উঠে আসলো রুমে। চিন্তা করলো কিছুক্ষণ সে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে তারপর ঘুমায় যাবে, আসলে কিছু করার নাই, কারণ রাতটা একদম তার কাছে নিঃসঙ্গ হয়ে যেতেছে এবং খুব ভারী হয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ হয়ে গেছে, সে এক সময় এরকম মোবাইল ঘাটতে ঘাটতে ব্রাউজ করতে করতে সে আলোটা একদম কমায় রাখছিল। তার ওখানে ঘরের মধ্যে একটা টেবিল ল্যাম্প দিছে তারা, ওইটাতে এমনি আলো কম, তো ওই কম আলোটা জ্বালায় রেখে সে শুয়েছিল বেড সাইডে। এক সময় সে ঘুমায় পড়লো, ফোনটা তার পাশে পড়ে গেছে মনে হয় বিছানার পাশে, তার খেয়ালই নেই। অনেকক্ষণ পর রিফাতের ঘুম ভাঙছে, ঘরের মধ্যে বেশ ঠান্ডা, ঠান্ডাটা মানে মারাত্মক রকমের ঠান্ডা, সে থরথর করে কাঁপতেছে লিটারেলি। তো সে চিন্তা করতেছিল যে মানে মানে মনে শীতটা বেশি পড়ছে, ঘুমের মধ্যে ভাবতেছিল, সে লেপ টেপ এগুলো চিন্তা করে ওই ওই বিছানার চাদর টাদর যা ছিল, একটা পাতলা কমফোর্টার ছিল, এটা গায়ের মধ্যে টেনে নিছিল। শীত মানতেছে না, এটা তো থরথর করে কাঁপতেছে সে। তো সে হঠাৎ করে উঠে বসছে, ঘুম থেকে উঠে তাকায় বুঝতেছে যে শীতে কাঁপতেছে সে, পাটাও মনে হইতেছে জ্বলতেছে ঠান্ডায়। তো সাথে সাথে সে পাটাকেও পেঁচায় নিচে দিয়ে, সে বলা ছিল ওখানে থ্রি কোয়ার্টার টি শার্ট, বেশ শীত লাগতেছে। উঠে তাকায় দেখতেছে যে তার রুমের ভেতরে যে টেবিল ল্যাম্পটা ছিল ওটা নেভানো, অন্ধকার, ঘর অন্ধকার। সে মনে পড়ছে, মানে ওঠার পরপরই তার ইমিডিয়েটলি মনে পড়ছে যে সে একটা রিসোর্টে আছে, সে একা, এটা তার মনে মনে পড়ছে পুরো। কিন্তু এত ঠান্ডা কেন, এখন তো এত ঠান্ডা না, এখন বসন্তের সময়, এরকম সময় একটা হালকা চাদর নিলে হয়ে যায় গায়ে। তো সে থরথর করে কাঁপতেছে, চিন্তা করছে ব্যাপারটা কি, এত ঠান্ডা পড়লো কেন হঠাৎ করে, নাকি আমার জ্বর আসতেছে। নিজের কপালে নিজে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো, তো দেখলো যে না, মানে বুঝতে পারতেছে না, কারণ বোঝার উপায়ও নাই। তা তাড়াতাড়ি হাতড়ালো অন্ধকার দিকে, হাতড়াইলো মোবাইল ফোনের জন্য, তো তার মোবাইলটা হাতে বাঁধলো, বাঁধার পর সে ই দিল, চাপ দিল। তো মোবাইলে যখন সে চাপ দিচ্ছে, মোবাইলের ই জ্বলতেছে না, বাতি জ্বলতেছে না, সে মাঝখানে যে হোম বাটন চাপলো তারপর বাতি জ্বলে না, মানে অ্যাজ ইফ যে মোবাইলে কোনো চার্জ নাই। সে ফোনের যে মেন লক বাটন চাপলো ওইটা তো কোনো মানে মোটা মোবাইল মোটামুটি পুরোপুরি আনফাংশনাল, কোনো ফাংশন করতেছে না। অবাক হয়ে গেল যে সে আলটিমেটলি যখন সে এখানে ব্রাউজ করতেছিল, তার মনে আছে অ্যাবভ 50% চার্জ ছিল তার মোবাইলে, এত দ্রুত মোবাইল ড্রেন আউট হওয়ার তো কথা না। খুব অবাক হয়ে গেল, এবং শীতটা তার কাছে বাড়তেই মানে বাড়তেই মনে হচ্ছে। হঠাৎ করে সে সাউন্ড পেল যে তার যে ব্যাথরুমের দরজাটা, এই এটার ভেতরে যে বাথরুম, বাথরুমের দরজাটা কোনো ক্যাঁক করে খুলল কেউ, মানে এই দরজাগুলো হচ্ছে ইকো কটেজের দরজা, তো মানে খুব ই না, মানে স্ট্রং কোনো দরজা না, প্লাস্টিকের ই দরজা, ওখানে ক্যাঁক করে খুলল। সবাই বলল বাথরুমের দরজা কে খুলল, আমি তো একা এখানে, মানে তার ওয়াইফ তো সাথে নাই, দরজাটা খুলল মানে অ্যাজ ইফ কেউ যেন খুলে ফেললো এরকম। তো সে অনেকক্ষণ চুপচাপ শুয়ে থাকলো, চিন্তা করলো ঘটনা কি। তো রিফাত কিন্তু মোটামুটি সাহসী মানুষ ছিল, সে কিছুক্ষণ দেখলো যখন কোনো শব্দ নাই, সে উঠে গেল, মানে বিছানা থেকে উঠলো, পা ফেললো মাটিতে, মানে তার ইসে পা ফেললো, দেখলো যে মাটিতে পা ফেলে যখন চাপ দিয়ে দাঁড়াচ্ছে তখন মচমচ শব্দ হচ্ছে, যদি ফ্লোরটা তো ইসেন না। তো সে আস্তে আস্তে হাঁটা শুরু করলো, হেঁটে বাথরুমের দিকে যাচ্ছে আন্দাজে। এর মাঝে কিন্তু তার চোখে আলো আধারিতে বুঝতে পারছে একটা, মানে একটা ধারণা তৈরি হয়েছে, মানে একটা আবছা অন্ধকারে সে অবয়বগুলো বুঝতে পারতেছে যে এই তো তাদের বেড, তারপরে এই ফাঁকা জায়গা, এইখান দিয়ে এই ডান দিয়ে একটু সামনে যে ডানে হচ্ছে বাথরুমের দরজা, সে সেই আন্দাজে যাচ্ছে যে ওদিকে। সে জানে যে বাতি জ্বালাইতে পারে, বাতির সুইচটা কিন্তু এইখানে না, বাতির সুইচটা হচ্ছে ওই পাশে দরজার পাশে দেয়ালে। তো সে আগে বাথরুমের পাশে লাইটটা জ্বালাবে চিন্তা করছে। তো সে বাথরুমের সামনে চলে আসছে, সে বুঝতেছে বাথরুমের দরজাটা খোলা, ওই যে দরজা খুলে গেছিল বাথরুমের দরজাটা, সে বুঝতে পারতেছে খোলা, এবং ভেতরে অন্ধকার আরো গাঢ়, কারণ এই বাইরে এখানে তো হালকা আলো আধারিত, আর ওই যে পর্দার ফাঁক দিয়ে সে রুমের মধ্যে দেখতেছে, তো ওইখানে গাঢ় অন্ধকার, ওখানে তো পর্দা নাই কোনো, ডিপ অন্ধকার বাথরুমটা। তো সে আস্তে করে দরজার কাছে গিয়ে সে হাতে করে ওই যে সুইচে হাত দিল, থিয়েটাস করে সুইচটা টিপল, কিচ্ছু চলল না, মানে সুইচ টক 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 কয়েকবার মারলো, কোনো বাতি নেই। তখন সে মানে মুহূর্তে একটু ভয় পাইছিল কয়েক সেকেন্ডের জন্য, তারপর সে ভাবলো যে হইতে পারে ইকো কটেজ, এখানে কি সবসময় বিদ্যুতের সাপ্লাই ঠিক মতো থাকে, সেটাও তো জানি না, আবার শহর থেকে তো দূরে। তো এই চিন্তা করে সে মাথাটা একটু ঠান্ডা ভাবে চিন্তা করলো, আচ্ছা মানে ঠিক আছে, কিন্তু শীত কিন্তু মারাত্মক লাগতেছে, তার প্রায় দাঁতে দাঁত বাড়ি খেয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। এই সময় তার কাছে মনে হলো যে বাথরুমের মধ্যে কেউ একজন আছে, বাথরুমে তো গাঢ় অন্ধকার, এই গাঢ় অন্ধকারের মধ্যে তার কাছে মনে হচ্ছে যে আরো গাঢ় একটা অন্ধকার, ঠিক যেই জায়গাটা তাদের শাওয়ারটা ওই যে উপরে শাওয়ার দেওয়া সে শাওয়ারের নিচের অংশটা মনে হচ্ছে কেউ দাঁড়ায় আছে, এবং সে পুরো মানে অনুভব করতেছে একটা এরকম মানে মানে একটা মানে এনার্জি টাইপ এরকম দাঁড়ায় আছে। এবং তারপর সে শব্দ পেল করে পানি পড়া শুরু হলো, মানে শাওয়ারটাকে একটু অন করে দিছে, ঝর্নার পানি পড়তেছে ভিতরে। এবার রিফাত বেশ ভয় পেয়েছে, রিফাত সাথে সাথে দুই পা পিছন দিকে চলে আসছে। এই সময় সে তার কটেজের দরজায় নক শুনল, টাকটাক টাকটাক। রিফাত এখন বলতে কে কে, ওখান থেকে কোনো উত্তর নাই। সে আবার বলল কে, তখন সে চাপা কণ্ঠে তার স্ত্রীর নাম শুনল, এই লাবুনি দরজা খুলো। রিফাতের সারা শরীরে রোম দাঁড়ায় গেল যে এখন কয়টা বাজে সে জানে না, যে তার মোবাইলের বাতি জ্বলে নাই। এই সময় লাবণী কোত্থেকে আসবে আর তাকে যেভাবে ডাকছে এই লাবণী দরজা খুলো, সে মানে সে অবাক হয়ে গেছে, এইভাবে তো বলে না লাবণী। তো সে তাড়াতাড়ি, এবং সে বাথরুমের ওখানে কে, বাথরুমের ভেতরে কে, সে তাড়াতাড়ি কয়েক পা পিছায় দৌড় দিয়ে আসছে, এসে দরজার কাছে এসে বাতি সুইচের মানে ঘরের বাতির সুইচটা চাপছে, দেখে না বাতি জ্বলে না। এই সময় ঠিক সে দরজার পাশে দাঁড়াচ্ছিল, আবার দরজা না খুলো। তো রিফাত বলতেছে আই কে, লাবণী তুমি, লাবণী তুমি কোত্থেকে আসছো এত রাতে, এগুলো বলতেছে কোনো উত্তর নাই। এটা বলতে বলতে সে চিন্তা করলো, হোয়াট ইফ লাবণী আসলেই এসে থাকে, কোনো সমস্যা হয়, সে তার তো মোবাইল বন্ধ, হয়তো তাকে মোবাইলে ফোন করে পায় নাই, তার বান্ধবীকে কাউকে সহ নিয়ে আসছে। কারণ আজকালকার অনেক মানুষই আছে যাদের কাছে মোটর সাইকেল থাকে বা পার্সোনাল একটা ভেহিকেল থাকেই, অনেক মেয়েরা আছে স্কুটি চালায়। তো সে আসতে করে দরজাটা খুলে ফেলছে, ঠাস করে দরজাটা খুলে ফেলে কটেজের। দরজাটা খোলার পর একটা সে একটা ডিস্টিংগুইশ মানে টেম্পারেচার টের পায়, যে সে যেখানে দাঁড়ায় আছে কাঁপতেছিল ঠান্ডায়, সেই ঠান্ডার সাথে বাইরের টেম্পারেচার মধ্যে মানে বিজালের ফের, বাইরের টেম্পারেচার মধ্যে গরম শীত নয়, ঘরের মধ্যে মধ্যে ঠান্ডা এসি, এবং তার রুমে যে এসি আছে এটা কিন্তু বন্ধ। মানে হ্যাঁ, এটা হইতে পারত যে এসি যদি চলতো, সেটা কিন্তু দেখছে যে এসি কিন্তু বন্ধ, এসি চলতেছে না ওখানে, কারণ বাতি জ্বলে না, কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নেই ওখানে। এবং তার সামনে যে বারান্দা সেটা লাইটও কিন্তু বন্ধ, সে ওই লাইটের সুইচটাও চাপছে, জ্বলে নাই। কিন্তু সে আবহাওয়ার তারতম্য টের পাইছে, মানে ভেতরে ঠান্ডা আর বাইরে মনে হচ্ছে যে বসন্তের ওয়েদারটার মধ্যে গরম, মানে একটা মনে হচ্ছে যে একটা মানে পুরা মানে বাতাসের মানে কি বলে জলীয় বাষ্প একটা হালকা ঢুকছে। তো সে তাড়াতাড়ি বাইরে চলে আসছে, তার কাছে মনে হচ্ছে কেন জানি বাইরের এনভায়রনমেন্টটা বেটার, সে বাইরে চলে আসছে বারান্দায়। ওখানে আসার পরও সে ডানে বামে তাকাচ্ছে, কেউ নাই, কিন্তু সে কিন্তু একটু আগে শুনছে এই লাবণী, মানে তার ওয়াইফ বলছে। তো এই পর্যায়ে সে চিন্তা করলো যে আমি কি ভুল শুনছি বাইরে থেকে যে ডাকটা, তাহলে দরজা কে নক করলো, একদম স্পষ্ট শুনছে সে, এবং সে তো জাগ্রত। এই সময় হঠাৎ করে সে আবার ডাক শুনল, তার নাম ধরে ডাকতেছে, রিফাত এই রিফাত এরকম ডাকতেছে। এবং তার যে ওই ইসের থেকে নেমে, তাদের কটেজ থেকে নেমে বাদিকে চলে গেছে মোড় নিয়ে লেকটা, ওই জায়গায় সে ডাকছে, এবং ডাকটা বেশ একদম স্পষ্ট তার স্ত্রীর কণ্ঠে। তো সে তাড়াতাড়ি কি করলো, দৌড় দিল, মানে একদম প্রায় দৌড়ি দিল, প্রায় দৌড়ায় সে ওই যে নিচে সামনে যে কটা সিঁড়ি সেটা সে মানে প্রায় টপকায় নামলো। নেমে সে হেঁটে ওদিকে যাওয়া শুরু করলো পিছন দিকে, কারণ সে স্পষ্ট তার ওয়াইফের কণ্ঠ শুনছে। তো সে চিন্তা করলো, ওর লাবণী রাতের বেলা এখানে কেমনে আসবে, আর এখানে এসে এরকম আমাকে ডাকতেছে, ব্যাপার কি, মানে ঘটনাটা কি ঘটলো, এটা কি আমার মোবাইল বন্ধ দেখে? তার মাথায় এটাই ঢুকছে যে তার মোবাইল বন্ধ দেখে তারে কোনো বিপদ ভাবছে তার স্ত্রী এই কারণে এসে। তো সে তাড়াতাড়ি ওদিকে যাওয়া শুরু করছে। তো এই সময় দেখতেছে ওদিকে কুকুরের ডাক শুনতেছে, মনে হচ্ছে দুই তিনটা কুকুর যদি ডাকতে থাকে কোনো কিছু দেখে, এরকম কেউ 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 করতেছে এরকম করে কুকুর। তো সে চিন্তা করলো, কুকুর তো দেখছিলাম আমরা যখন এই রিসোর্টে আসছি, তখনই দেখছি ওদের এখানে কুকুর আছে কয়েকটা, ওগুলোই নাকি আবার রাতের বেলা আমাকে দেখে একা কামড় দেয় নাকি, এটাও তার মাথায় চিন্তা আসছে। তার মাথার মধ্যে তখন চিন্তা আসছে তার ওয়াইফের সেফটি নিয়ে, ওখানে তো আমার ওয়াইফ আমরা ডাকছে, ও নাকি আবার ও এখানে কুকুর, ওকে দেখেই ডাকে নাকি, চিন্তা করে সে মানে খুব দ্রুত যত দ্রুত পারে সামনে গেছে। রিফাত নিজেও কিন্তু কুকুরের থেকে কোনো সেফটি কিভাবে নিবে, কুকুর যদি তাকে আক্রমণ করে সেটাও সে জানে না, কিন্তু সে এখন চিন্তা করছে যে প্রায়োরিটি হলো যে তার ওয়াইফ যদি এখানে থাকে তো তাকে বাঁচাইতে হবে, এই চিন্তা করে সে ওখানে দৌড় দিয়ে গেছে। তো গিয়ে বাঁদিকে মানে এই যে তাদের কটেজ, বাঁদিক দিকে মোড় নিয়ে একটু নিচু হয়ে নেমে গেছে ওটা পানির মতো জায়গাটা, ডান দিকে কতগুলো গাছ, একটু ফাঁকা জায়গা, একটু ঝোপালো জায়গা ওই জায়গাটা। তো ওই জায়গায় যে সে ঝোপের ওখানে বেশ শব্দ শুনতেছে, মানে মানে কেমন জানি মানে মানে নাড়াচড়া করলে শুকনা পাতা টাতা আছে ওগুলো নাড়াচড়া করলে যেরকম, আর কুকুর ডাকতেছে দূর মানে তার থেকে কিছুটা দূরে, খুব কেউ কেউ করে ডাকতেছে কুকুর, মানে কোন স্ট্রেঞ্জার দেখলে কুকুর যেমন ডাকে ওইভাবে। রিফাত পৌঁছায় গেছে, রিফাত মনে করতেছে ওখানে হয়তো লাবণী এসে দাঁড়াইছে, কিন্তু সে লাবণী এখানে দাঁড়াবে কেন, কটেজে আসবে, গেট নক করে আবার এখানে চলে আসবে কেন? তো ওখানে দাঁড়ায় সে গাছের ওখানে গেছে, যে দূরে দেখতেছে একটা অবয়ব দাঁড়ানো, মানে একটা মহিলার অবয়বের মতোই, মানে মানে মেয়ে দাঁড়ায় আছে এখানে। কিন্তু সে খুব অবাক হয়ে গেল যে মানে মেয়েটা চুল লম্বা মাথা থেকে একদম নিচ পর্যন্ত, মানে একদম মাথা থেকে নিচ পর্যন্ত, এবং সেই চুল মনে হচ্ছে পেঁচায় লম্বা হয়ে গেছে লেজের মতো এরকম, এত বড় এরকম চুলটা, মাথার চুলটা, মাথার চুল পেছন দিক থেকে দেখতেছে সে। তো সে একেবারে স্পষ্ট বুঝলো এটা তো লাবণী না, এত বড় চুল লাবণীর কেমনে, এবং পিঠের কাজটা মানে পিঠের ঘাড়ের কাজটা অনাবৃত। এখানে যে আকাশের যে আলো আধারী চাঁদ নাই আকাশে মেঘের আড়ালে, কিন্তু সেই আকাশের যে আলো সেটা এসে পড়ছে এবং কুকুর সমানে ডাকতেছে এটাকে দেখে। সবাকুল এটা কে? একটা নারী দাঁড়ায় আছে বোঝা যাচ্ছে পেছন দিকে, মানে মাথাটা দেখা যাচ্ছে এবং চুলের জন্য তার পেছন দিকটা ঢেকে আছে, এত এত চুল এরকম বড়, সেই গোছা নেমে গেছে পায়ের কাছ থেকে যে পেঁচায় একদম সামনে, অস্বাভাবিক রকম লম্বা, এরকম চুল তো হয় না, সেই চুল চুল আসছে এই সামনে পর্যন্ত। তো রিফাত ভয় পাইছে, তার বুকের মধ্যে ধক করে উঠছে, সে চিন্তা করলো যে এটা লাবণী না, তো ওকে লাবণীর গলা কেমনে ডাকলো। এই সময় ওই যে নারীটা আবার তাকে ডাক দিল রিফাত, একেবারে তার স্ত্রীর কণ্ঠ, লাবণীর কণ্ঠে, বলছে আমি লাবণী, আবার নিজে বলছে আমি লাবণী, বলে একটা হাসি দিয়ে ঘুরল তার দিকে, মাথাটা ঘুরাইল। রিফাতের সাথে সাথে সারা শরীরে মনে হলো যে বিদ্যুতের একদম স্রোত বয়ে গেল পা থেকে মাথা পর্যন্ত। সে তাকায় দেখতেছে একটা ডিফারেন্ট মহিলা, চেহারাটা বেশ অন্যরকম, তার চোখের যে মানে পাপড়িগুলা সেগুলো মনে এক একটা এত বড় বড় হবে, এক দেড় ইঞ্চি করে, মানে মানুষ তো আর্টিফিশিয়াল ল্যাশ লাগায়, এটা ল্যাশ তো তাও বড় হয়, সে ল্যাশের থেকে তিন গুণ বড় বড় এরকম দুই চোখের মধ্যে, এবং ঠোঁটের কাছটা জানি কেমন বাঁকানো, মনে হচ্ছে দাঁতগুলা বের হয়ে আসবে এরকম মুখ থেকে এরকম একটাই, তার মাথায় ঘন চুল এরকম গোল হয়ে গেছে, মানে চুলটা এতই ঘন যেরকম গোল হয়ে গেছে, হাত দুইটা সামনের দিকে বাড়ানো, এক সেকেন্ডে তার চোখের সামনে মহিলাটার চেহারাটা একটা সাপের চেহারায় পরিণত হইল, এবং সাপটা বিশাল আকৃতির, মানে বিশ্বাসযোগ্য না আসলে, এত বড় সাপ, মনে হইল যে মাটি থেকে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট উপর এটার ফনা, মানে মহিলাটার চেহারা লিটারেলি ব্লেন্ড হয়ে গেল ওই সাপের সাথে, মানে এটা অনেকটা ই না, ট্রান্সফরমেশন হওয়া না, মনে হলো ব্লেন্ড হয়ে গেল, এক সেকেন্ডে ওটা সাপে পরিণত হয়ে গেছে, এত বড়। এবং তার এই যে চুল ছিল, চুলটাই একটা ফোনা এরকম বড় হয়ে গেছে, কারণ ফোঁস করে উঠছে ওখান থেকে, ফোঁস যে শব্দটা করছে এই শব্দটা সে নিজের কানে শুনছে, এত জোরে বাতাস ছাড়ছে, মানে ফোঁস শব্দটা এরকম। দুইটা কুকুরে যে ডাকছিল ওই কুকুরগুলো আরো কাছে চলে আসছিল, ফোঁস করে সাপটা ওদিকে ঘুরলো, ফোনাটা ঘুরাইল। মানে রিফাত তো একটা মানে কি বলে শিক্ষিত ছেলে, মডার্ন ছেলে, সে কিন্তু কিংকোবরার কথা জানে, যাতে কিংকোবরা সাপ অনেক বড় হয়, মাটি থেকে প্রায় দুই আড়াই ফিট উপরে উঠে ফনা তুলতে পারে, সেটার যে হুডের সাইজ মানে ফনার সাইজ এক দেড় ফুটের মতো চওড়া হয়, কিন্তু এইটা মনে হয় কিংকোবরার থেকে প্রায় আড়াই গুণ বড় একটা সাপ, এবং ওরকম গোত্রেরই, এটা ফস করে ঘুরল ওই কুকুর যেদিকে ডাকতেছিল, সে বুঝতে পারছে যে কুকুরগুলা কাছে চলে আসছিল, ওদিকে ঘুরল, এবং ওইটার যে শব্দ ফোঁস, ওই শব্দে কুকুরগুলা কু কু করতে করতে ছেড়ে দৌড় দিছে ওখান থেকে, সে বুঝতে পারছে। সাথে সাথে রিফাত ওখান থেকে দোয়া পড়ে দৌড় দিছে, মানে মুখ দিয়ে অটোমেটিকলি দোয়া বেরিয়েছে তার, দোয়া পড়ে সে ঝেড়ে দৌড় দিছে, দৌড়াইছে দৌড়াইছে তার কাছে, কেন জানি মনে হলো তার পিছনে কিছু আসতেছে। এখন রিফাত বুঝতে পারছে যে মানে এতটুকু মাইন্ডের মধ্যে তার কাজ করছে যে আমি এক সেকেন্ডে দৌড়াই এখান থেকে, কোথাও যেতে পারবো না, এই রিসোর্টের বাইরে যেতে পারবো না, আমি যেটা পারি রুমে ঢুকতে, এটাই হলো একমাত্র আমার মানে ভরসা, ক্লোজ জায়গা। তো রিফাত দৌড় দিয়ে যে ঘরে ঢুকে গেছে, তার ধাক্কা দিয়ে ঘরে ঢুকে ঘরটা লাগাই দিছে, লাগাই দিয়ে সে আবার সুইচ টিপছে, বাতি জ্বলে না, তো সে ভয়ের চোটে, এটা তার অটোমেটিকলি তার রিফ্লেক্সে যে কাজ করছে, ভয়ের চোটে সে লাফ দিয়ে তার বিছানায় উঠছে, বিছানায় উঠে অটো রিফ্লেক্সে ভয়ের চোটে সে তার ওই যে কম্ফোর্টার যেগুলো ছিল সেটা গায়ের উপর টেনে চুপচাপ শুয়ে আছে, মাথাটাও ঢেকে ফেলছে ভয় এবং দোয়া পড়তেছে। এই সময় তার কাছে মনে হলো একটা কালো অবয়ব বা ছায়া কিছু একটা অন্ধকার ঢেকে ফেলতেছে তাকে, তার মানে তার ইসের কাছে, তার বিছানার কাছে চলে আসছে, এটা সে ফিল করতেছে, মানে চোখের মধ্যে যতটুকু সহ্য হয় আলো, মানে বোঝা যায় এই রাতের আলোটাও কিন্তু বোঝা যায়, সেটা বোঝা মনে হচ্ছে অন্ধকার আরো ঘনভূত হয়ে আসছে তার উপরে। একসময় মনে হলো হঠাৎ করে তার উপরে কেউ চেপে বসলো, চেপে বসলো এবং তার গলা টিপে ধরল। রিফাত অনেক চেষ্টা করতেছিল ধোয়া পড়তে, অনেক চেষ্টা করতেছে ধোয়া পড়তে, তার গলা টিপে ধরে তাকে পড়তেই দিচ্ছে না। সে অনেক কষ্টে একটা সুরা পড়ল, তিনটা আয়াতের একটা সুরা, অনেক কষ্টে, আমার পড়ার সাথে সাথে বিদ্যুতের চমকের মতো মনে হলো তার শরীর উপর থেকে ছিটকায় জিনিসটা সরে গেল, মানে একেবারে সে যখন লাস্ট ভার্সটা পড়তে পারছে অনেক কষ্টে মানে ছিটকায় সরে গেল তার উপর থেকে। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, তার রুমের বাতি জ্বলে উঠছে সাথে সাথে, তার রুমের বাতি জ্বলে উঠছে মানে আলো, সে বুঝতে পারছে। তার উপরে তো ইটা চেপেছিল ওই যে তার ওই কম্ফোর্টার, সে কম্ফোর্টারটা সরাইছে এবং সে পুরা বুঝতে পারলো এইখানে একটা ভাজের মতো হয়ে গেছে, মনে হচ্ছে তার রানের উপরে কেউ যে বসছিল চেপে এরকম, মানে একদম পুরো ভাজের মতো এবং কেমন একটা স্মেল ঘরের মধ্যে। তো রিফা তার থামে নাই, প্রচন্ড ভয়ে সে অনবরত ওই সুরাটা পড়তেছিল, পড়তে পড়তে তার মুখ দিয়ে ফেনা উঠে গেছে। সে উঠে এসে তাকায় ভয়ে, তার কাঁপতেছে এবং তার চোখের সামনে ওই যে সার্পেন্ট যে সাপটাকে দেখছে চোখের সামনে ভাসতেছিল, তার সে শব্দ পাচ্ছে, তার যে বাথরুমের মধ্যে ঝর্ণা চলতেছে সেটা শব্দ পাচ্ছে, পুরো পাচ্ছে। তো সে সাথে সাথে উঠে গেল লাফ দিয়ে, উঠে গিয়ে সে তার ফোনটাকে ধরলো, দেখলো যদি বাতি জ্বলছে রুমে ফোনের অবস্থা কি, ফোনটা জাস্ট ওখানে যে লক মানে বোতামটা চাপ দিল, চাপ দেওয়ার পর শেষে দেখলো 23টা মিসড কল, মানে 23টা মিসড কল উঠে আসছে, ফোন জ্বলতেছে কিন্তু এবং তার ফোনের চার্জ ওইখানে স্টিল দেখাচ্ছে 49%, কিন্তু সে একটু আগে কিন্তু দেখছে পুরো জিরো। রিফাত বোকা হয়ে গেল, সে চিন্তা করলো যে আমি কি কয়েক সেকেন্ড আগে সেন্সে ছিলাম বা আমি কি ঘুমের মধ্যে সব দেখলাম, সে চিন্তা করছে। কিন্তু পরে দেখছে না, ঘুমের মধ্যে আমি দেখলে দরজা দিয়ে ঢুকছি বেরোইছি, তার দুই পায়ের মধ্যে এখনো কাদা লাগানো, মানে ওই যে হেঁটে গেছে ময়লার মধ্যে দিয়ে ময়লা, খালি পায়ে দৌড়াইছে সে, দুই পায়ের মধ্যে কাদা লাগানো। সে খুবই ভয়ে ভয়ে মানে প্রচন্ড ভয় পেয়েছে, ভয়ে ভয়ে সে বাথরুমের কাছে গেল, বাথরুমের দরজাটা খোলা তখনও, বাথরুমের মধ্যে ঝর্ণা চলতেছে। সে তাকায় তাকায় ঝর্ণার দিকে তাকালো, কেউ নাই কিন্তু ঝর্ণা চলতেছে। খুবই ভয়ে ভয়ে সে ঝর্ণাটা বন্ধ করছে, করে দরজাটা লাগাই দিল, দরজাটা লাগাই দিয়ে সে ওই দরজা লাগানোর আগে সে জাস্ট পাতে পাটে কাদা দুটো ধুলো, দুই পায়ের কাদা ধুলো, ধুয়ে সে এসে দরজা মানে বাথরুমে দরজা লাগায় সে তার ওয়াইফকে কল দিল যে 23টা মিস কল তার ওয়াইফের। তো ওয়াইফ ধরছে, ওয়াইফ খুব ভয়ার্ত কণ্ঠে বললো কি ছিল তোমার, আমি তো তোমার ফোন করতেছিল, মানে আমি বলছি তুমি ঘুমাই গেছো, তারপর আমার চিন্তা যাচ্ছে না কি ব্যাপার। তো তখন সে বললো যে এখানে অনেক ভয়ঙ্কর ব্যাপার ঘটছে, খুব ভালো হয়েছে তুমি আজকে আসো নাই, এটা হয়তো আমাদের কপালে আল্লাহ এইভাবে অ্যারেঞ্জ করে দিছে, তুমি এখানে আসো নাই, এই জায়গাটা আসলে মানে খুবই খারাপ, হন্টেড, তুমি এখন থাকো, আমি সকালবেলায় চেক আউট করে দিব এখান থেকে, চেক আউট করে আসতেছি, আমরা অন্য কোথাও থাকবো, এখানে থাকবো না। তো তার ওয়াইফ তো সাথে সাথে বলতো তুমি এখনই চলে আসো, তো এখন কিভাবে আসবো। আর তার ওয়াইফের ফ্রেন্ড বলতেছে না এখন আসলে তো ভাইয়া একটু সমস্যা, কারণ আমরা তো মেয়েরা থাকি এখানে, কোনো ছেলেকে তো অ্যালাউ করবে না তারা, ভাইয়া একটু কষ্ট করে ওখানে থাকুক, ওই পাশে বলতেছে মানে ঈশের ফ্রেন্ড লাবণীর ফ্রেন্ড মিথিলা যে বলতেছে ওখানে থাকুক। তো যাই হোক, সারা রাত মানে সারাত মানে বাকি অল্প একটা সময়, অল্প সময় ছিল রাতের, বাকি সময়টা রিফাত আসলে ঘুমাইতে পারে নাই, সে বিছানায় বসে যেহেতু তার ওই সুরাটা সবচেয়ে বেশি কাজ করছিল তার উপরে, সেই সুরাটা পড়ল, এক নাগাড়ে পড়ল, পড়তে 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 তার মুখে ফেনা উঠে যায়, ঘুমে এক সময় ঝিমুনি এসে যায়, তারপরে পড়ে। তো একটা সময় সেই আজান শুনছে, দূর থেকে আজান হয়েছে ওখানে, মানে আজান খুব বেশি মসজিদ কাছাকাছি নাই, তো যেই মসজিদে আসলে আজান শুনছে, শোনার সাথে সাথে রিফাত মানে এক লাফ দিয়ে উঠে যে উজু করলো, উজু করে ওই ইসের থেকে কিন্তু জায়নামাজ প্রোভাইড করা হয়েছিল, সে জায়নামাজটা সে বিছাবে কোন দিকে দেখার জন্য সমস্যা, কারণ ওইখানে কোনো ই নাই, নির্দেশনা নাই, মানে যে মানে পশ্চিম কোন দিকে, কেবলা কোন দিকে। তো খুব ভালো যে রিফাতের ফোনের মধ্যে সেই ই সেন্সার আছে, সে ওই কম্পাসের যে সেন্সর যেটা লাগে, হ্যালো সেন্সার, তো সেটা সে ওই নাড়লো, নাড়ার পর দেখলো যে তার কেবলা কোন দিকে, সেটা বুঝে ফেললো, বুঝে সেই দিকে সে তাড়াতাড়ি জায়নামাজ বিছায় নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করলো, ধোয়া পড়লো, সাথে সাথে আবার আমল করলো, ধোয়া পড়লো, আবার যে ধোয়া সুরা পড়ে তার কাজ আসছে সেটা পড়লো, পড়ার পরে জায়নামাজ রেখে সে গেল যে আবার হাত মুখ ধুবে আর কি। আবার এইবার সে একটা খুব স্ট্রেঞ্জ জিনিস খেয়াল করল, মানে খুবই স্ট্রেঞ্জ জিনিস, বাথরুমে যে সে খেয়াল করলো যে এই বাথরুমের যে সে তো একটু আগে দেখছে নামাজ পড়ছে কোন দিকে, সে এখানে যে এরা যে বাথরুম যে বসাইছে তাদের যে কমোড, তাদের যে কমোডটা বসাইছে টয়লেট কমোড, সেটা কিন্তু তারা বসাইছে মানে যেখানে বসানোর না সেই দিক করে বসানো, এখানে মানে অন্য দিক করে কমোড বসানো, এখানে মানে ই না মানে মানে সঠিক নিয়মে কমোডটা বসানো না। এইটা দেখে রিফাতের মাথার মধ্যে মানে হঠাৎ করে স্ট্রাইক করলো একটা জিনিস, যে এখানে যারা এই কটেজগুলো বানাইছে তারা এই ব্যাপারে একদমই উদাসীন ছিল, তারা শিওর না যে কিভাবে করছে, তাদের এই দিক নির্দেশনা ঠিক নাই এবং এইখানে হয়তো নেগেটিভ এনার্জি আছে, এখানে আরো বেশিভাবে এটা এই জন্য মানে আর কি গেড়ে বসছে। যাই হোক, রিফাত তাড়াতাড়ি তার জিনিসপত্র গুছায় নেয়, সকাল হওয়ার সাথে সাথে সবকিছু গুছায় নেয়। তার কাছে কেমন জানি একটা ভয় ভয় লাগতেছিল এবং সে আসলে ভুলতে পারতেছিল ওনার রাতের সিনগুলা। সবকিছু গুছায় ওখান থেকে তাড়াতাড়ি যায়, যে ফোন দেয় ওদের এই কটেজের লোকদেরকে, তো ফোন দিয়ে বলে যে আমি চেক আউট করবো। তো ওরা বলে যে স্যার আপনি, আপনার তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে দুইটা, বলে যে না আমার ব্রেকফাস্ট লাগবে না, আমি চেক আউট করবো, আপনারা আসেন তাড়াতাড়ি, কেউ একজন আসেন, আপনাদের ম্যানেজারকে পাঠান। তো বসেছিল তার অনেকক্ষণ পর, এখানে আসলে তাদের যে ম্যানেজার আছে দায়িত্বে সে আসে। আসার পর সে বলে প্রথমে যে আমি চেক আউট করবো, আপনাকে কিছু কথা বলবো, কথাগুলো এখানে শুনেন, আপনাদের এই কটেজ কিন্তু হন্টেড, এটা কিন্তু অ্যাকচুয়ালি এমন কিছু না যে বৈজ্ঞানিক ভাবে আমি প্রমাণ করতে পারবো আপনাকে, কারণ এটার বৈজ্ঞানিক প্রমাণ ওইভাবে দেওয়া যায় না। তবে আপনি নিশ্চয়ই শুনছেন যে আপনার এখানে কোনো গেস্ট এসে ভয় পাইছে অতীতে এবং পায়, আমি এটা শিওর, ড্যাম শিওর, কারণ আপনাদের আমি বলবো না, আপনাদের এখানে কথা প্রচলিত আছে। সে আর ওই তার যে ওই যে তাকে বলছে সেটা বলল না, মানে তাদের যে ওখানকার যে একজন কর্মচারী তাকে বলছিল যে স্যার দোয়া পড়বেন, এটা সে আর বলে না। সে বলে আমি শুনছি আপনাদের এখানকার সম্বন্ধে এবং আমি প্রথমে জিনিসটাকে মানে উড়াই দিয়েছিলাম, জিনিসটাকে ওইভাবে সিরিয়াসলি নিয়ে নেই, পরে দেখলাম। আর একটা বড় ব্যাপার হচ্ছে আপনাদের রেস্টরুম, রেস্টরুমের আপনার কমোড কোন দিক সেট করছেন দেখেন, এটা কিন্তু এভাবে সেট করার নিয়ম না, আপনার অবশ্যই দিক পরিবর্তন করবেন, এটা নাহলে কিন্তু আপনাদের এটা ক্ষতি হবে বা আপনাদের গেস্ট যারা নাকি এখানে আসবে তারা কিন্তু থাকবে না, বুঝে নিয়েন আপনারা। তো সাথে সাথে ম্যানেজার বলে যে স্যার আসলে আমি জানি না, এটা তো আপনি বলছেন আমরা খেয়াল করি নাই, কারণ আমরাও এটা তৈরি অবস্থায় নিয়েছিলাম এবং এইটা যখন তৈরি অবস্থায় আমরা নিয়েছি সেটা আরেকটা আরেক মানে আরেকটা মানুষের কাছ থেকে আমরা কিনছি, কারণ সে কিভাবে করে রাখছিল এটা আমরা জানি না। অবশ্যই আপনার সাজেশন আমরা নিলাম আর আমরা এটা চেক করব যে আসলে টয়লেটগুলো ঠিক মতো করা আছে কিনা এবং আমরা এটা যদি প্রয়োজন অবশ্যই অবশ্যই সরায় ফেলবো আমরা এই। আর তারা বলে যে লোকটা তখন চুপ করে থাকে, ম্যানেজার বলে যে আপনি যে কথাটা বলছেন যে ভয়ের ব্যাপারটা, হ্যাঁ স্যার আসলে এটা তো প্রকৃতির মধ্যে, এবং তখন বিফাত বলে প্রকৃতির মধ্যে কথাটা যতটুকু না এখানে মানে ই মানে আপনার প্রযোজ্য, তার থেকে প্রযোজ্য হচ্ছে যে আপনাদের কিছু মিস্টেকের জন্য এরকম হইতে সাইটিং, ঠিক করেন আপনারা এই জায়গাটাকে, ঠিক করেন এবং এই জায়গাটাকে আপনারা শুদ্ধি করার চেষ্টা করুন। তো যাই হোক, এটাই ছিল আমার কাস্টমার হিসেবে অ্যাডভাইস। আমি তো প্রমাণ করতে পারবো না আমার ব্যাপারটা যে আমি কি দেখছি বা কি, তবে আপনারা আমি মনে হয় চেষ্টা করেন যে এই জিনিসগুলো ঠিক করতে, তাহলে সমস্যা কেটে যাবে। এই বলে সেখান থেকে রিফাত তার থেকে চেক আউট করে নেয় এবং লোকটা তাকে কিছু ডিসকাউন্ট করে দেয় যেহেতু সে এখানে ব্রেকফাস্ট নেয় নাই কিছু না এবং তার একটা বিটার এক্সপিরিয়েন্স হয়েছে। তো রিফাত ওখান থেকে চলে আসে তার স্ত্রীর কাছে লাবণীর এখানে, বলে লাবণীর ফ্রেন্ড তখন মানে লাবণীর যে ফ্রেন্ড ছিল যার নাম বললাম মিথিলা সদ্য নাম, সে তখন ততক্ষণে কল দিয়ে তাদের জন্য আরো একটা রিসোর্ট ঠিক করে ফেলছিল এবং সেটা অনেক সিকিউর, অনেক সুন্দর, অনেক মানে ক্লিন এবং অনেক মানে অনেক অর্গানাইজড। যাই হোক, সেইখানে তাদেরকে ট্রান্সফার করে দেয় তারা। তো ওখানে চলে যায় রিফাতরা এবং পরবর্তী দুই দিন থাকে এবং তারা থার্ড দিনে, এরপর আরেকদিন যে এক্সট্রা থাকে সেদিনের জন্য মিথিলার জন্য আলাদা একটা রুম নিয়ে নেয় তারা। মিথিলা এবং মিথিলার রুমমেট ওখান থেকে চলে আসে, ওরাও একসাথে কাটায় এবং ভালো সময় পার করে। এবং এই ব্যাপারটা রিফাত ভুলতে পারে না, সেই প্রথম দিনের সেই এক্সপিরিয়েন্সটা, এটা খুবই ভয়ের ছিল এবং সে যে কয়দিন ওখানে ছিল এই দুই তিন দিন, প্রতিদিন রাতের বেলা সে রেস্টরুমে যেতে ভয় পেত। সে মিথিলাকে উঠায় তারপর রেস্টরুমে যেত, কারণ তার চোখের মধ্যে ওই জিনিসটা ভাসত, সে যা দেখছে এই চুল। সে মিথিলা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছে যে তুমি এগুলা আসলে স্বপ্নে দেখছো, তুমি একলা ছিলা, তোমার মাথা উত্তপ্ত ছিল। সে বলছে না, আমি এটা স্বপ্নে দেখি নাই, আমি আসলেই দেখছি এবং এরকম কিছু ছিল ওইখানে। তো যাই হোক, রিফাত নাকি পরবর্তীতে যখন ঢাকায় ফেরত আসে তখন সে একজন এরকম আলেমের সাথে দেখা করে এসব ব্যাপার শেয়ার করে, বলে যে এরকম এরকম ব্যাপার। তো তিনি তাকে কিছু আমল দেন, দোয়া দেন, বলে যে আপনি যে দোয়াটা পড়ছিলেন ওইখানটা ছিল পারফেক্ট দোয়া এবং এটা প্রতিদিন পড়ে ঘুমাবেন। প্রতিদিন ঘুমের আগে অবশ্যই তিনবার এটা পড়বেন, সাথে সূরা ফালাক আর নাসও পড়বেন তিনবার করে এবং দুই হাতের তালুতে ফু দিয়ে সারা শরীর মাসেহ করে নেবেন ঘুমানোর আগে। ওযু করার পরে এই কাজটা করবেন, আপনি এমনি সেফ থাকবেন। যাই হোক, এই ছিল রিফাতের ঘটনা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে। আপনারা আমাদেরকে জানাতে ভুলবেন না অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে। এবং আজকের এপিসোডটা কিন্তু আমরা একটা স্পেশাল এপিসোড করছি। আর স্পেশাল এপিসোড বলতে আসলে আমি যেটা বলবো, আমি যখন বুঝি যে এই ঘটনাটা আমার কাছে একটু ভিন্ন লেগেছে, ভালো লেগেছে, বা সেই মানে বেছে এইটা করতে গিয়ে একটু কষ্ট হয়, কারণ অনেকগুলো ঘটনা পড়তে হয়, পড়ার পরে তার মধ্যে যেটাকে মনে হয় যে এই ঘটনাটা একটু বেশি ভয়ের, বা এই ঘটনাটা একটু মনোতিক্ত অন্যরকম, সেটা কিন্তু স্পেশাল এপিসোডের জন্য নিয়ে আসি। স্পেশাল এপিসোড মানে কিন্তু আমার জন্য এই না যে আমি অনেকগুলো ঘটনা ঠেসে দিয়ে একটা লম্বা এপিসোড করলাম, সেটা না। আমি এক সময় ছিল, এক সময় আমরা এটা করতাম, কারণ আমরা এক এক সময় তো এক একটা ধরন পরিবর্তন হয়, তখন আমরা যেটা করতাম এক নাগারে অনেকগুলো ঘটনা দিয়ে একটা বড় এপিসোড তৈরি করতাম। তো সেটা না করে এখন যেটা করছি, এখন যেটা করি যে ঘটনাগুলো পড়ি, পড়ে যেটাকে মনে হয় যে একটি স্পেশাল, সেটা স্পেশাল দিনের জন্য আমি পিক করে নেই আর কি। তবে এটা অনেক আগের থেকে করা হয় না, এটা যখন আমি ডিসাইড করি যে এই সামনে আমাদের একটা স্পেশাল এপিসোড দেব, তখন এই কাজটা করি। আর একটা জিনিস চেষ্টা করি যে আপনারা জানেন অদ্ভুত উড়িতে এখন সব ঘটনা কিন্তু আমি নিজেই শেয়ার করি, আর কেউ শেয়ার করেন না, আমি নিজেই শেয়ার করি সব পড়ে। স্পেশাল এপিসোডের দিন আমি চেষ্টা করি আমার কিছু পছন্দের মানুষকে দিয়ে কিছু ঘটনা কালেক্ট করে শেয়ার করানোর জন্য। যেমন গতবার স্বতঃস্ফূর্ত হয়ে আমাদের হাবিব ভাই ঘটনা দিয়েছিলেন প্রথম স্পেশাল এপিসোডে, এবং হাবিব ভাই নিজের থেকে দিয়েছেন। হাবিব ভাই তো অবশ্যই থাকেন প্রত্যেকটা স্পেশাল এপিসোডে, হাবিব ভাই থাকেন, এবং হাবিব ভাই ওই দিন দিয়েছেন। এবং আমার তখন বেশ কাশি ছিল, বেশ অসুস্থ ছিলাম, আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছিল অনুষ্ঠান করা। হাবিব ভাই বলেন যে আমি আজকেই রেডি করে দিচ্ছি, হাবিব ভাই অংশ নিলেন। তো ওটা ছিল প্রথম স্পেশাল এপিসোড। আজকে আমি চেষ্টা করেছি আমার খুব কাছের ছোট ভাই সিফাত, ও থাকে স্পেশাল এপিসোডে, কিন্তু সিফাতেরও ঘটনা থাকে, এবং যারা যারা থাকে তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করেছি তাদের সময় সুযোগ মতো তারা ঘটনা পাঠাচ্ছে। সিফাত এবার ঘটনা পাঠিয়েছে, তো আজকে এখন চলে যাব সিফাতের ঘটনায়। আমরা শুনে আসবো সিফাতের শেয়ার করা, এইটা কিন্তু একেবারেই সিফাতের যে ঘটনাটা সিফাত এবার বলবে, যে বাড়ির কথা বা যে জায়গাটার কথা, এটা কিন্তু সিফাত আমাকে অনেকদিন ধরে শেয়ার করে আসছে। আমি সিফাতকে বলেছিলাম যে সিফাত আমাদের যখন একটা স্পেশাল এপিসোড হবে, তুমি নিজ কণ্ঠে এই ঘটনাটা বা এই বাসার ঘটনাটা সুন্দর করে সাজিয়ে শেয়ার করবা। তো সেটাই সে করেছে সিফাত। আজকে আমাদের এই এক লক্ষ পূর্তির স্পেশাল এপিসোড দুইতে সিফাত এই ঘটনাটা নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে শেয়ার করেছে, এবং এই ঘটনার টুকরো টুকরো অংশ আমি আগেও শুনেছি সিফাতের কাছে। আজকে পূর্ণাঙ্গ ঘটনাটা সিফাত শেয়ার করবে। তো চলুন আমরা শুনে আসি সিফাতকে।
আসসালামু আলাইকুম, আমি সিফাত জাবের। তো আজকে আপনাদের মাঝে কিছু ঘটনা নিয়ে হাজির হয়েছি অদ্ভুতুরের স্পেশাল এপিসোড উপলক্ষে। তো ঘটনা শুরু করার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে চাই ঘটনাটির। তো ঘটনাটি আসলে ঘটনাটি না, ঘটনাগুলো, আমি বেশ কিছু ঘটনা একসাথে করে শেয়ার করার চেষ্টা করব আপনাদের মাঝে, যেহেতু ঘটনাগুলো একটি জায়গা কেন্দ্রিকই, এবং সে জায়গা নিয়ে আমি কিছু ঘটনা এর আগেও আপনাদের সাথে বিচ্ছিন্নভাবে শেয়ার করেছি, কিন্তু আজকে চেষ্টা করব সবগুলো একসাথে বলতে। তো ঘটনাটা আসলে ঢাকার শহরের খুব কাছেই একটি এরিয়াতে একটি বাড়িকে কেন্দ্র করে। তো বাড়িটা সম্পর্কে বলতে গেলে, বাড়িটা প্রায় বিশাল বড়, প্রায় 80 বিঘা জায়গার উপর অবস্থিত, এবং সেখানে বেশ কিছু কি একটা বড় পরিবারের বসবাস বলা যায়, এবং যার যার নিজস্ব ঘর বাড়ি সেখানে আছে সেই জায়গাটার ভিতরে, বাট সেটা সারাউন্ডেড তাদের একটা নিজস্ব বাউন্ডারি করা এরিয়া আর কি, বা সবাই একই জায়গার উপরই থাকে আর কি। তো জায়গাটা সম্পূর্ণই বলতে গেলে গাছপালায় ঘেরা, অনেক বড় বড় পুরাতন গাছ সেখানে আছে, এবং বাড়িটার যদি একটু বর্ণনা দিই তাহলে বলতে গেলে বাড়িটাতে ঢুকতে গেলে প্রথমে তাদের যে মেন মূল ফটক, তো সেখান থেকে ঢোকার পরে একটি লম্বা রাস্তা চলে গেছে একদম সেই জায়গার শেষ মাথা পর্যন্ত, এবং তার ডানে বামে বিভিন্ন পরিবারের বসবাস, একই ফ্যামিলির এবং বংশ, কিন্তু আলাদা আলাদা পরিবার। তো তাদের সেখানে প্রত্যেকের সাথেই কম বেশি বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় ঘটে এসেছে, এবং এটা বলতে গেলে অনেকটা তাদের কাছে এখন নর্মাল বিষয় হয়ে গেছে যে এগুলা ঘটবেই, তারা এটার সাথে আর কি অনেকটা ইউজ টু হয়ে গেছে। তো যে আমি যে রাস্তাটার কথা বললাম, তো একটা পর্যায়ে যে রাস্তার থেকে আরেকটা রাস্তা ডান দিকে চলে গিয়েছে এবং সেটাও একদম সেই শেষ মাথা পর্যন্ত, সেই জায়গাটা শেষ মাথা পর্যন্ত চলে গেছে, এবং সেই জায়গাটা শেষ মাথা হলো একটা বিশাল আকৃতির পুকুর আছে এবং পুকুরটাও চারদিকে অনেক পুরাতন বড় বড় গাছে ঘেরা, এবং অনেকটা দিনের বেলাও অনেকটা ভয় লাগে সেখানে যেতে, এরকম পরিবেশ সেখানে, আর খুব একটা মানুষজনও সেখানে যায় না তো প্রয়োজন ছাড়া। তো শুরুতে আমি আপনাদেরকে সেই পুকুরটা নিয়েই কিছু কথা বলি। সেখানে আমার নিজের সাথেও ঘটে যাওয়া ঘটনা আছে, এবং সেটা আমার কোনো এক আত্মীয়র বাড়ি, তো আমার সেখানে যাওয়া হয় মাঝে মাঝে এবং বিভিন্ন সময় আমি বিভিন্ন ঘটনা শুনেছি তাদের থেকে। তো সেই পুকুরের যে ব্যাপারটা, তো পুকুরটা তো অনেক পুরাতন, সেই বাড়িটাই আসলে অনেক পুরাতন, অনেক আদি, এবং সেখানকার গাছগুলা দেখলেই বোঝা যায় এটা কত আগের জায়গা। তো অনেক শত বছর পুরাতন গাছ সেখানে আছে। তো সে পুকুর নিয়ে প্রথম যে ঘটনাটা, সেটা হচ্ছে সে পুকুরের ওই পারে কোনো বাউন্ডারি নেই, তো আলটিমেটলি ওই পারে অন্য মানুষের বসতি আছে, অন্যদের বাসা আছে, তো তারাও মাঝে মাঝে পুকুরটা ব্যবহার করে। তো যে ঘটনা ঘটে, সে বাড়িতে এক মহিলা ফজরের আজানের আগে উঠে সে পুকুরে ওযু করতে যায়। তো তখনও ফজর আজান দেয়নি, এরকম একটা সময় রাত, গভীর রাত। তো সে ওযু করতে যেয়ে দেখে পুকুরের মাঝে একটি বড় বিশাল আকৃতির একটা মানুষ টাইপের দেহ ভাসছে, এবং সেটা আসলে ছিল একটি স্কন্ধকাটা। আমরা স্কন্ধকাটা নামেই সেই জিনিসটাকে চিনি, কোনো একটা ক্রিয়েচার। তো স্কন্ধকাটার যদি একটু বর্ণনা দিই, সেটা হচ্ছে ওদের হলো মাথা থাকে না এবং চোখগুলো বুকের মধ্যে থাকে এবং জল জল করে আর কি, রাতের বেলাও জলে। তো এটা সেখানকার একটা মিথ টাইপের বা কোনো একটা ক্রিয়েচার, এটা সেখানকার মানুষজন বা আমরাও জিনিসটা এইভাবেই চিনে থাকি। তো যে ঘটনা ঘটে, যে সেই স্কন্ধকাটা সে পুকুরের ঠিক মাঝ বরাবর বাতাসে ভাসছে পানির উপরে। তো ওই সেই মহিলা যখন উজু করতে যায় এবং সেটা দেখে, দেখার সাথে সাথে ওটার সাথে তার আই কন্টাক্ট হয় এবং সেই জিনিসটা তাকে কাছে ডাকে, ইশারা করে ডাকে, এবং ওই মহিলা সেটা দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। এবং একটু পরে যখন বাসার লোকজন দেখ তার কোনো খোঁজ পাচ্ছে না, তো তখন সেখানে যায় এবং তাকে সেখান থেকে উদ্ধার করে। তো এরপরে যেটা হয় যে সেই মহিলা সেদিন থেকে, ঘটনাটা প্রায় 2-2.5 বছর আগের, তো সেদিন থেকেই সেই মহিলা মানসিকভাবে বিপর্যস্ত, অনেকটা বলতে গেলে পাগল টাইপের হয়ে গেছে, এবং উনি আজ পর্যন্ত স্বাভাবিক হয়নি। তো শেষ পর্যন্ত আর কি ওনার চিকিৎসাও করা হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসার চেষ্টা করেছে, বাট কোনো কাজ হয়নি। সে তারপরে থেকে যেমন ছিল ওইরকমই আছে। তো এটা ছিল একটি ঘটনা। তো আরেকটা ঘটনা হচ্ছে হলো যে সেটা আমার সাথেই ঘটে যায়। এই ঘটনাটা আমি এর আগেও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, বাট আমি আজকে আবার একটু বলি। সেটা হচ্ছে আমি গিয়েছিলাম যখন, তো আমার আরো কিছু আত্মীয় ছিল আমার সাথে সেই বাড়ির। তো পুকুর পাড়ে আমরা মোটামুটি 7:30টার দিকে যাই। যাওয়ার পরে সেখানে বসে গল্প করতে থাকি এবং ওখানকার পরিবেশটাই এমন, স্বাভাবিকভাবেই আমাদের সেই ভূতের গল্পই শুরু হয়ে যায় সে জায়গায়। তো ভূতের গল্প করতে করতে এবং সেখানে বসেই কিন্তু আমি যে আগের এই ঘটনাটা শুনেছি, তো এই ঘটনার শোনার সাথে সাথেই যেটা খেয়াল করলাম যে পুকুরের চারদিকের যে গাছগুলা, তো সেগুলো একদম স্বাভাবিক আছে, কিন্তু আমাদের মাথার উপরে যে গাছ কয়টা আছে সে গাছগুলা খুব বাতাসে দুলছে, মনে হচ্ছে ঝড় আসছে এরকম ভাবে দুলছে। কিন্তু তখনই আমি খেয়াল করলাম যে অন্যান্য গাছের দিকেও, বাট ওগুলা একদম স্থির, কোনো একদম পাতাও নড়ে না, এরকম একটা অবস্থা, কিন্তু আমাদের মাথার উপরে গাছগুলা খুব নড়াচড়া করছে বাতাসে, নড়াচড়ার মাধ্যমে, এবং খুব শব্দও হচ্ছিল সেখানে, বাতাসের শব্দ পাচ্ছিলাম, কিন্তু আমাদের গায়ে কিন্তু আবার কোনো বাতাস লাগছিল না, আমরা নর্মাল ছিলাম সেখানে। তো এটা আমার কাছে একটু অস্বাভাবিক লাগে, তারপরেও খুব একটা পাত্তা দিইনি, কারণ তখন প্রায় 7:30-8:30 মতো বাজে সন্ধ্যা, তো ওই সময়টাতে খুব একটা এই ধরনের জিনিস এক্সপেক্ট করে না মানুষ, তো আমিও সেটাই করেছিলাম। তো এরপরে কথা বলতে বলতে পুকুর পাড়ের যে আসার যে রাস্তাটা আমি বললাম, সেই রাস্তা থেকে আরেকটা চিকন মেঠো পথের মতো জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আবার বাড়ির বাইরের দিকে চলে গেছে। সেটা দিনের বেলা কিছু এলাকার মানুষজন বা লোকাল মানুষজন সেই রাস্তাটা ব্যবহার করে, কিন্তু রাতের বেলা সেখানে তেমন কেউ আসে না, কারণ ওটা এতই ঘন জঙ্গল টাইপের জায়গা যে আর কি চলতে ফিরতে সমস্যা হয় মানুষের রাতের বেলা। তো আমি যেটা খেয়াল করলাম যে একটা শব্দ আসছে সেই রাস্তাটা থেকে, মনে হয় যে কেউ হেঁটে আসছে আমাদের দিকে। তো পাতা পাড়ায় পাড়ায় আসলে যে পাতার যে শব্দটা হয়, তো পাতা পড়ার শব্দ আর পাতা পাড়ায় কেউ গেলে যে শব্দ, দুইটার মধ্যে কিন্তু বেশ তফাত আছে। তো আমি সেই শব্দটাই পেয়েছি যে পাতা পাড়ায় কেউ আসছে, তো আমি মনে করছি যে কেউ হয়তো বাড়ি থেকে আসছে বা ওই দিক থেকে কেউ আসতেছে মানুষ, এভাবে চিন্তা করছি। তো সাথে সাথে ওখানে তাকানোর সাথে সাথে দেখলাম কোনো লাইট নেই বা কিছু নেই, কারণ ওখানে ওই রাস্তায় লাইট ছাড়া আসলে চলাচল করা অসম্ভব এক কথায় রাতের বেলা। তো কেউ নাই, এবং আমি সেটা দেখার সাথে সাথে আমার ভিতরে একদম একটা অন্যরকম ফিলিং হলো যে না, এটা স্বাভাবিক কিছু না। এবং সাথে সাথে আমি ফোনের লাইটটা অন করে ওইদিকে ধরলাম, ধরে একদম রিফ্লেক্স থেকে আমি বললাম যে কে, এবং এটা বলার সাথে সাথে সেই শব্দটা একদম ততক্ষণে একদম পুকুর পাড়ের ঘাটের কাছাকাছি চলে আসছে, একদম প্রায় ধরেন 5-10 মিটার দূরে আমাদের থেকে। এরকম অবস্থায় শব্দ পাচ্ছি কিন্তু কাউকে দেখছি না, তখনই আমি লাইটটা ধরছি। তো ধরার পরে সাথে সাথে শব্দটা থেমে গেল এবং কিচ্ছু নেই, আমি লাইট ধরে দেখলাম কিছু মানুষ টানুষ কিছু নেই, কোনো প্রাণীও নেই, হয়তো কুকুর টুকুরও থাকতে পারে, এরকমও হতে পারে এটাও ভাবছিলাম, বাট দেখলাম যে কোনো কিছুই নেই সেখানে। তো তখন আমি ফিল করলাম যে না, এই জায়গাটায় সমস্যা আছে। তো আমি এখন একটা হিন্ট দিয়ে রাখি যে এই পুকুর পাড়ের যে এই রাস্তাটা বাড়ি থেকে আসছে, তো সেই রাস্তাটা হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর। তো যাই হোক, পরে আমি এই রাস্তাটার ব্যাপারে একটু বলবো আপনাদের সাথে। তো তখন আমি আমার সাথে যে আত্মীয়রা ছিল তাদেরকে আমি বললাম যে চলো, এখানে আমার কাছে খুব একটা সুবিধা লাগতেছে না, চলো বাসায় চলে যাই। তো তখন আমরা সবাই উঠে বাসার দিকে রওনা দিয়ে চলে গেলাম। তো বাসায় যে আমাদের একজন আমার এক সিনিয়র আত্মীয় উনি আছে, তো ওনাকে আমি যে ঘটনা খুব ফার্স্টে আমি বলিনি, তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে কি কোনো অসুবিধা আছে এই ধরনের বা কিছু আমার কাছে মনে হইল বা কিছু। তখন সে জাস্ট এক কথায় উত্তর দিল যে হ্যাঁ, এখানে তো সমস্যা আছে, এই জিনিস একটা খারাপ জিনিস আছে, তো এই জিনিসটা হলো উত্তর দক্ষিণ বরাবর মূলত চলাচল করে, এটা তার চলাচলের পথ। তো তখনই আমি মিলিয়ে নিলাম যে আচ্ছা, পুকুরের রাস্তাটা তো উত্তর দক্ষিণ বরাবর, তো হয়তো তার পথ এটাই, এবং তারা চলাচলের সময় আমাদের এইসব ঘটনা শুনছে, শোনার পরে কোনোভাবে হয়তো অফেন্ডেড ফিল করছে, অথবা আমাদের তারা চায়নি আমরা সেখানে থাকি, তো আমাদের ডিস্টার্ব করার চেষ্টা করছে। তো তখন একটা জিনিস মিলল আমার মনে মনে। তখন তারপরে আমি মামিকে তাকে বললাম আর কি যে আচ্ছা, তাহলে আমাদের সাথে তো এরকম একটা ঘটনা ঘটলো এইমাত্র, তো এটাও কি ওই কারণে নাকি? তখন সে বলল যে হ্যাঁ, এটা হতে পারে, কারণ পুকুর জায়গাটা ভালো না। তো যাই হোক, ওই দিনের মতো আমার ঘটনা শেষ। তো পরে আমি চলে আসি তো আমার মতো। তো এরপরে আরো কিছু ঘটনা ঘটে সে বাড়িতে আর কি, আমার থাকাকালীন অবস্থায় বা আমি আর কি খুব রিসেন্ট টাইমে ঘটা ঘটনা আর কি এগুলো। তো সেখানে সে বাড়ির কর্তা ব্যক্তিদের মধ্যে পুরুষ মানুষ বর্তমানে আছেন আর দুইজন। তো প্রত্যেক বাড়িতেই পুরুষ মানুষ কিন্তু থাকার কথা, সেখানে অনেকগুলো ফ্যামিলি বসবাস করে, তো কিন্তু কারো বাড়িতেই কোনো না কোনোভাবে পুরুষ মানুষ নাই। এখন শেষ আছে দুইজন, এবং আমি সেই বাড়ির যারা সিনিয়র সিটিজেন তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে তাদের উপর অনেক আগে থেকেই কিছু ব্যাপার আছে, কিছু খারাপ জিনিস সেখানে বসবাস করে এবং কোনো কারণে তারা চায় না এ বাড়িতে আর পুরুষ মানুষ থাকুক। এবং আস্তে আস্তে তাই কিন্তু হয়েছে, দিনের পর দিন পার হওয়ার সাথে সাথে সে বাড়িতে আরো পুরুষ মানুষ ছিল, কিন্তু তারা একে একে চলে গিয়েছেন এবং সেখানে এখন পুরুষ মানুষের সংখ্যা দুইজন আছে লাস্ট। এবং তাদের মধ্যে একজনের মানসিক অবস্থা খুব একটা ভালো না, তো সেখানে একটা কমন, সে বাড়িতে একটা কমন ব্যাপার আছে যে একটা এইজের পরে যে পুরুষরা যারা তাদের মাথায় কিছু সমস্যা দেখা দেয় এবং তারা আর কি স্বাভাবিকভাবে আর চিন্তা করতে পারে না এবং এক একজনের এক এক রকম অসুবিধা হয়, মানসিক সমস্যা হয়। তো এইভাবেই চলে যাচ্ছে আর কি বছরের পর বছর তাদের ফ্যামিলিতে। তো রিসেন্ট একটি ঘটনা যদি বলি, তো তাদের লাস্ট পুরুষ মানুষ ছিল তিনজন সে বাড়িতে। তো যে একজন, যে দুজন আছে তারা তো আছেই, তো আরেকজন সেও এরকম, সে খুব স্বাভাবিক ছিল, খুব হাসি খুশি মানুষ এবং সবার সাথে মিলেমিশে চলত, এলাকায়ও তার অনেক পরিচিতি ছিল, পপুলারিটি ছিল, মানুষজন তাকে খুব পছন্দ করত, তো সবকিছুই ভালো ছিল। বাট একটা সময়ের পরে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই উনি মানসিকভাবে কিছু সমস্যা, প্রথম দিকে মনে হয়েছিল যে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন এগুলার কারণে হতে পারে, কিন্তু তার কিন্তু ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো কারণ নেই। সে যথেষ্ট সব দিক দিয়েই তার সবকিছু ভালো ছিল, অর্থ সম্পদ সবকিছুই তার খুব ভালো অবস্থা, তো তার পরিবার ফ্যামিলি সবকিছুই খুব ভালো, তো তার তেমন কোনো কারণ নেই ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনে যে এরকম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়া। কিন্তু একটা পর্যায়ে যে সে এতই চুপ হয়ে গেল, সে কারোর সাথে কথা বলতো না, বাসায় কেউ আসলে কারোর সাথে দেখা করতো না, নিজে নিজেই একা একাই কষ্ট পাইত, এরকম একটা ব্যাপার ছিল। তো তার মানসিক সমস্যা আস্তে আস্তে তীব্রতর হতে থাকে, হতে হতে একদিন শোনা যায় যে উনি আত্মহত্যা করেছেন। কিন্তু এটা আমরা সবাই জানি যে উনি যেরকম মানুষ, সেখানে আত্মহত্যা করার কোনো প্রশ্নই আসলো না সেরকম একটা মানুষের, কিন্তু সে সেটাই করে। এবং ঠিক দুপুর 12:30-12:30 দিকে সে কাজটা করে। তো এটা, এই ঘটনাটা কেউই স্বাভাবিকভাবে নেয়নি এবং এটা সবাই জানে, তার এলাকার মানুষজন সবাই জানে যে এটা আসলে আত্মহত্যা না, এটা অন্য কোনো কিছু। হয়তো লজিক্যালি মানুষজন বলছে যে এটা হয়তো সে তার মানসিক ডিপ্রেশন বা অশান্তি এইসব কারণে সে এগুলো করছে, বা সে মানসিকভাবে ঠিক ছিল না, স্বাভাবিক ছিল না, পাগল ছিল, তো এর জন্য তার এটা আত্মহত্যা হিসাবে গণনা করা যায় না। কিন্তু তার বাড়ির মানুষজনের আরেক কথা যে কোনো একটা কিছু, কোনো একটা শক্তি তাকে এই সব কাজে, এই কাজে আর কি প্রভাবিত করেছে। তো এই ঘটনা গেল, আমিও তাকে চিনতাম এবং আমি জানতাম যে সে আসলে এরকম কিছু করার মতো মানুষ না, তার হ্যাপি ফ্যামিলি আছে, সবকিছু আছে, তো কোনো কারণ নেই। আচ্ছা, তো এটাই গেল। তো উনি মারা যাওয়ার কয়েকদিন পরে আরেকটা ঘটনা ঘটল, প্রায় ধরেন সপ্তাহখানেক পর থেকেই প্রবলেম হওয়া শুরু হয় তাদের বাসে। তো তার দুই মেয়ে আছে, তার স্ত্রী আছেন, তো তারা যখন বাসায় থাকতো তো বাইরে অনেক শব্দ হইত, বাসার বাইরে অনেক রকম, এবং অনেক এর আগে আরো কিছু গেস্ট আসছিল তাদের বাসায়, এরকম অবস্থা ছিল। তো সেই সময়ে সবাই শুনতে পেয়েছে যে বাইরে আর কি কোনো ভারী গলার মানুষ গম গম শব্দে কথা বলতেছে, কিন্তু কি কথা বলতেছে এটা কেউ আইডেন্টিফাই করতে পারেনি, কোন ভাষায় কথা বলতেছে এই জিনিসগুলো কেউ আসলে আইডেন্টিফাই করতে পারেনি। কিন্তু সবাই শুনতে পেয়েছে যে সেখানে আর কি কেউ আর কি কিছু একটা বলছে, দুইটা মানুষ কথা বলছে একে অপরের সাথে। তো তারা এরপর চেষ্টা করলো জানলা দিয়ে পর্দা হালকা সরিয়ে দেখা যে বাইরে কে আছে। তো বাইরে যখনই তাকাইছে তখন দেখা যে কেউ নাই, কিচ্ছু নাই, এবং কথাটাও সাথে সাথে বন্ধ হয়ে যায় কথাবার্তাগুলো। তো এরকম একটা ঘটনা ঘটে। তারপরে সে বাড়িতে রেগুলার বেসিসে রাতের বেলা জানালার গ্লাসে নক করতো কেউ একজন, দরজায় বাড়ি দিত, তাদের বাসার যে মেইন দরজাটা সেটা স্টিলের, স্টেনলেস স্টিলের একটা দরজা, তো সেই দরজায় অনেক জোরে জোরে আঘাতের শব্দ পেত রাতের বেলা মাঝরাতে। তো এই জিনিসগুলো ঘটত এবং তারা আসলে খুবই ভয় পেত। তো এরপরে তারা একজন এক্সপার্টের সাথে কথা বলেন, রিলিজিয়াস এক্সপার্ট যারা এইসব জিনিসের চিকিৎসা করে থাকেন বা এইসব জিনিসের এইসব পরিস্থিতি ট্যাকেল করে থাকেন আর কি। তো কথা বলার পরে উনি চেষ্টা করেছেন বিভিন্ন পন্থায়, কিন্তু একটা পর্যায়ে যে উনি হার মেনে বলেছেন যে এটা আসলে আমার পক্ষে সম্ভব না, আমার চেয়ে আরো বড় কাউকে নিয়ে আসেন, এটা আমার আমার যতটুকু ক্ষমতা আছে এর মধ্যে এটা করা সম্ভব না, কারণ যে জিনিসটা আছে এটা অনেক পাওয়ারফুল, তো এটা আমাকে দেওয়া হবে না। তো এটা বলে উনি চলে গিয়েছে। তো এরকম আরো কয়েকজনকে তারা আনছিল, আনার পরেও তাদেরও একই কথাই ছিল যে তারা পারবে না। তো বর্তমানে বাড়িটার অবস্থা এখন ওই রকমই আছে। তো এর আগেও কিন্তু সে বাড়ির বিভিন্ন মানুষজন চেষ্টা করছে এই জিনিসগুলোর সাথে মোকাবেলা করার, এবং তারা একে একে চলে গিয়েছে। পুরুষ মানুষরাই চেষ্টা করেছিল, অবশ্যই বাড়ির কর্তা ব্যক্তিরা যারা আছেন ছিল, তো তারা কিন্তু একে একে বিভিন্নভাবে চলে গিয়েছেন অস্বাভাবিকভাবেই। প্রত্যেকের মৃত্যুই ছিল অস্বাভাবিক। তো এটা একটা ঘটনা। তো এরপরে আমাদের ধর্মীয় কায়দায় তারা নিজেরা বাসায় বসে যে কাজগুলো করা যায় এই কাজগুলো তারা চেষ্টা করে। তো এখন কিছুটা বাসার ভেতরের সমস্যাগুলো নিস্তার হয়েছে, কিন্তু রাতের বেলা এখনো সেই বাড়িটা তো অনেক বড়, সেই এরিয়া রাস্তা ধরে হাঁটা চলা বা বাইরে বের হওয়া এগুলো তারা অ্যাভয়েড করার চেষ্টা করে, একান্ত প্রয়োজন না হলে তারা বাসা থেকে বের হয় না। তো এরকম একটা অবস্থা হয়ে গেছে। এবং তার কয়েকদিন পরে আরেকটা ঘটনা ঘটে যে সেই বাড়িতে আর কি যে উঁচা উঁচা গাছ আছে, অনেক পুরাতন অনেক বড় বড় গাছ, তো অনেক উঁচু, প্রায় বলতে গেলে 60-70 ফিট উঁচু এক একটা গাছ। তো তারা খেয়াল করে যে বাড়ির এক প্রান্ত থেকে অলমোস্ট আরেক প্রান্ত অথবা অর্ধেক জায়গা পর্যন্ত এরকম জায়গা জুড়ে এক গাছের একদম মগডাল থেকে আরেক গাছ পর্যন্ত বিভিন্ন রঙের সুতা টাঙানো, লাল সবুজ নীল এরকম সুতা টাঙানো, কিন্তু ওই গাছের ওই মগডালে উঠে ওইভাবে এটা টাঙানো সম্ভব না। এবং তারা তো বাড়ির লোক, তারা তো জানেই যে এখানে ওখানে তারা কেউ উঠে নেই, বাড়িতে তো কেউ বাইরের মানুষও ঢোকে না, তো এগুলো কেউই করেনি। এবং অনেকটা অসম্ভবই যে এমন এক জায়গায় সুতাগুলো বাঁধা। তো তখন তারা বুঝতে পারে যে এটা আসলে কোনো মানুষের কাজ না, তো ওখানে যে জিনিসগুলো থাকে তাদেরই হয়তো কোনো একটা কিছু আছে আর কি। তো এটা এটা ছিল আরেকটা ঘটনা আর কি সেই বাড়িকে নিয়ে। তো আসলে শেষমেশ সেই বাড়ির মানুষজনের সাথে কথা বলে যেটা বুঝতে পারি যে তাদের আদি পুরুষদের কেউ একজন কোনো খারাপ চর্চা করেছিলেন তাদের উপরে, যেটাকে আমরা অনেকটা ব্ল্যাক ম্যাজিক নামে চিনি, বা এই ধরনের কিছু একটা হয়তো করেছিলেন, এবং সেটার প্রভাব আজ পর্যন্ত যায়নি এবং কেউ আজ পর্যন্ত সেটার সমাধানও করতে পারেনি। এবং সেই লোকের মূল উদ্দেশ্যটাই ছিল যে এই বাড়িটাকে পুরুষশূন্য করে ফেলা এবং তাদের ফ্যামিলিটাকে দুর্বল করে ফেলা, কারণ তারা আসলে সেই এলাকায় খুবই পাওয়ারফুল একটা ফ্যামিলি এবং খুবই স্বনামধন্য ফ্যামিলি। তো এটা হয়তো তার সমস্যা ছিল এইসব ব্যাপারে, তো সে চেয়েছিল এইসব করতে। এবং যেটা যতটুকু শোনা যায় যে তাদের পানির সাথে কিছু মেশানো হতো এবং তারপর থেকে এই সমস্যাগুলো সেখানে তৈরি হয়। তো এই ছিল কয়েকটি ঘটনা একটি জায়গাকে কেন্দ্র করে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবং এই তো, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
আবারও চলে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে লন্ডন ইংল্যান্ড থেকে শেয়ার করেছেন নীরব নাইটউইন্ড। নাইটউইন্ড তার ছদ্মনাম, তিনি ব্যবহার করেছেন এটি এবং তিনি চাইছেন তার আসল নাম ব্যবহার না করতে। তো আমি সেই নামে ঘটনাটি শেয়ার করব, নীরব নামে। নীরব এই ঘটনাটি তার এক বন্ধু ডেবরা ম্যাকলফ এর কাছ থেকে কালেক্ট করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি নীরবের পাঠানো ঘটনায়। এই ঘটনাটি বেশ পুরনো একটা ঘটনা, প্রায় 100 বছরের পুরনো ঘটনা, 100 বছর বা তারও বেশি, যেহেতু সময়কাল ওইভাবে উল্লেখ করা নেই। তবে বলেছেন যে ডেবরা ম্যাকলফের গ্রেট গ্র্যান্ডফাদার, মানে তার দাদার বাবার সাথে ঘটেছিল ঘটনাটি, তিনি তখন বেশ তরুণ এরকম সময়। তো তিনি পেশায় ইয়র্কশায়ারের একটা গ্রামে একজন ব্যবসায়ী ছিলেন এবং তাদের যে গ্রামটি ছিল সেটা বেশ মানে খোলামেলা একটা গ্রাম ছিল, মানে বাড়িঘর খুব কাছাকাছি ছিল না, এবং দেখা যেত যে এখানে একটা বাড়ি বেশ ফেন্সিং করা, এবং তারপর অনেক দূর গিয়ে অনেক দূর প্রান্তর যেতে হতো তারপরে আরেকটা বাড়ি, এরকম ভাবে বাড়িগুলোর বিন্যাস ছিল। এবং একটা পাশ বেশ মানে খোলা মেলা ছিল, ওইখানে বেশ খোলা জায়গা আছে, পরিত্যক্ত অনেক জায়গা আছে, পরিত্যক্ত অনেক মানে এরকম বিল্ডিং আছে যে কোনো সময় কোনো একটা সময় সেখানে অ্যাবে ছিল, সেগুলো অ্যাবান্ডন করে গেছে, এরকম এরকম তো খোলা, কিন্তু ওই জায়গাগুলো মানুষ ভয় যেত না, এরকম একটা জায়গায় ডেব্রল গ্রেট গ্র্যান্ডফাদারের বাড়ি ছিল। তিনি পেশায় একজন ছিলেন ব্যবসায়ী, ব্যবসায়ী বলতে তিনি কৃষিকাজ কিছু করতেন, তার কিছু ফার্মিং এর ব্যবসা ছিল, তার সাথে তার একটা ব্ল্যাকস্মিথ এর মতো শপ ছিল, সেখানে বিভিন্ন জিনিস তৈরি হতো, তার তিনি নিজেও ছিলেন একজন ব্ল্যাকস্মিথ, তার সাথে অ্যাসিস্ট্যান্টও ছিল, তারা কাজ করত এবং বিক্রি করত কৃষি যন্ত্রাংশ, দেন অন্যান্য আর অনেক জিনিস, এগুলো বিভিন্ন জিনিস তৈরি হতো সেখানে, আর ঘোড়ার শু করতেন তিনি, হর্স শু করতেন। তো এরকম একটা জায়গায় মোটামুটি একটা মধ্যবিত্ত ব্যক্তি ছিলেন, এবং তার ভালোই চলে যেত, তার জীবন ভালোই চলত, নতুন বিয়ে শাদী করেছেন, খুব সুন্দরভাবে তার বাসা চলত, ছোট্ট একটা বাড়ি, এবং খুব সুখে শান্তিতে থাকতেন। আর একেবারেই খোলামেলা জায়গা হতে তার কাজকর্মের সময় যখন শেষ হয়ে যেত বিকেলের পর, ওখানকার আবহাওয়া কিন্তু গ্লুমি, একদম গ্লুমি হয়ে যেত, মানুষজনের চলাচল কমে যেত, তো তিনি নিজের মতো একান্ত ভাবে থাকতে পছন্দ করতেন, বই পড়তেন, এরকম একটা অবস্থা। মাঝে মাঝে কাজের যদি একটু প্রেশার থাকত, তিনি রাতের বেলাও নিজের ব্যাকইয়ার্ডে নিজস্ব একটা ওয়ার্কশপ ছিল, সেখানে বসে তিনি কাজ করতেন, কিছু অর্ডার থাকলে যেগুলো নাকি হয়তো পেন্ডিং হয়ে যাচ্ছে সেগুলোর কাজ তিনি করতেন সন্ধ্যার পরে একা একা বসে, তখন কোনো অ্যাসিস্ট্যান্ট নিতেন না। তো এরকম অনেক রাত পর্যন্ত কাজ করে তিনি যখন তার কাজ গুছিয়ে আনতেন, তখন বেশ গভীর রাত হলে তিনি আস্তে করে উঠে আসতেন, এবং তার এই যে ওয়ার্কশপ সেখান থেকে তার বাসায় উঠে আসার জন্য ভেতর দিক থেকে সিঁড়ি ছিল আর কি, মানে ওয়ার্কশপ থেকে বের হয়ে তিনি ঘুরে একটা সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি দিয়ে উঠে যেতে পারতেন তার বাসায়, আর মানে খুব মানে এক গোছানো একটা পরিবেশ এরকম। তো একদিন সেই ডেব্রর গ্রেট গ্র্যান্ডফাদার তিনি কাজ করছেন, তার নাম ছিল টমাস, তিনি রাতের বেলা কাজ করছেন এরকম, তার কাজ কিছু বাকি পড়েছিল, তো তার স্ত্রী তাকে বলেন যে তুমি কতক্ষণ থাকবে, আরো উপর থেকে জিজ্ঞেস করে এসে উকি দিয়ে, তিনি বলেন যে আরো সময় লাগবে, আমার অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, এগুলো করতে হবে। তো তিনি মোটামুটি বেশ তার ভালোই লাগছে এখানে, তিনি হাঁপড় চালাচ্ছেন, আবার তার যেই মেটাল গরম করা দরকার তারপরে নিজেই সেটাকে এসে তিনি জ্বালাচ্ছেন, তারপর সেটাকে তিনি পিটাচ্ছেন, নিজের মতো কাজ করতেছেন, মানে একঘেয়ে একটা অবস্থা, এবং সেই ঠান্ডা ভাবটা কেটে গেছে সেখানে, উষ্ণ একটা ভাব চলে আসছে। এই সময় তার যে ওয়ার্কশপের মূল দরজাটা, সেই দরজায় কেউ নক করল, ধমধম ধমধম করে নক করল, তো তিনি দুইবার নক শুনছেন, তো তিনি একটু বিচলিত হলেন যে এই রাতের বেলা কে তার এই দরজা নক করতেছে, কারণ ওইসব জায়গা যেটা বলছি যে অনেক খোলামেলা, এবং সেসব জায়গায় মানুষ একটু ভয়ই পেত, কারণ মানে দেখা যাচ্ছে কোনো দুষ্কৃতিকারীও এরকম আসতে পারে রাতের বেলা, আর এরকম খোলা জায়গাটা আসলে নিরাপদ না। তো তিনি সাথে সাথে তার ওখানে রাইফেল ছিল, তিনি রাইফেলটা রেডি করলেন, এবং সেটার মধ্যে তিনি বারুদ গুজে নিয়ে তিনি সেই রাইফেল নিয়ে সামনে আসলেন গেটের কাছে, বোঝার চেষ্টা করতেছেন যে কে দরজা নাক করতেছে। একটু পর দেখলেন যে ওপর থেকে মানে তার বাসায় ওঠার একটা সিঁড়ি যেটা আছে বললাম, যে সিঁড়ির গোড়ায় তার স্ত্রী ভীত মুখে উঁকি দিচ্ছে, তার ওয়ার্কশপের মাঝখানের পিলারে বেশ বড় একটা এরকম লণ্ঠন জ্বালানো আছে, সেই লণ্ঠনের আলোয় তার স্ত্রীর মুখটা আরো ভীত লাগতেছে তার কাছে। তো তিনি হাত দিয়ে আশ্বস্ত করলেন, তো তিনি জিজ্ঞেস করলেন হুজ দেয়ার, তিনি তার রাইফেলটাকে বাগিয়ে ধরে জিজ্ঞেস হুজ দেয়ার, তো তখন ওই পাশ থেকে বলতেছে যে মিস্টার থমাস ওপেন আপ, প্লিজ ওপেন আপ। তো তিনি চিন্তা করতেছেন যে তাকে গেট খুলতে বলতেছে কে, তিনি আবার জিজ্ঞেস করছেন হুজ দেয়ার, তো ওখান থেকে সেই লোকটা একটা নাম বলল, তার নাম বলার পর তিনি বলছেন যে আমি তোমাকে চিনি না, থমাস বলছে আমি তোমাকে চিনি না, তোমাকে রাতের বেলা আমি কেন দরজা খুলব, অ্যান্ড হাউ ডু ইউ থিঙ্ক, তুমি কিভাবে চিন্তা করলা যে আমি স্টিল আপ, একটা বাসায় কি নক করার জন্য এটা ঠিক সময় রাতের বেলা। তো সেই লোক বলতেছে যে আমি জানি যে আপনি আছেন, কাজ করতেছেন, কাজের শব্দ পেয়ে আসছি, অ্যান্ড আমার খুব আর্জেন্ট একটা কাজ আছে, আর্জেন্ট কাজ, প্লিজ ওপেন আপ। তো মিস্টার থমাস তার স্ত্রীকে এরকম হাত দেখালেন উপরে, দেখায় তিনি আস্তে করে গিয়ে তার ওয়ার্কশপের ছোট দরজা, একটা পকেট গেট ছিল, সেটাকে খুললেন, কিন্তু বন্দুক বাগায় ধরলেন সামনে। তো দেখলেন ওইখানে একজন লোক দাঁড়ায় আছে, এবং বাইরে কিন্তু চাঁদ আছে, চাঁদের আলো খুব অল্পভাবে পড়ছে মেঘের আড়ালে, কারণ গ্লুমি সময় এবং ঠান্ডা বাতাস এক পশলা ঢুকলো তার ওয়ার্কশপে, মানে ভেতরে তো গরম, সেই গরমটা বের হয়ে গেল মানে বাতাসের ছুটে, এত ঠান্ডা বাতাস ঢুকছে। লোকটা হাত উঁচু করে এরকম, তার দুই হাত উঁচু করেই ঢুকলো এখানে, মানে সারেন্ডারের মতো। তো তখন তিনি বললেন হু আর ইউ, তিনি বলতেছেন তাকে যে হুয়ারি গেটটা লাগাও পিছনে, তোমার গেটটা তুমি লাগাও পিছনে। তিনি কিন্তু বন্দুক সরান নাই, লোকটা দরজা লাগায় বলতেছে প্লিজ ডোন্ট গেট স্কেয়ার্ড, আমাকে নিয়ে ভয় পেও না, আমার নাম ফার্লো স্মিথ, আমি একজন ধর্মযাজক, আমি এখানে আসছি একটা কাজে, তুমি আমাকে হাত নামাতে দাও তাহলে তোমাকে আমি কিছু প্রমাণ দিচ্ছি। তো তখন মিস্টার থমাস একটু যখন শুনে ধর্মযাজক সে তখন একটু অস্বস্তিতে পড়ে, সে তখন তার বন্দুক নামায় নেয়। তিনি যখন বলে যে হ্যাঁ বলেন আপনি কি কাজে আসছেন ফাদার, তো সে বলে যে আমি একটা খুবই জরুরি কাজে আসছি তোমার কাছে, তুমি আমাকে আগে দেখাইতে দাও। তো বলে তিনি তখন তার এখানকার কোট সরায় তার কলার দেখান, তো তার কলার দেখে তখন তিনি বুঝতে পারেন, থমাস তখন বলে যে আই এম এক্সট্রিমলি সরি ফাদার, আমি আসলে আপনাকে এরকম বন্দুক ত্যাগ করা উচিত হয় নাই, বিকজ আমি রিসেন্টলি অনেক ঘটনা শুনতেছি আমাদের এলাকায় যে এখানে অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটতেছে, মানুষের বাড়িতে কোনো মানুষকে ধরে নিয়ে গেছে, বিশেষ করে অনেক বাসার থেকে ছোট ছোট ছেলে মেয়ে ধরে নিয়ে গেছে, এবং এটা আমাদের এলাকায় খুব বাজেভাবে চলতেছে, এবং এটা লাস্ট ইটস বিন গোয়িং অন ফর লাস্ট সিক্স মান্থ অর সো, ছয় মাস বা তার বেশি সময় ধরে। তো ফাদার তখন বলে যে আমার এখানে আসার কারণ কিছুটা ওইটার সাথে রিলেটেড। তো তখন থমাস একটু অবাক হয়ে বলে যে কি ব্যাপার, বলে যে তোমাকে আমি বলতেছি যদি আমাকে একটু বসে একটু রিল্যাক্স হতে দাও। তো থমাস বলো আই এম সরি, আপনাকে আমি দাঁড়া করে রাখছি, আপনি আসেন। নিয়ে যায়, নিয়ে যায় তার যেখানে কাজ করতেছিল ওখানে নিয়ে চেয়ারটা এগিয়ে দেয় এবং তাকে বলে যে ফাদার কি খাবেন, এখানে অনেক রকম পানীয় আছে, যদি চান আমি ব্যবস্থা করি। তিনি বলে যে না না ইটস ওকে, আমার এখন কিছু লাগবে না, আমাকে যদি তুমি একটু কফি খাওয়াইতে পারো, বাইরে অনেক ঠান্ডা ছিল। তো তখন থমাস বলে যে ওকে আমি ব্যবস্থা করতেছি। সে হেঁটে গিয়ে যেখান থেকে তার একটা বেল ছিল এরকম একটা নাড়া দেয়, নাড়া দিলে তার স্ত্রী ওখানে ঢুকে দেয়, সে বলে যে আমার এখানে ফাদার আসছে, ফাদার পারলো তো কফি দাও। তো তার স্ত্রী তখন কফির ব্যবস্থা করতে থাকে। তো মিস্টার থমাস আলাপ করে ফাদারের সাথে, বলে যে ফাদার কি ব্যাপার, আপনি কেন আসছেন এত রাতে, কি ব্যাপার বুঝলাম না, দিনের বেলা তো আসতে পারতেন। তো ফাদার বলে না এটা খুব ডিফারেন্ট কেস এবং খুবই সিরিয়াস কেস, এবং আমি তোমাদের এলাকায় বিগত কয়েক মাস ধরে ঘুরতেছি শুধু রাতের বেলা এই একটা জিনিস ধরার জন্য। বলে কি, বলে এইখানে ডেভিলের উৎপাত হয়েছে, মানে এখানে ডেভিল আসছে তোমাদের এলাকায়। তখন বলে মানে, বলে যে তুমি যে শুনতেছো যে মানুষ মিসিং হচ্ছে, হ্যাঁ মানে কিশোর কিশোরী এগুলো নিয়ে চলে যাচ্ছে, এগুলো ডেভিল করতেছে এখানে, এবং সম্ভবত এইখানে আমার ধারণা মতে তিনি একটা কাগজ দিলেন নিয়ে তাদের তার পকেট থেকে বেরোন কাগজ আর পেন্সিল বের করে তিনি মার্ক করলেন, করে দেখালেন যে এই জায়গাটার মধ্যে এখানে একটা অ্যাবান্ডন্ড মনাস্টারি আছে, যেখানে এখন আর কিছু হয় না, সেই জায়গায় এই ডেভিল বাসা বাঁধছে এবং সে এখানে নিয়ে এদেরকে কিছু করে, এবং আমি কাইন্ড অফ প্রমাণ পাইছি কারণ এইখানে এইটার পাশে তার কাছাকাছি জায়গায় তিনি একটা জায়গা দেখান, এই জায়গায় একজন ধনী ব্যক্তি বাস করত, সে চলে গেছিল ওই সময় ইজিপ্টে, এবং সেখানে যে এসে কিছু সাধনা করে, এগুলা মানে ওনার ইনভেস্টিগেট করা জিনিস, সেই ফাদার ইনভেস্টিগেট করা জিনিস, বলে সেখানে সে এগুলা সেখানে কিছু সাধনা করে এবং ওখানকার কিছু জাদুকরের সাথে তার পরিচয় হয়, সেখান থেকে সে এসে এখানে ব্যাক করে এরকম কাজগুলো করা শুরু করছে তার এলাকায়। সে অনেকদিন ছিল না এবং সবকিছুর আমি প্রমাণ পেয়েছি, তা আমরা এটা নিয়ে ইনভেস্টিগেট করতেছি, তাকে ধরতে পারলে তার ব্যবস্থা করা হবে। তো সমস্যা হচ্ছে তার তাকে গেলে পাওয়া যায় না, সে থাকে না, সে কোথায় চলে যায় নোবডি নোজ। দিনের বেলা আমি অনেকবার ট্রাই করছি তার মূল বাসায় যে তার ম্যানেজার, তার ভৃত্যোষ, তারা সবসময় আমাকে কনফিউজ করার চেষ্টা করে, আমার মনে হয় তারা মিথ্যা কথা বলে, অবশ্যই তারা মিথ্যা কথা বলে, যেটা পরে প্রমাণ পেয়েছি, কখনো তারা বলে যে সে বুকারেস্টে আছে, কখনো বলে প্যারিসে আছে, কখনো বলে লন্ডনে আছে, তো এরকম বলে আমাকে বারবার তারা কনফিউজ করার চেষ্টা করে। তো আমি এটা পরবর্তীতে প্রমাণ পাই যে আসলে তারা মিথ্যা কথা বলতেছে, এইটা আমি আপনাকে বলবো কিনা আমি বুঝতে পারতেছি না। তো তখন থমাস বলে যে প্লিজ ডু স্যার, আপনি যদি আমার হেল্প নিতে চান তাহলে আপনাকে বলতে হবে যে ব্যাপারটা কি। তো তখন ফাদার পারলো এদিক ওদিক তাকায় দু একবার, কেমন জানি উনি সন্দেহ করতেছেন কাউকে। তারপর বলেন যে শুনুন, কয়েকদিন আগে একটা মিসিং মেয়ে ফেরত আসছিল, মিসিং মেয়ে বাসায় ফেরত আসছিল এবং সে অন্যরকম হয়ে গেছিল। তো তার বাসা থেকে যখন আমাকে খবর দেয়, যেহেতু আমি যখন হারানোর পর আমি গেছিলাম খোঁজ নিতে, বাসা থেকে যখন খবর দেয় যে ফেরত আসছে, তো আমি যাই তাকে গিয়ে দেখি সে পজেসড বাই ডিমন, এবং আমি তখন তার এক্সোসিজম করি, আমার কাছে পারমিশন আছে তার এক্সোসিজম করার। তো আমি যখন এক্সোসিজম করি তখন সে আমাকে কিছু তথ্য দেয় সেই ডিমন। তো থমাস খুব আগ্রহী হয়ে যায়। থমাস কিন্তু এইসব ব্যাপারে খুব আগ্রহী ছিল আগের থেকেই, কারণ সে ওইখানে থাকে, ওই জায়গা সম্বন্ধে এরকম এই ধরনের অনেক জিনিসই পজেস্ট মানুষের ব্যাপারটা ওই জায়গায় আছে। মানুষ অনেককে এরকম পজেস্ট সে দেখছে ছোটকাল থেকে। যাই হোক, তো সেই মেয়ে নাকি তথ্য দেয়, সে ডিমেন তথ্য দেয় যে এই যে ব্যক্তি জাদুকর, সে স্পেশাল কিছু রিচুয়াল করতে এখানে আসছে, এবং সে এই যে যে জায়গাটা দেখাচ্ছে, যে অ্যাবান্ডেন্ড যে মনাস্টেরি, সেখানে সে বাসা বাঁধছে। সে এখানেই নাকি রাতের বেলা ঘুমায় এবং সে এখানে এসেই তার যত সব রিচুয়াল পারফর্ম করে, এবং এইসব রিচুয়াল পারফর্ম করার তার উদ্দেশ্য হচ্ছে যে একেবারে তার একটা তার যে একটা লেভেল আছে এখন ওয়ার্শিপার হিসেবে, সেই লেভেল থেকে সে আরো উপরে উঠে যাওয়ার, এবং সে একটা পর্যায়ে পৌঁছায় যাবে তার এই টোটাল রিচুয়াল প্রসিজার শেষ হলে। এবং ততদিন পর্যন্ত তাকে নাকি হেল্প করে তার অধীনস্থ একটা ডিমন, এবং এই ডিমনটা নাকি একটা দৈত্য, বেশ ভয়ঙ্কর পাওয়ারফুল দৈত্য, এবং সেটা নাকি তাকে সহযোগিতা করে সবসময় এবং তাকে পাহারা দিয়ে রাখে। তো এটা বলার পরে সেই মেয়ের উপর যে ডিমেন্টটা ছিল সেটা হাসতে থাকে, খুব বাজেভাবে হাসতে থাকে। তো ফাদার তখন তাকে বলে, হাসিস কেন, তাকে শাস্তি দিতে যায় ফাদার। তো বলে যে না, হাসবো না, তুমি দুর্বল, তুমি কখনোই পারবা না, তুমি তাকে ই করতে পারবা না। তো ফাদার তখন বিভিন্নভাবে তাকে চেষ্টা করে, তার কাছ থেকে কথা বের করতে, তাকে শাস্তি দিয়ে ইত্যাদি ইত্যাদি। তো তখন নাকি সেই ডিমেন তাকে বলে যে রাতের বেলা যে উল্কা পড়ে আকাশ থেকে, আগুনের উল্কা, এই উল্কা মেটাল যদি পাস কখনো, এবং এটা দিয়ে যদি তুই কোনো তলোয়ার বানাইতে পারিস ধারালো, সেটা দিয়ে তুই দৈত্যকে মারতে পারবি। আর ওই দৈত্যকে মারলেই ওর সিদ্ধির অনেক অংশ চলে যাবে, মানে ওর অনেকটাই থাকবে না, ওই যে ওয়ার্শিপার যে তার অনেক কিছুই থাকবে না, এবং তাকেও তখন স্বাভাবিকভাবেই শেষ করা যাবে। তো এটা নাকি তাকে তথ্য দেয় সে ডিমন, এবং সে ডিমন নাকি বলে যে আমি যে তোকে তথ্য দিছি এটা জানলে আমাকে শেষ করে দিবে। যাই হোক, ফাদার তখন অনেক চেষ্টা করে ওই মেয়েটার থেকে তাকে আলাদা করে ডিমেনটাকে, এবং ডিমেনটাকে নাকি ফাদার বন্দি করেন, এবং তিনি বলেন যে আমি এটা করছি, এবং আমি অনেক কষ্টে ওই ডিমেনের সাহায্য নিয়েই আমি একটা উল্কা পিণ্ড জোগাড় করছি বলে তিনি তার কোটের ভেতর থেকে একটা এরকম মেটালের টুকরা বের করে বাড়িয়ে ধরেন থমাসের দিকে। থমাস একটু অবাক হয়ে যান, দেখেন যে একটা লম্বাটে একটা মেটাল, এরকম লম্বা এবড়ো থেবড়ো র্যাগেট, ডিফারেন্ট কালার, একটু কালারটা একটু অন্যরকম, মানে এটা নর্মাল যে লৌহখণ্ড বা এরকম কিছু না। তো তিনি অবাক হয়ে তাকায় থাকেন এবং তাকায় দেখেন বেশ হালকা অন্যরকম। তো তিনি বলেন এটা দিয়ে কি হবে। তো তখন ফাদার বলে যে তোমাকে এখানে আমার দরকার হচ্ছে, তুমি আমাকে এটা দিয়ে একটা সোর্ড বানায় দিবা, এবং সেইখানে আমি কিছু লেটার তোমাকে বলবো, লেটারগুলো বসায় দিবা সোর্ডের উপরে। তো তখন সেই মিস্টার থমাস বলে যে এইটা দিয়ে তো সোর্ড হবে না, এটার মেটালের ই হচ্ছে খুব কম অংশ। তখন বলে যে হ্যাঁ, এটার সাথে তুমি নর্মাল ইস্পাত যেটা, এটা মিক্স করবা। তো এটা আমি শুনছি সব কম যারা স্মিথ আছে তারা, মানে সবাই পারে না এত ভালো কাজ, যেরকম মেটাল মিক্স করা, এটা তুমি পারবা আমি জানি, তো তুমি আমাকে দিবা। তো ফাদার বলে যে আমার জন্য সমস্যা হয়ে গেছে, আমি নিজে কিন্তু সমস্যায় পড়ছি, কারণ আমি রাতে রাতে ঘুরি এখন ওইটা খোঁজার জন্য যে ও কোথায় যায়, কি করে, এবং পাহারা দিই তোমাদের এলাকা। আমার অবস্থা দেখছো তুমি তো, দেখে তোমার দেখে আসলেই যে ফাদারের ফার্লোর অবস্থা আসলে বেশ, মানে অন্যরকম হয়ে গেছে, বেশভূষা ধূসর হয়ে গেছে, তার চেহারা ভেঙে গেছে, খোঁচা খোঁচা দাড়ি, মুখে বলে যে আমার অবস্থা খারাপ এবং আমাকে খুব টেনশনে থাকতে হয় কখন আমার উপর অ্যাটাক হয়। তো তোমাস বলে যে ফাদার ডোন্ট ওয়ারি, আমি আপনাকে সহযোগিতা করব, কোনো অসুবিধা নাই, আপনি আমার এখানে থাকেন, আপনার অন্য কোথাও যাওয়া লাগবে না, আপনি এই যে আমার এই যে ওয়ার্কশপ এখানে থাকেন, আপনাকে ওয়ার্কশপের কর্নারে আমি একটা ই করে দিই, ওনার রুম মতো ছিল আর কি খোলা, ওখানে মাঝে মাঝে টায়ার্ড হয়ে গেলে মাঝে মাঝে থমাস নিজে শুইত, বসে আমি ঠিক করে দিচ্ছি কোনো শোন, আর এটার কাজ তো আর আজকে করা যাবে না, কালকের থেকে আমরা কাজ শুরু করব। যাই হোক, ফাদারকে তখন শুধু কফি না, কফি সাথে আর খাবার দাবার এনে দেন থমাস, এবং খাওয়ানোর পরে ওনার থেকে বিদায় নেন। তো রাতের বেলা থমাস যখন উঠে যায় তার উপরতলায় ফাদারকে বিদায় দিয়ে, সে দেখে যে তার বাসার সামনে ঘোড়া ছিল, তার স্টেবল ছিল, স্টেবলে তার চারটা ঘোড়া থাকতো সবসময়, তার ঘোড়াগুলো প্রচন্ড ডাকা শুরু করে, মানে ছুটে চলে যাবে, মনে হয় একদম মানে ছুটে চলে যাবে, প্রচন্ড এরকম চিৎকার করতেছে রাখতেছে, এবং ফাদারের ঘোড়াটাকে সে স্টেবলে ঢুকায় রাখছিল, দেখতেছে যে ওইটার অবস্থা মানে অন্যরকম। তো সে বাসার জানালা দিয়ে তাকায় দেখতেছে যে এমনি তো ঠান্ডা বাতাস চলে, এখানে দেখতেছে প্রচন্ড বাতাস সংসং করে যাচ্ছে তার ইসের উপর দিয়ে, উঠানের উপর দিয়ে, তার উঠানের উপর দিয়ে গাছ ওখানে কিছু কিছু লোকগুলো বাঁকা হয়ে যাচ্ছে বাতাসে। তো সে একটু থতমত খেয়ে যায়, তখন এটা ভোরের আগে। তো সে আস্তে করে উঠে আসে, এসে ফাদারের ওখানে এসে দেখে যে ফাদার বসে বসে প্রার্থনা করতেছেন, প্রার্থনার শব্দ শুনে। তো তিনি ফাদারের কাছে যান, ফাদার বলে যে ওই ডেমন বুঝে ফেলছে যে আমি তোমার এখানে আসছি, এবং সে তার একটা সমস্যা দেখতে পাচ্ছে, এর জন্য সে চেষ্টা করতেছে আমাকে দুর্বল করার, যাও তুমি শুয়ে পড়ো, তুমি চিন্তা করো না। তো থমাস নাকি উপরে চলে যান, এবং তিনি ঘুমানোর আগে তার স্ত্রীকে বলেন যে একটা সমস্যা হয়েছে এরকম ব্যাপার, কিন্তু কারোর সাথে এটা নিয়ে আলাপ করো না, এটা তো আমাদের এলাকারও ব্যাপার, এবং আমাদের তো কাজই শয়তানের সাথে যুদ্ধ করা, এটা আমাদের কাজ মানুষ হিসাবে। যাই বলে উনি ঘুমায়, এবং একেবারে ঘুম তার ঘুম ভাঙে দুপুরের পরে, উঠে কাজকর্ম করেন, দেখেন যে ফাদার ঘুমাচ্ছেন, কারণ তিনি সারা রাত ঘুমান নাই। তো দিনের বেলা তার কাজকর্ম করে তিনিও একটু রিল্যাক্স করেন বিকালের দিকে। সন্ধ্যার পরে ফাদারের সাথে তিনি আবার দেখা করেন, ফাদার উঠছেন তখন, তো গল্প গুজব করেন দুজন। গল্প গুজব করার পরে ফাদার তার সাথে যান তার ওয়ার্কশপে, এবং তাদের কাজ শুরু হয়। তো মিস্টার থমাস মেটাল নিয়ে এবং ফাদারের সেই দেয়া মেটাল নিয়ে দুইটা দিয়ে তিনি শুরু করেন কাজ করা, এবং তিনি তলোয়ার তৈরি করা শুরু করেন, এবং অনেক কষ্ট, মানে তার অনেক কষ্ট হয় এটা পিটায় মানে পিটায় পিটায় একেবারে পাতলা করা, সেই মেটাল যেটা যে মহাজাগতিক মেটালটা গলতে চায় না, স্পেশাল হিট দিয়ে সেটাকে গলাইতে হয়, তার চরম হিট না হলে এটা গলতে চায় না। তো সব মিলাই তিনি কাজ করেন, এবং দুইটা মেটালকে মার্চ করা অনেক কঠিন একটা জিনিস, লিকুইফাই করা, মার্চ করা, এরকম করে শেষ পর্যন্ত তার একটা তলোয়ার দাঁড়ায়, এবং তলোয়ারটা দাঁড়ানোর পর তলোয়ারটাকে যিনি তখন পলিশ করেন, লাস্টে তাদের পলিশের পালা পলিশ করেন, পলিশ করার উপর এটা ওর চেহারা আলোর মধ্যে যখন বের করেন, ঝকঝক একদম চকচক করতেছে এটা। তো ওইটা প্রথম রাত্রি তার এই অবস্থা। তো দিনের বেলা তিনি ফাদারকে নিয়ে আবার দুপুরের পরে কাজে লাগান, মানে ওইটা অনেক কাজ আছে, মানে জিনিসটাকে শেষ করতে গেলে, মানে ওনারা তো আসলে নিট ফিনিশিং দিতেন সবকিছু, মানে এরকম হ্যাপ হয়ে কাজ করতেন না, দিনের বেলা কাজ করেন, আবার রেস্ট নেন, আবার রাতের বেলা ধরেন ওইটা। তো করে দ্বিতীয় রাত্রের মধ্যে ওইটাকে মোটামুটি একটা ভালো শেপে নিয়ে আসেন, খুব সুন্দর শার্প এইজ একটা শেপ, এবং তারপরে ফাদার তার সামনে বের করে নিয়ে আসেন তার সেই লেখাগুলো। তো সেই লেখাগুলো তারপর বসানোর পালা ওইটার উপরে, ওটা তো অনেক পরিশ্রম হয় একদম দিন দিন হয়ে যায় করতে করতে লেখা বসাতে বসাতে। তো মোটামুটি ওই দিন দুপুরের পর তাদের তরবারি পুরা রেডি, এবং সেটার জন্য একটা খাপ তৈরি করেন তিনি, খাপ ছিল, খাপ দিয়ে তৈরি করে তরবারিটা রাখেন এবং ফাদারের হাতে দেন। ফাদার বলেন যে আমি অনেক ধন্যবাদ দিই তোমাকে। তো তখন সে থমাস জিজ্ঞেস করে যে এখন আপনার কাজ কি ফাদার, মানে আমাদের কাজ কি, সে জিজ্ঞেস করে আমাদের কাজ কি। ফাদার বলে আমাদের না, কাজ আমার, তোমার আর কোনো কাজ নাই, তোমাকে আমি তুমি যা পারিশ্রমিক চাও এটার জন্য দিব। তখন সে বলে না ফাদার, আমি তো আপনার জন্য কাজ করছি, এটা ধর্মের জন্য কাজ করছি আমি, এটা মানুষের উপকারের জন্য, এটার জন্য আমার কোনো পারিশ্রমিক লাগবে না, কিন্তু আমি আপনার সাথে শেষ পর্যন্ত থাকতে চাই, আপনি এখন কি কাজ। তো ফাদার বলে আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি, বলে অবশ্যই পারেন, বলে তুমি তো আমার সাথে গেলে তোমার স্ত্রী জায়গা থাকবে, বলে থাকবে, ওকে আপনি ব্লেসিং দিয়ে যান, এবং আমিও মনে করি যে গড উইল সেভ হার, এবং আমি আপনার সাথে যেতে চাই। তখন ফাদার বলে আচ্ছা। তখন ফাদার বসে মিস্টার থমাসের সাথে এবং বলে যে এই প্যাথ ধরে আমাদের যেতে হবে, গিয়ে আমরা অমুক জায়গায়, ওই যে সেই যে এইটার কথা বলে যে এই যে অ্যাবান্ডন মনিস্টারি, বলে এইখানে যে একটা মনিস্টারি আছে, এখানে আছে, এতটুকু আমি জানি এবং এতটুকু আমি খবর পাইছি যে সেখানে সে থাকে এবং সে তার যে রিচুয়াল সেগুলো করে, এবং এই ব্যক্তি সে কোনো স্বাভাবিক খাবারে অভ্যস্ত না, সে অনেকটা অন্যরকম মাংসাশী, ক্যানিবাল টাইপের আর কি। তো সে এই ধরনের একটা ক্যারেক্টারে রূপান্তরিত হয়েছে, এবং তাকে একটা এরকম ভয়ঙ্কর দত্ত গাইড করে রাখে, গার্ড করে রাখে, মানে ডিমন বা দত্ত যাই বলো গার্ড করে রাখে। তোমাকে বুঝতে হবে কতটা রিস্ক আছে, তুমি কি যেতে চাও, বলো অবশ্যই আমি যেতে চাই, এবং আমি চাই আপনাকে সাহায্য করতে এটাতে ফাদার, আমি আপনি একা না। তো ফাদার বলে ঠিক আছে, এবং কাজটা করতে হবে রাতে, দিনের বেলা এটা সম্ভব না ওখানে যাওয়া, তো দিনের বেলা ওই জায়গায় গেলে তাকে পাওয়া যাবে না, এটা আমি শুনছি, দিনের বেলা ওই জায়গাগুলো নাকি এমনভাবে ই করা থাকে, মানে মায়ার মধ্যে ঢাকা থাকে, জাদুর মায়া, যেটা ওটা বোঝাই যায় না কোথায় কি আছে, রাতের বেলা ওইটা জীবিত হয়, মানে প্রথা দেয় আর কি। তো তখন মিস্টার থমাস জিজ্ঞেস করে যে এটা কি সত্যি না যে রাতের বেলা যে জায়গাটা আরো বেশি মানে অন্যরকম হয়ে যায়, মানে আরো ভয়ঙ্কর হয়ে যাবে, তার শক্তি বেশি থাকে? হতে পারে, ফাদার বলে হতে পারে, কিন্তু আমাদের যেতে হবে এরকম সময়। তো যাই হোক, ওই দিন রাতে ফলোয়িং নাইটে তারা রওনা দিবে এবং বলছে যে এটা কারো কাছে মানে কিউরিয়াস করা যাবে না কাউকে, শুধু তুমি আর আমি যাব। তো ফাদার তাকে কিছু ব্লেসিং দেয়, থমাসকে ব্লেসিং দেয় এবং নিজেও নিজের মতো কাপড় চোপড় পরে নিজের মতো প্রার্থনা করেন। করার পরে ওই যে তলোবাড়িটা ফাদার নেন এবং তাকে বলে যে একটা তলোবাড়ি নিতে, নিয়ে তার রওনা দেন। তো থমাস তাদের পরিবারের ঐতিহ্যবাহী তলোবাড়ি আছে যেগুলো তারা ইউজ করতো, সেখান থেকে একটা তলোবাড়ি নেয় বেশ ভালো এবং নিয়ে ফাদারের সাথে রওনা দেয়। তো দুজন রাতের বেলা যাচ্ছে, সাথে রাইফেল নিছে, থমাস রাইফেল নিছে সাথে যদি প্রয়োজন হয়। তো ফাদার হাসে, বলে এটার প্রয়োজন হবে না, বলে হতেই পারে, কত কিছু থাকতে পারে এখানে, বন্য প্রাণী আসতে পারে। তো ফাদার আর কিছু না বলে রওনা দেয়। তো দুজন ঘোড়া নিয়ে যাচ্ছে, একদম নীরব রাত এবং মানে একদম প্রান্তর, খোলা প্রান্তরের মতো পাহাড় দূরে দূরে দেখা যাচ্ছে, এরকম জায়গা দিয়ে যাচ্ছে এবং জায়গায় জায়গায় হঠাৎ গাছপালা হয়েছে বেশিসের মধ্যে দিয়ে এবং ঠান্ডা, তাদের গায়ে মানে মোটা কোট পরা তারা, ঠান্ডায় জমে যাচ্ছে মাঝে মাঝে। তো যেতে যেতে অনেক দূর চলে আসছে। তো ফাদার এক জায়গায় থেমে বলল, এবং চাঁদ ধূসর হয়ে গেছে, ফাদার বলতেছে যে আমার ধারণা মতে এখান থেকে এতটুক দূরত্বেই আছে এইটা, তো আমাদের এই শেষ এই অংশটা পার হতে হবে, এই যে একটা একটু উঁচু পাহাড়ের মতো জায়গা, এটা নেমে পার হয়ে সামনে গেলে আমরা ওই অ্যাবান্ডেন্ট মনাস্টারিটা পাব। তো বলল ঠিক আছে, খুব সন্তর্পণে দুজন যাচ্ছে এবং মিস্টার থমাস তার নিজের তেজি ঘোড়াটাই নিয়েছে সবচেয়ে, ফাদার তার নিজের ঘোড়া নিছে, নিয়ে তারা ঠিক ওই পর্যন্ত গিয়ে ওই পাহাড়টা পার হয়ে নামে। নেমে আসলেই দেখতে পায় যে দূরে এই যে চাঁদ যে একদম ধূসর হয়ে গেছে, এটার আলোতে দেখতেছে একটা পুরনো ভাঙা চোরা মনস্ত্রী এবং অনেক দেয়াল এলোমেলো ভাবে ই হয়ে দিচ্ছে, মানে মানে অবিন্যাস্ত ভাবে ওরকম দাঁড়ায় আছে এখানে, মানে অদ্ভুত লাগতেছে। এইটা থমাস এরকম আগে দেখেন নাই, আগে তার চোখে এরকম জিনিস আগে তিনি তার চোখে পড়ে নাই। তার কাছে অবাক লাগে যে কিভাবে এত এরকম হয়ে যায়, মানে এরকম সুন্দর লাগে একটা ভগ্ন জিনিস, মানে এটার মধ্যে একটা সৌন্দর্যও আছে। যাই হোক, কাছে যাচ্ছে, তো ফাদার আবার তাকে বলে যে তুমি এটাতে বেশি মুগ্ধ হয়ে যাও না, দেখে কিন্তু এটারও একটা সৌন্দর্য আছে, এটাও কিন্তু গ্রাস করে নেয় মানুষকে, এটাতে মুগ্ধ হয়ে যেতে পারবা না, কারণ এখানে কিন্তু অশুভ জিনিস আছে। যাই হোক, এই দেখে দেখে তারা যখন আসতেছে, তারা যখন ওই ভাঙা দেয়ালগুলোর কাছাকাছি চলে আসছে, এই সময় শুনল গড়গড় শব্দ। তো গড়গড় শব্দ, ঘোড়া একদম অস্থির হয়ে গেছে, চিহিং করে ডাকতেছে, হাত পা একদম উঁচা করে ফেলতেছে, ঘোড়া সামনে যাবে না, এরকম একটা অবস্থা। তো তখন ফাদার বলতেছে যে মোস্ট প্রবাবলি সামনে কিছু আছে, কোনো বন্য প্রাণী বা কিছু। বলতে বলতেই সামনে বের হয়ে আসলো এক পাল নেকড়ে, মানে ওখানে মিনিমাম 10-12 নেকড়ের একটা প্যাক সামনে চলে আসলো, তাদের থেকে কয়েক ফিট দূরে, দাঁত বের করতেছে, চাঁদের আলো পড়ছে, দাঁতে কষাবে মনে হইতেছে ই নামতেছে, ওটার মানে ওদের যে মানে নেকড়ের মুখের যে কষাবে মানে লালা গড়া সেটা গড়াচ্ছে, এরকম সামনে চলে আসছে। তো সাথে সাথে থমাস রাইফেল বের করছিল ওখানে গুলি করবে, সে অলরেডি ওটা লোড করে আছে বারুদ, তখনকার সময় যে বারুদ লোড করে তারপর গুলি করতো, তো বারুদ লোড করে সে মানে করে রাখছিল আগে, সে বের করছে রাইফেল, সাথে সাথে ফাদার হাত দিয়ে থামাইলো, বলো যে নো, এখানে এরকম আওয়াজ টাওয়াজ করা যাবে না, এখানে অনেক সমস্যা হতে পারে, এখানে কিন্তু অলৌকিক জিনিস আছে, লৌকিকও আছে, সো বি কেয়ারফুল। তো ফাদার দেখা গেল যে তিনি ল্যাটিন ভাষায় কিছু পড়তে পড়তে সামনে যাচ্ছেন এবং খুবই আশ্চর্যজনক ভাবে ওই নেকড়েগুলো আস্তে 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 পিছায় যাচ্ছে, তার ঘোড়া এগোচ্ছে যাচ্ছে এবং ঘোড়া খুব অস্থির হয়ে গেছে, মনে হচ্ছে যে ছুটে পালা যাবে এখান থেকে। তো ফাদার তখন ওই যে নতুন সোর্ডটা বের করছে, বানাইছে, ওইটা বের করলো একদম, মানে ওটার যে কিং খাব আছে ওইটা যে মানে ওইটার যে কভার, কভার থেকে টেনে বের করলো এবং ওইটা হালকা চাঁদের অথচ ঝিলিক মেরে উঠল, ওইটা ঝলকানিতেই মনে হলো নেকড়েগুলো উল্টো দৌড় দিল এখান থেকে, খুবই আশ্চর্য একটা ব্যাপার, চাঁদের আলো পড়াতেই ওইটার যে ঝলকানিতে নেকড়েগুলো উল্টা দৌড়ায় সরে গেল, যেমন কুকুর পলায় যায় ওইভাবে। এটা খুব অবাক হলো থমাস, যে এটা তো হরই কথা না, দুইটা ঘোড়ার উপর দুইটা অশ্বারোহী এরকম একটা প্যাক নেকড়ে আক্রমণ করবে, এই তলোয়ার বের করার সাথে সাথে চলে গেল সব দৌড়ায়। তো তখন ফাদার ওইটাকে খোলা রেখে এগুইতে থাকলো এবং ঘোড়া এগিয়ে যাচ্ছে। তো যেতে যেতে একটা বিল্ডিং দেখলো, যে একটা বেশ বড় বিল্ডিং এবং বিল্ডিংটার উপর চাঁদের আলো পড়ে ছায়াটা খুব অন্যরকম ভাবে পড়ছে, বিল্ডিং এর অর্ধেক আর এখানে ছায়া অর্ধেক। খুব অবাক ভাবে, খুব মানে ডিফারেন্ট ভাবে পড়ছে, মানে দেখলেই জানি কেমন লাগে গা শিশির করে। তো ফাদার এক সাইডে ঘোড়াগুলোকে থামায় ফেললো, আর দুজনে ঘোড়া থেকে নেমে যেতে বললো সাথে থমাসকে। দুজন নেমে গিয়ে একটা ওখানে পাথরের এরকম স্তম্ভ ছিল, ওইটার পাশে ঘোড়াগুলোকে বেঁধে ফেললো। তো ঘোড়াগুলো অস্থির আচরণ করতেছে, মনে হচ্ছে যে ছুটে যাবে এরকম একটা অবস্থা, শব্দ করতেছে। তো অনেক চেষ্টা করতেছে থমাস শান্ত করা। ফাদার তাকে বললো যে ওগুলো শান্ত হবে না, ওগুলো এমন কোন সিচুয়েশনে পড়ছে যেটা শান্ত হবে না। বলে ফাদার বললো আসো। আস্তে আস্তে তারা এগোয় যাচ্ছে, এবং মানে তারা যখন এগোয় যাচ্ছে, দূরে যাচ্ছে, ঘোড়াগুলো মনে হচ্ছে কোন পাগলের মতো হয়ে গেছে, ছুটে চলে যাবে এরকম অবস্থা, মানে দৌড়িতে বারবার টান দিতেছে এরকম। তো থমাস একটু অস্বস্তিতে পড়তেছিল যে ঘোড়া চলে গেলে তারা ব্যাক করবে কিভাবে, এটা চিন্তা করতেছিল। কিন্তু পরে চিন্তাটা বাদ দিল, সে তার যে রাইফেলটা সেটা নিয়ে আসছে, সেটা সে পিঠে বেঁধে নিছে, আর তার হাতে তার ফ্যামিলি সোর্ড আর ফাদারের হাতে ওই সোর্ডটা ফাদার সামনে। হাঁটতে হাঁটতে তারা চলে গেল মূল যে ওই যে ওই যে বিল্ডিংটা, বিল্ডিং এর কাছে। এই জায়গায় চাঁদের আলো থেকে হঠাৎ করে ছায়াতে তারা ঢুকল। ছায়াতে ঢুকে দেখতেছে যে বিশাল দরজা, এবং দরজাটার মধ্যে এরকম অনেকটা মানে উল্টা ইউ শেপ যদি করে রাখে, ইউ অক্ষরটাকে যদি উল্টা করে দেয় যেরকম শেপ হবে সেরকম, এবং সেই দরজার মধ্যে অসংখ্য কাঁচের মধ্যে কারুকাজ করা মোটা কাঠের, মানে এক্সপেন্সিভ কাঠের, মানে খুব সুন্দর অ্যাবলুস কাঠ সম্ভবত। তো এটাকে আস্তে করে ঠেলা দিল, ঠেলা দেওয়ার পর মানে প্রচন্ড একটা কঁচ কঁচ করে শব্দ করে দরজাটা খুলে গেল। ভিতরে দেখা যাচ্ছে চাঁদের আলো দুই পাশ থেকে, এই ঘরের দুই পাশ থেকে জানালায় পড়ছে, সে জানালা দিয়ে চাঁদের আলো এসে ফ্লোরে পড়ছে দুই পাশে। অদ্ভুত একটা আলোকিত ব্যাপার, মানে দুই পাশে আলো এসে ফ্লোরে পড়ছে, মাঝখানের জায়গাটা বেশ অন্ধকার, একদম সোজা চলে গেছে সামনের দিকে। আলোটা চোখে শুয়ে আসার জন্য চেষ্টা করতেছে থমাস, মানে শোয় নিতে, দেখতে পাচ্ছে না সামনে। ফাদার কিন্তু তার আগে, এবং আরো আস্তে আস্তে দুজন হেঁটে চলতেছে। এই একদম আস্তে হেঁটে চলাতেও তাদের পায়ের শব্দটা মনে হচ্ছে চারিপাশে একো হইতেছে এরকম। সো এই আলো আধারিটা তখন থমাসের চোখে অনেকটা শুয়ে আসছে। তো থমাস দেখতেছে সামনে, মানে তারা যেখানে হেঁটে যাচ্ছে জায়গাটা, ওইটা একটা কার্পেট বিছানো জায়গা। বুঝতে পারছেন যে কার্পেটটা বেশ পুরু ছিল এক সময়, কারণ পা ডেবে যাচ্ছে এরকম, জায়গায় জায়গায় রং টং হয়ে গেছে, চাঁদের আলো যা বোঝা যাচ্ছে। সামনে সে বুঝতে পারছে বেশ দূরে একটা বড় সার্কোফেগাস, এরকম বড় মানে মানে একটা কফিনের মতো বেশ বড়। এবং খুব অবাক হয়ে খেয়াল করতেছে যে ওইটার উপরে মনে হচ্ছে কেউ একজন বসে আছে, এবং যে বসে আছে যে ওইটা মনে হচ্ছে যে লাইফ কেউ বসে আছে, এবং ছায়া অন্ধকারের মধ্যে। এবং এইটা দেখে মানে তার সারা শরীরে কাঁপুনি উঠে গেল, থমাস কেঁপে উঠছে ভয়ে, কারণ সে মনে হচ্ছে যে একটা আকৃতি যেন বসে আছে, মানে লাইভ আকৃতি, বেশ বড়, মানে বড় কি মানে মিনিমাম 9-10 ফিট লম্বা এইরকম স্বাস্থ্য মনে হচ্ছে, এরকম কেউ বসে আছে এখানে। তাদের সামনে মনে হল একটা শব্দ করলো গলার ভেতর থেকে, মানে বুকের ভেতর থেকে শব্দ আসছে এরকম একটা শব্দ, এবং ওই জিনিসটা উঠে দাঁড়ালো অন্ধকারের ভিতরে। এই আপছা একটা অবয়ব বেশ 10 ফিটের মতো এরকম, এবং বেশ একটা ভারী হাসি দিল, হাসিটা এত ভয়ঙ্কর যে চারিপাশে বাড়ি খেলো পুরো, ওই পুরো যে ওই যে তাদের যেটার ভিতরে তারা ঢুকছে ওই স্ট্রাকচারের মধ্যে মনে হচ্ছে শব্দটা এরকম বাড়ি খাচ্ছে, মানে একটা ভারী শব্দ। এবং সে বুঝতে পারল ওই জিনিসটা কয়েক পা সামনে চলে আসছে, মানে থমাসের আসলে ওখানে দাঁড়ায় থাকার মতো সাহস আর নাই। সে বুঝতে পারল এটা একটা দানবীয় আকৃতির মানুষের মতো। আর একটু যখন সামনে চলে আসছে ওইটা, তখন এই চাঁদের আলোটা পড়ছে ওইটার গায়ে, তখন বুঝতে পারল যে ওইটার মাথা একটা না তিনটা মাথা, মাঝখানে একটা, দুই পাশে দুইটা, এবং ওই দুই পাশের মাথার মধ্যে দুই কান, মাঝখানে মাথার মধ্যে কোনো কান নেই, মাথাটা এমনি দুই পাশে যেটা, এবং তিনটা মাথার মধ্যে চোখ জ্বলে উঠল, ছয় জোড়া চোখ, এবং ওইটার হাতের মধ্যে কিছু একটা আছে। বুঝতে পারলো যেটা হাতের মধ্যে একটা খড়গের মতো এরকম বড়। তো ফাদার সামনে ছিল, ফাদার ভয় পেয়ে গেছে, ফাদার জোরে জোরে বাইবেলের ভার্স পড়া শুরু করছে, এবং শেষ এগোতে পারতেছে না, ভয় পেয়ে গেছে ফাদার। আর থমাসের অবস্থা তো আরো খারাপ, থমাস মনে হচ্ছে যে সে পিছন ফিরে দৌড় দিবে এরকম একটা অবস্থা। নিতান্তই সে তার সাহসটাকে ধরে রাখছে যে ফাদারের উপর ভরসা করতে, ফাদার দাঁড়ায় আছে সামনে, ফাদারকে ফেলে সে দৌড় কিভাবে দেয়, কিন্তু তার আত্মার অবস্থা এরকম সে ভয়ে দৌড় দিবে। ওই জিনিসটা আরো কাছে আসছে, এবং আরো যখন তিন চার পা কাছায় আসছে, মনে হলো যে জিনিসটা মনে বাধা পাচ্ছে, সামনে এগুইতে পারতেছে না কোন একটা কারণে, যে ফাদার যে দৌড়ে দৌড়ে ভার্স পড়তেছে এই কারণে হয়তো সামনে এগুইতে পারতেছে না। ফাদার তখন বোঝা গেল যে ফাদারের শক্তি ফিরে আসছে অনেকটা, তার মানসিক শক্তি। ফাদার তার হাতের সোটটাকে সামনে বাগায় ধরে সামনে যাওয়া শুরু করলো। তো ফাদার যখন সোটটাকে সামনে যে বাগায় ধরে সামনে যাচ্ছে আর জোরে জোরে ভার্স পড়তেছে, ওই জিনিসটা মনে হচ্ছে আস্তে আস্তে পিছায় যাচ্ছে, আস্তে আস্তে পিছায় যাচ্ছে। তো অনেকটা চলে গেছে, এই সময় হঠাৎ করে ওই জিনিসটা মনে সরাসরি তাকালো পিছনে তমাসের দিকে। তমাসের মনে হলো ওটা চোখটা আরো জ্বলে উঠলো এবং তার হাতের যেটা খড়গের মতো জিনিস ওইটা তমাসের দিকে ছুড়ে মারল। তমাস শুধু শব্দ পেল, ভোঁক করে কি সেটা উড়ে আসতেছে। তো সে আস্তে করে বসে পড়ছে, মানে এরকম ফট করে বসে পড়ছে, তার পাশ দিয়ে চলে গেছে ভোঁক করে শব্দ করে। তমাস প্রচন্ড ভয় পেয়ে ঝেড়ে দৌড় দিল পিছন দিকে। পিছন দিকে সে যখন দৌড় দিছে তখনই সে ফিল করলো সে বাতাসে উঠে গেছে মাঝরাস্তায়, মানে দৌড়ে দিয়ে মাঝরাস্তায় উঠে গেছে এবং মনে বাতাসে ভেসে তাকে ছুড়ে মারছে কেউ, সে বাতাসে ভাসতেছে। উড়তে উড়তে বাইরে যে ধপ করে পড়ল এবং ভেতরে সে প্রচন্ড একটা চিৎকার শুনল, হুঙ্কার, মানে ভয়ঙ্কর, মানে একদম আত্মা উড়ে যাওয়ার মতো। সে এর মধ্যে দেখলো যে তাদের ঘোড়া দুটো ওখানে বাঁধন ছিঁড়ে দৌড় দিয়ে ওখান থেকে চলে গেছে, মানে ছুটছে একদিকে, ঘোড়া দুটো নাই। এবং সে তখনই দেখলো যখন থেকে নেকড়ে বের হয়ে আসছে, ওই ফাঁক ফোকর দিয়ে, ওই যেখানে দেয়ালগুলো ছিল ফাঁক ফোকর, নেকড়ে বের হয়ে আসছে, গড় গড় করে সামনে আসতেছে। তমাস প্রচন্ড ভয়ে, তমাস নিজে যতটুকু বিবলিক্যাল ভার্সেস জানতো সেগুলো সে পড়া শুরু করলো। সে হাতে পায়ে মানে খুঁজতেছে তার আশেপাশে তার সোটটা কোথায় পড়ছে, এবং লাকিলি তার হাতের কাছেই পড়ছিল। সে সোটটাকে নিয়ে সে পেছানো শুরু করলো, পেছানো শুরু করলো, পেছাতে পেছাতে সে চলে আসলো একদম সেই যে স্ট্রাকচারের সামনে। সে এখন ভাবতেছে এই নেকড়েগুলার থেকে তার পেছনের অংশটাই নিরাপদ। আর ওইখানে সে শব্দ পাচ্ছে, গোঙানির মতো শব্দ, ভয়ঙ্কর গোঙানির মতো শব্দ। তো গোঙানির মতো শব্দ এবং গোঙানির শব্দটা প্রচন্ড লাউড হচ্ছে, কমতেছে এরকম। তো চিন্তা করলো কি হয়েছে ভিতরে। তো এর মাঝে সে তাকায় দেখলো যে নেকড়েগুলো কাছায় আসছে একদম সামনে। তো হঠাৎ করে তার মনে হলো যে তার পিছনে ওই যে বন্দুক বাঁধা ছিল, সে বন্দুকটাকে ভয়ের চোটে সে বন্দুকটাকে হাত দিয়ে দেখলো আসে। সে টেনে এনে বের করে ঠিক নেকড়েগুলার দিকে তাক করে সে প্রচন্ড মানে রাগে এখান থেকে তার ট্রিগারটা টানলো। তো এটা লোড করা ছিল বারুদ আগেই, তুম করে মানে গুলি হইল এবং প্রচন্ড বারুদ ছিটে চারিদিকে নালকিত অবস্থা হইল, ভয়ঙ্কর একটা অবস্থা, শব্দে একদম কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। তো দেখলো যে নেকড়েগুলো ওখানে নাই, গুলির শব্দের পরে সে দেখলো নেকড়েগুলো নাই, তার নিজের কানে স্তব্ধ হয়ে গেছে। সে পেছন ফিরে তাকায় দেখলো যে ফাদার দাঁড়ায় আছে তার সেই তলোয়ারে ভর দিয়ে। সে তাড়াতাড়ি দৌড় দিয়ে গেল ফাদারের কাছে, যে বলে কি হয়েছে। তো ফাদার দেখাচ্ছে তাকে সামনের দিকে। তো সে সামনের দিকে তাকায় দেখলো যে একটা বড় কিছু এরকম পড়ে আছে ওই জায়গায়। তো ফাদার এরকম আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এটাকে। তো ভালো মতো খেয়াল করে সে বুঝতে পারতেছেন ওইটা কি। তো তার পকেটের মধ্যে ম্যাচেস ছিল, তমাসের পকেটে ম্যাচেস ছিল, সে ম্যাচেসটা জ্বালালো, চালায় দেখলো একটা বড় জ্যাকেল মোড়ে পড়ে আছে এবং ফাদারের যে সোর্ড সে সোর্ডের মধ্যে রক্ত লাগানো বড় একটা জ্যাকেল। তো সে বললো যে ফাদারকে এরকম হাত দিয়ে দেখাচ্ছে যে কি হয়েছে, আমি তো মানে অন্য কিছু দেখছি। সে বুঝেছে, ফাদার হাত দিয়ে তাকে ইশারা করলো আসতে। তো সামনে গেল হেঁটে হেঁটে, এইবার তার একটা সাহস বাড়ছে ভিতরে, যেহেতু নেকড়েগুলো চলে গেছে তার গুলি করার পরে। সামনে আসছে, এসে দেখলো যে সার্কোফোকাস যেটা আছে ওইটাকে ঠেলে তারা সরাইলো, দুজনে মিলে ঠেলে সরাইলো। দেখলো যে ওই জায়গাতে মানে ওই যেই সার্কোফোকাসের মধ্যে মানে বিচ্ছিরি গন্ধ মানে ভরা। তো সাথে সাথে তার একটা মানে নাক টাক সরাই নিয়ে তারা পরে ম্যাচ জ্বালাইলো। দেখলো যে অনেক মানে উল্টাপাল্টা জিনিস দেহাবশেষ ওখানে পড়া, মানে সারকোফাগাসের মধ্যে মানে রাখা ছিল, ওগুলো মানে ওখানে পচে গলে বিচ্ছিরি অবস্থা। তো এটা দেখে নাক চাপা দিল দুজনেই, মানে ওখানে টেকা দেয় তাদের তাড়াতাড়ি। তারা ওখান থেকে মানে মানে হেঁটে দৌড়ায় বেরোয় আসলো প্রায়। বেরোয় আসার পর ধম নিতেছে, তখন তমাস বলতেছে যে ফাদার কি হয়েছে। তো বলছে যে ওইটাকে আমি শেষ করে দিছি ওই জায়গায়। তো বলছে ওই জ্যাকেলটা, বলো যে হ্যাঁ আমি তো দেখছিলাম অন্য কিছু, বলে ওটা অন্য কিছুই ছিল, কিন্তু আমি যখন ওটাকে হিট করছি ওটা যখন শেষ হয়ে গেছে এই সোর্ডের আঘাতে ওইটা, এবং আমি তো তাকে মানে সৃষ্টিকর্তার নামে আঘাত করছি ওখানে, এবং সে ওটা শেষ হয়ে যে জ্যাকেলে পরিণত হয়েছে। আর ওই যে সার্কোফাগাসে ওর যত সব ই জিনিসগুলো ছিল সেগুলো সে রাখা ওখানে, যেগুলো সে ওখানে ই করছিল, উৎসর্গ করছিল। তো যাই হোক, ওই জিনিসটা আর নাই, তবে জাদুঘরকে পাওয়া যায় না, জাদুঘর এখানে নাই, জাদুঘর সম্ভবত আগেই খবর পেয়ে সরে গেছে। তো বলে তাহলে বলছে এখন আর আসবে না, ওর যে মূল গার্ড ছিল গার্ডই নেই এখানে, তবে ওর জন্য আমরা হান্ট আমাদের হান্ট বলবৎ থাকবে, ওকে আমরা খুঁজে পাবো যেখানে ওখানে বিচার করা হবে ওকে। যাই হোক, তো খুব ভয় ভয় ছিল তখনও থমাস। থমাস চিন্তা করতেছিল যে উল্ফগুলা ফিরে আসে কিনা, উল্ফগুলাকে সে খুবই ভয় পেয়েছে যে উল্ফগুলা যদি আবার আসে। কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার, উল্ফগুলা আর আসে না, তারা হাঁটতে থাকে দুজনে। এবং এই প্রাচীন এই ভাঙা চোরা পুরনো সেই মানে একদম অ্যাবান্ডেন্ট সেই দেয়াল ভাঙা এগুলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, যথেষ্ট টায়ার্ড। থমাসের হাত পা ব্যথা করতেছিল। তো থমাস জিজ্ঞেস করে ফাদারকে যে আমি উল্ফগুলাকে আর দেখতেছি না কেন, বলছে ওই উল্ফগুলা ছিল হচ্ছে মানে ওইটার প্রভাব যুক্ত আর কি, তুমি যখন গুলি করছো তখনই তার আগেই হয়তো প্রভাবটা কেটে গেছে, এবং গুলির শব্দ ভয় পেয়েছে, ওরা ভয় পেয়ে সরে গেছে ওখান থেকে। যদিও আমি বলবো যে তোমাকে সাবধান থাকার জন্য যদি তোমার কাছে এক্সট্রা বারুদ থাকে তোমার রাইফেলটাকে আবার লোড করে নাও, এই সব অপার্থিব জিনিস তো আমরা টেক কেয়ার করতে পারছি বা আমার হাতে এখনো তোমার এই স্রোতটা আছে, কিন্তু পার্থিব জিনিসের ব্যাপারে কিছু বলা যায় না, যে কোনো সময় এরা আক্রমণ করতে পারে। তো যাই হোক, সেখানে তারা কিছুক্ষণ দাঁড়ায় রেস্ট নিল এবং তখন থমাস তার রাইফেলটাকে আবার লোড করলো, তার কাছে এক্সট্রা বারুদ ছিল বল ছিল এগুলো দিয়ে সে লোড করে নিয়ে ফাদারকে নিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তার অনেক দূর যখন চলে আসছে এক জায়গায় যে তারা দেখে তাদের ঘোড়াগুলো দাঁড়ায় আছে, যা ঘোড়াগুলোকে পাওয়ার পর তাদের মানে মানে শান্তি লাগে যে অ্যাটলিস্ট যেই মানে এত দূর রাস্তা হাঁটতে হবে এটা ভাবতে পারে নাই। তো যাই হোক, ঘোড়া নিয়ে তারা আবার ব্যাক করে আসে থমাসের বাসায় এবং তারা দুজন মানে মানে তাদের প্রেয়ার সারে, যেহেতু তারা একটা মিশন সাকসেস করে আসছে। এবং থমাসের কাছে খুব ভালো লাগে যে সে ফাদারকে হেল্প করছে একটা এই ধরনের ব্যাপারে। কিন্তু থমাস তার জীবনে এরকম কিছু দেখে নাই যেটা সে ওই দিন দেখছে ফাদারের সাথে গিয়ে, এটা তার কাছে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এরকম জিনিস সে মানুষের কাছে শুনছে যে পৃথিবীতে অনেক মানে আজে বাজে জিনিস আছে, অনেক রকম ডিমেন আছে, এগুলো সে শুনছে, তারা ভয়ঙ্কর, এবং সে বিভিন্ন জিনিসের বর্ণনাও পড়ছে, তাদের রিলিজিয়াস বুকেও পড়ছে। কিন্তু এই যে সে প্রথম এরকম একটা কিছু দেখলো জীবনে, এবং দ্যাট ওয়াজ সো স্কেরি যে সে এরকম একটা দানবকে দেখছে যেটা তিনটা মাথা এবং একটা দানবের মতোই আকৃতি, প্রায় 10 ফিটের মতো উচ্চতা হবে। তো এই হচ্ছে থমাসের ঘটনা, যেখানে ডেবরা ম্যাকলফের গ্রেট গ্র্যান্ডফাদার মানে দাদার বাবা এবং এই ঘটনা ডেবরা ম্যাকলফ নীরবের কাছে শেয়ার করেছে, নীরব আমাদের কাছে এটা শেয়ার করলো এবং আমার কাছে বেশ এক্সাইটিং লেগেছে। আপনারা যারা বিদেশের ঘটনা শুনতে চান তাদের কাছে বেশ ভালো লাগার কথা। বিদেশের ঘটনাগুলো কিন্তু আমার কাছে খারাপ লাগে না একেবারে, তবে সেই রকম হতে হয়। আর আসলে রিলেট করাটা একটা ব্যাপার, আমি অনেক কিছু রিলেট করতে পারি বিকজ আমি এরকম কিছু সিচুয়েশনে গিয়েছি। আসলে মানুষের কোনো কিছু রিলেট করার জন্য তাকে সেই পরিবেশে যেতে হয়। আমি যেমন অনেক পরিবেশে গিয়েছি এবং দেখেছি, দেখার পরে হয়তো ওই পরিবেশটার সাথে আমার একটা একটা টিউন তৈরি হয়েছে। আমি যখন চিন্তা করি, আমি কল্পনা সেই জায়গাটায় চলে যেতে পারি বা আমি ভাবতে পারি এই জায়গাটা কেমন ছিল বা ভয়ের অনুভূতিটাও আমি বুঝতে পারি। যেমন কোনো ভাঙা জায়গা, যেমন কোনো বলা হচ্ছে একটা অ্যাবান্ডেন্ট জায়গা, বিদেশের অ্যাবান্ডেন্ট বাড়িগুলো যেমন হয়, এটা কিন্তু আমি রিলেট করতে পারি যেহেতু আমি গিয়েছি। বিদেশি যে ইগুলো যেরকম হয়, যেটাকে বলা হয় যে আপনার সিমিটারিগুলো যেরকম হয়, আমি তো সেখানে গিয়েছি, যেন আমি রিলেট করতে পারি। রাতের বেলাও গিয়েছি, রিলেট করতে পারি। তো এটা রিলেট যদি কেউ না করতে পারে তখন কিন্তু সে ভয়টা পাবে না, এটা একটা ব্যাপার। আর এখানে একটা ব্যাপার আছে, এই যে নীরবের যে ঘটনায় এখানে এই যে একটা মনস্টারের কথা বলা হলো বা একটা দৈত্যর কথা বলা হলো, অনেকে বলতে পারে যে এরকম দৈত্য কি আসে সামনে। অ্যাকচুয়ালি আমি কিন্তু অনেকের কাছে শুনেছি, এমনকি আপনারা যারা বই পড়বেন যে জিনদের মধ্যে এরকম ভয়ঙ্কর রকম দৈত্য টাইপের জিন কিন্তু আছে, যারা বিভিন্ন জায়গায় বসবাস করে পাহাড়ে প্রাচীন কোন স্থাপনার ভিতরে। এটা কিন্তু আসলে আমি নিজেও শুনেছি যে এরা বসবাস করে, এমনকি অনেক প্রাচীন জায়গা যেখানে অ্যাবান্ডেন্ট শত শত বছর ধরে কেউ থাকে না, আবার প্রাচীন নিদর্শনের জায়গা, অনেক সময় দেখবেন যে অনেক প্রাচীন জায়গা কিন্তু বন্ধ করে দেয়, সন্ধ্যার পর সেখানে যেতে দেয় না, এমন সাধারণ জায়গায় মানে আমাদের দেশের মতো জায়গায় যেসব প্রাচীন জায়গা আছে খুব কমই আছে, কিন্তু দেখবেন সন্ধ্যার পর কিন্তু ওইসব জায়গায় অ্যালাউড না মানুষ যাওয়ার জন্য। ওইসব জায়গায় কিন্তু অনেক কিছু এরকম আছে, আমি শুনেছি অনেকেই এরকম দেখেছে জিনিস। পাহাড়ে যারা বসবাস করেন তারা কিন্তু অনেকেই দৈত্য দেখেছেন, এটা কিন্তু বলেছে আমাকে, মানে এখন তাদের কথার উপরে বিশ্বাসটা আমার করতে হবে, যেহেতু আমি দেখি নাই বাট আমি শুনছি পাহাড়ি মানুষের কাছে। যেমন আমি আমার এক বন্ধুর কাছে শুনছিলাম যে তার বোনরা বেড়াতে গিয়েছিল তাদের এক আত্মীয়ের বাড়ি, ময়মনসিং এর পাহাড়ি অঞ্চলে কোন জায়গায় এবং তারা যখন ব্যাক করে আসতেছিল সন্ধ্যার পরে, তখন তারা তাদের যে গাইড ছিল যে নিয়ে আসতেছিল তাদেরকে, তখন রাত হয়ে গেছে। হঠাৎ করে তাদেরকে বললে এই দাঁড়ো দাঁড়ো সামনে যাওয়া যাবে না, তাদেরকে পিছিয়ে নিয়ে এসে এক জায়গায় দাঁড়ায় গেল চুপচাপ অন্ধকারের মধ্যে একটা জায়গায়। তারা সবাইকে বললো চুপ করে থাকতে, তো তারা দেখলো যে সামনে এই দুইটা পাহাড়ের মতো জায়গা, এর মাঝখান দিয়ে লম্বা কিছু একটা পার হয়ে গেল অন্ধকার, বেশ বড় লম্বা একটা অন্ধকার পার হয়ে গেল। তো তারপরে যে গাইড ছিল সে বললো আচ্ছা আসো যাই। তো তখন রাস্তার মধ্যে যখন জিজ্ঞেস করছে তারা যে এটা কি গেল, তারা তিনি কিন্তু কিছু বলেন নাই, রাস্তায় বলছে এই নিয়ে কথাই বলা যাবে না। তো পরবর্তীতে বাসা আসার পরে বলছে এটা হচ্ছে পাহাড়ি দেও, পাহাড়ি দেও যখন এরকম পার হয় তখন ওই ধারে কাছে থাকা যাবে না। তো এই দেখেন এই যে পাহাড়ে বাংলাদেশের মধ্যে একটা জায়গা, আমাদের দেশের থেকে কিন্তু ওই ইউরোপের পাহাড় অনেক পুরনো, অনেক বেশি পুরনো, আরবের পাহাড় অনেক বেশি পুরনো। আমাদের মতো অঞ্চলেও কিন্তু এইসব জিনিস শোনা যায় পাহাড়ে যেরকম দেওয়া আছে। তো এরকম কথা আমি শুনেছি, অনেকের কাছে শুনেছি, এই কারণে আমি যখন এই ঘটনাটা শুনেছি আমি খুব বেশি অবাক হইনি। হ্যাঁ, আমি কিন্তু শুনছি যে এরকম আছে, ওদের মধ্যে এরকম ভয়ঙ্কর কাইন্ড আছে, এমনও আছে আমি শুনেছি সমুদ্রে অনেক নিচে থাকে, সমুদ্রের নিচে যে পাহাড় সেই সেখানে যে গর্ত আছে সেই গর্তের মধ্যে থাকে, এরকম শুনেছি যে এরকম অপরাধ করে লুকাইছে এরকম করে একটা এরকম জিন, তখন সুলাইমান আলাইহিসসালাম পাঠাইছে অন্য জিনকে তাকে ধরে নিয়ে আসতে। তো তাকে ফার্স্টে বলছে যে তুমি আসো তোমাকে কেউ কিছু বলবো না, তো সে যখন বের হয়ে আসছে তখন তাকে ধরে নিয়ে গেছে সুলাইমান আলাইহিসসালামের কাছে। তো এরকম কিন্তু শুনেছি, তো এরকম কিন্তু আছে বড় এরকম দৈত্য, এরকম বিশাল দৈত্য, এর জন্যই কিন্তু কনসেপ্টটা আসছে আসলে জাইগেন্টিক সাইজ। তো এর জন্য আমার কাছে এই ঘটনাটা তেমন একটা আজব মনে হয় নাই। আর এরকম প্রাচীন আপনারা যদি দেখেন একটু ইউরোপীয় ফোকলোর বা এইসব জায়গায় আপনারা কিন্তু এগুলো দেখবেন, এই ধরনের ঘটনা প্রচলিত, এই ধরনের ঘটনা প্রচলিত আছে, তারা কিন্তু বিভিন্ন ফোকলোরের মধ্যে এরকম বলে, তারা তাদের ওখানে দৈত্যর কথা বলে, তাদের ওখানে ড্রাগনের কথা বলে। হ্যাঁ, তাদের ফোকলোরের মধ্যে আছে, চায়নাতেও আছে, চাইনিজ ফোকলোরেও ড্রাগনের কথা আছে, চাইনিজ ফোকলোরেও দৈত্যর কথা আছে, এমনকি আরব আমাদের যে অ্যারাবিয়ান যেই ফোকলোর গুলো আছে অ্যারাবিয়ান নাইটস ওইসব জায়গায় কিন্তু দৈত্যর কথা আছে। সিন্দাবাদের একটা ঘটনা আপনারা দেখবেন যে সিন্দাবাদ তাদের জাহাজ ডুবি হয়, সেখানে তারা একটা দ্বীপে আসে, সেখানে যে দেখে একটা এক চোখা দৈত্য বা সাইক্লপস, সে সাইক্লপসটি আসছে গ্রিক মিথোলজির থেকে, বলছে সে আসছে, সে প্রত্যেককে নিয়ে আটকায় রাখে এবং একজন একজন করে সে খায় আর কি ওখানে দেখে। তো এই ঘটনা কিন্তু আছে, ওইটা কিন্তু খুব মজার। আপনারা যদি চান কোন এক সময় আমি এই আরব উপন্যাস বা সিনবাদের এই সমুদ্র যাত্রাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি, জানাবেন আপনারা চান কিনা। আমার কাছে কিন্তু বেশ লাগে, আমি যখন ছোটবেলায় পড়ছি তখনও ভালো লাগছে, বড় হয়ে পড়ছি তখনও ভালো লাগছে, মানে যতবারই এটা আমি পড়ছি সিনবাদের সমুদ্র যাত্রাগুলো আমার কাছে অসাধারণ মনে হচ্ছে, মানে খুবই একটা মানে এক্সট্রাঅর্ডিনারি এই গল্পগুলা বা এই ঘটনাগুলো এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ লাগে। যাই হোক, সেখানেও কিন্তু ওই দেখেন অ্যারাবিয়ান ইসেও বলা হয়েছে অ্যারাবিয়ান নাইটস যে সেখানে এরকম আছে। তো এবং বিভিন্ন আমরা কিন্তু অ্যারাবিয়ান নাইটস এর গল্প কিন্তু দৈত্যের কথা পাই, ইউরোপিয়ান ফোকলোরেও পাই। তো এই জিনিসগুলো কিন্তু আছে ফোকলোর, যেখানে আমি মনে করি যে ফোকলোর যেখানেই প্রচলিত হয় যাই সেখানে শোনানো হয়, অবশ্যই সেই অঞ্চলের মানুষ কিছু না কিছু তো এক্সপিরিয়েন্স করেছে, না করলে ওই জিনিসটা কিভাবে আসে ভাই, এত মানুষের মধ্যে কিভাবে আসে, এত গল্প কিভাবে তৈরি হয়, এত ঘটনা কিভাবে হয় সেখানকার মানুষের মধ্যে। এখনো এই যে আমেরিকাতে দেখা যায় যে অনেক অঞ্চলে বলা হয় ডগম্যান, ডগম্যানের কথা, এই ডগম্যানের কথা বা উলফম্যানের কথা, এই কথাগুলো কিন্তু একসঙ্গে ওখানকার প্রচুর মানুষের কাছে আসে খেলে। এমনকি ওই যে ইয়েতির কথা বা ওখানে তো অবশ্যই সাসকোয়াচ, এই সাসকোয়াচের কথা কিন্তু ওখানে গেলে বিভিন্ন ওই অঞ্চল যেই অঞ্চলে যেগুলো প্রচলিত কথা সেখানে সব মানুষই এগুলো বলে। ওখানকার একটু মানে একটু রিমোট অঞ্চলে গেলে জিজ্ঞেস করলেই বলে যে সে দেখছে, কেউ দেখছে, কোনো একজন দেখছে। তো এই জিনিসগুলো যেহেতু কোনো অঞ্চলে প্রচলিত কথা, অবশ্যই তো সেখানে কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড অবশ্যই আছে। আমাদের দেশে গ্রামে স্কন্দকাঠায় যে আজকে সিফাত ঘটনা বললে, স্কন্দকাঠায় এক ভদ্র মহিলা এই যে ঘটনাটা সিফাত বলছে, ওই বাসাটার কথা কিন্তু সিফাত আমাকে অনেকবার বলছে যে আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে সেখানে ঘুরাবে, দেখা আনবে, তার রিলেটিভ এর বাসা। তো আমি কিন্তু ওই বাসাটা সম্বন্ধে মোটামুটি বুঝতে পারছি যে কোথায়, কারণ ওই অঞ্চলে আমি গেছি। তো হতে পারে ওই সব অঞ্চল ওই অঞ্চলটাতে, বিশেষ করে যে অঞ্চলটার কথা শ্রীপাদ বলছে ওইটার কাছাকাছি অঞ্চলে কিন্তু অনেক মানুষ, অনেক মানুষ এই ঘটনাগুলো শেয়ার করতো আমাদের কাছে, অনেক মানুষ ঘটনা শেয়ার করতো এবং ওখানকার বিভিন্ন মানুষ ওখান থেকে একসময় অসংখ্য ঘটনা আসতো ওই অঞ্চলের, যে এই আসছে সে আসছে। এমনকি আমি বাধ্য হয়ে আমার পরিচিত এক ছোট ভাই ছিল ওদেরকে বলছি তোমাদের অঞ্চলে কি জিন ভূতে ভরা, সব সবই জিন ভূত, হাসতেও কারণ ওই যে ছোট ভাইকে বলছিলাম ওর ওয়াইফও এই পজেসড ছিল এবং সেই পজেসের বিভিন্ন ব্যাপার স্যাপার ঘটত। আমাকে বলার পর আমি বলছিলাম যে আমার একদিন বললো যখন হবে, ওরা আমাকে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি বলে নেয় আই ডোন্ট নো, বাট আমি চাইছিলাম ওই সময়টা দেখতে যে আসলে ব্যাপারটা কি। তো ওই অঞ্চলেও আমি গেছি, এই যে সিফাত যে অঞ্চলে কথা বলো ওইখানকার কাছাকাছি গেছি, ওই জায়গাটা বেশ অনেক পুরনো, অনেক পুরনো। আপনারা হয়তো জানেন যে ওইটা কাছাকাছি জায়গায় আছে ওই যে খেলারাম দাদার কেল্লা, বাংলাদেশে যে প্রচলিত একটা কথা খেলারাম দাতার, খেলারাম দাতা তার কেল্লা যেটা আছে আন্ধারকোটা অনেকে বলে, ওইটা কাছাকাছি এলাকায় কিন্তু, এবং সেই জায়গাটা তো আপনারা জানেন আন্ধারকোটা নিয়েও অনেক কথা আছে, মাটির নিচে নাকি দেবে গেছে অনেক। ওখানে আমি গেছি দু একবার এবং ভিডিও করছি ওখানে, সেই ভিডিও আছে। আমার খুব ইচ্ছে ছিল রাতে ওইখানে চলাফেরা করার, বাট পরবর্তী তখন মানে এখন তো আর যাই না এইসবে, আমার খুব ইচ্ছা ছিল এক সময় যে রাতে ওখানে গিয়ে ঘোরাফেরা করে দেখার, যে অনেকে বলে রাতে এটা দেখে ওইটা দেখে, পুকুরের পাড়ে নাকি কি দেখে কি ডেকে নিয়ে যায়, তো আমি চাইছিলাম দেখতে। তো তখন আমাকে কেউ যেতে দেয় নাই, ওখানকার যারা মানুষজন ছিল ছোট ভাইরা বা পরিচিত মানুষ তারা বলছে না না এখানে এই এটার থেকে বেশি সমস্যা হচ্ছে যে দুষ্ট মানুষ আশেপাশে ঘোরাফেরা করে, রাতে থাকা যাবে না, রাতে যাওয়া যাবে না এখানে। তো পরবর্তীতে তো আপনারা জানেন যে আমি আপনাদেরকে বলছি যে আমি এইসব জিনিসে এখন আর আগ্রহ মানে যে থাকার আগ্রহটা ফিল করি না, কারণ আমার আম্মা না করছিল, আমাকে আম্মা না করছিল কারণ আমি কিছু সমস্যা ফেস করতাম তখন, আম্মা বলছিল যে এগুলো আর করবা না। আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ বলছি যে কারো বাসায় যে আমার আম্মা যেটা বুঝেছিল আমাকে যে কারো বাসায় যে রাতের বেলা তুমি নক করলা, নক করে তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি এখানে থাকেন, কি অবস্থা, মানুষটা কি ফিল করবে, সেই মানুষটা মানে তোমার উপর কি চিন্তা করবে। তো সেই জন্য ওদেরও যেখানে ওরা থাকে সেটা যদি একটা অ্যাবান্ডেন্ট জায়গা হয় যেখানে তাদের থাকতে দেওয়া হয়েছে আর কি, যেখানে পারমিট করা হয়েছে, কোনো অ্যাবান্ডেন্ট জায়গা, কোনো ব্যারেন জায়গা, খোলা জায়গা, কোনো নোংরা জায়গা, বাথরুম, পাহাড় এইসব এলাকায়, আমার তো যে ওখানে রাতে তাদের ডিস্টার্ব করা দরকার নেই, আমি শুনছি যে এই জায়গাটা হন্টেড, এই খোলা জায়গাটা, ওখানে আমার যাওয়ার দরকার কি, দরকার নাই তো। এমনকি আমাদের দেশে অনেক জায়গা আছে বলা হয় যে তিন রাস্তার মোড়ে অনেক পজেস মানুষকে ছাড়ানো হয়, হ্যাঁ ওখানে যে গোসল করানো হয়, অনেক রকম রিচুয়াল পালন করা হয়, ডিফারেন্ট পিপল ডিফারেন্ট রিচুয়াল পালন করে আমি শুনছি। আমারই এক মামাকে এরকম গোসল করানো হতো রাতের বেলা যে তিন রাস্তার মোড়, এবং তার কথা ছিল তিন দিন গোসল করানো, তৃতীয় দিন সে আর গোসল করত না, খুবই আশ্চর্য এটা, মানে আমার কাছে খুব অবাক লাগে, তৃতীয় দিন সে কোনো মতেই করত না এবং তার শরীরে মনে হতো ভয়ঙ্কর শক্তি ভর করছে, সে সবাইকে ছুঁড়ে ফেলে দিত এরকম একটা অবস্থা, এবং তিন রাস্তার মোড়ে তাকে গোসল করানো হতো। যেই রাস্তার মোড়ে গোসল করানো হতো সেই তিন রাস্তার মোড়টা এখনো আমি চিনি, এবং খুবই আশ্চর্যজনকভাবে মানুষজন রাতের বেলা ওই জায়গায় ভয় পায়, ওই তিন রাস্তার মোড়ে এখনো আমি দেখি কুকুর অকারণে দাঁড়ায় দাঁড়ায় ডাকে, রাতের বেলা একটু রাত হলেই কুকুর দাঁড়ায় ডাকতে থাকে, অকারণে ডাকতে থাকে তিন রাস্তার মোড়টা। ওখানে এক মুরব্বী ভয় পাইছিলেন, তিনি বলছিলেন, এক খালা তিনি বলছিলেন যখন আসতে যে তিনি নাকি দেখছেন গাছের উপরে কি, আস্তে আস্তে এগুলো চলে যাচ্ছে, আসলে এগুলো তো আর আমাদের দেশে ওভাবে নাই, আমাদের দেশে মানে কি শহরে, শহরে অনেকটা নাই হয়ে যাচ্ছে, আর গ্রামেরও যেসব জায়গা আলোকিত হয়ে যাচ্ছে মানে ওদের থাকার জায়গা কমে যাচ্ছে আসলে, যেহেতু বলা হয়েছে যে অ্যাবান্ডেন্ট জায়গা, ব্যারেন জায়গা, কোথায় ব্যারেন জায়গা তো এখন কমে যাচ্ছে অনেক, ঠিক না, অ্যাবান্ডেন জায়গা কমে যাচ্ছে, পাহাড়ও মানুষ কেটে ফেলতেছে, তো ওরা কই যাবে, ওরা তখন আপনার আমার আশেপাশে থাকবে, ডিস্টার্ব করবে আমাদেরকে, রাগ করবে আমাদের উপর, এই তো হবে, ঠিক না, যারা বিশ্বাস করি তাদের তো এটা মানতেই হবে। তো যাই হোক, আজকের মতো শেষ করে দিচ্ছি আজকের এপিসোড, ইনশাল্লাহ সামনের সপ্তাহে দেখা হবে আবার থার্সডে নাইট ফিয়ারে, তারপরে অদ্ভুত উড়েতে যদি বেঁচে থাকি, আর ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি গেলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আপনাদের মতামত জানাবেন, কাহিনী পাঠাবেন, কাহিনী পাঠাবার ঠিকানা হচ্ছে অদ্ভুত @gmail.com, উচিত odvotoree@gmail.com, পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আর যদি মনে করেন যে আপনার ভয়েস মেইল সেই কোয়ালিটির বা আপনি সেইভাবে শেয়ার করতে পারবেন সব কোয়ালিটি বজায় রেখে, তাহলে আপনি কিন্তু ভয়েস রেকর্ডিংও পাঠাতে পারেন, যদি আমার কাছে সেটা মানসম্মত মনে হয় অবশ্যই আমি সেটা শেয়ার করে ফেলব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।